দিন শেষে রাত হয়, আর রাতের পর রাত যেতে যেতে একটা সময় যখন বৃহস্পতিবার রাত হয়, তখন আমাদের মনে হয় যে জাগো এফএম 94.4 এ একটা অনুষ্ঠান চলছে। আজকে এই কথা মনে করে অনেকেই টিউন করেছেন 94.4 ফ্রিকোয়েন্সি জাগো এফএম এই রেডিওটাতে। হ্যাঁ, আজকে আমাদের সেই কাঙ্ক্ষিত শো ভূত স্টুডিও শুরু হয়ে গেল। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আপনার সাথে আমি আর যে উদয় আছি, পুরো সময় জুড়ে আমরা চেষ্টা করব আপনাকে এন্টারটেইন করার কিছু ভৌতিক বা প্যারানর্মাল স্টোরি শোনানোর মাধ্যমে। ভৌতিক বা প্যারানর্মাল বিষয়গুলো কেউ বিলিভ করে, কেউ করে না। বিশ্বাস করা বা না করা, এটা নিয়ে আসলে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকার কিছু নাই, এটা এক একজনের ব্যাপার। আমি বিলিভ করতে পারি, আপনি নাও করতে পারেন, কিন্তু বিনোদন গ্রহণ করাতে আসলে কোনো ক্ষতি নাই। আমি একটা গল্প শুনে আনন্দ পাই, আপনি আনন্দ নাও পাইতে পারেন, বাট এরকম কিছু ঘটনা আমাদের চারপাশে ঘটে যেটার কোনো ব্যাখ্যা সাধারণ মানুষদের পক্ষে দেওয়া সম্ভব নয়। যেহেতু আমিও একজন সাধারণ মানুষ, তাই আমার পক্ষেও এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। আজকে এমন কিছু ভৌতিক ঘটনা আপনাদেরকে আমরা শোনাতে যাচ্ছি যেগুলো আমাদের এখানে উপস্থিত যারা অডিয়েন্স রয়েছেন, যারা বিগত সপ্তাহে অডিয়েন্স ছিল, আজকে গেস্ট হয়ে গেছেন, তারা তাদের জীবনে সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। এখন এটা শুনে আপনাকে বিশ্বাস করে ফেলতে হবে, আমি এটা চাই না, বিকজ বিলিভ করলেও ঝামেলা আছে। অনেক সময় এগুলো হয় যে আমার এই এই ঘটনাটা আজকে রাতে শুনলাম, আমি রাতেবেলা ঘুমাইতে পারতেছি না, আমার কাছে মনে হচ্ছে আমার সাথে ঘটছে। সো আমি চাই না যে শারীরিক বা মানসিকভাবে আপনার ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠানে কোনো প্রভাব পড়ুক, বাট আমি এটা চাই যে আপনি অনুষ্ঠানটাকে বিনোদনের একটা মাধ্যম হিসেবে নিয়ে গ্রহণ করেন। জাগো এফএম এই রেডিওটা ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি লাইভ শুনতে পান রেডিওতে। আমি জানি এই মুহূর্তে চলতি পথে অনেকে গাড়িতে রেডিওটা শুনছেন, অনেকে হয়তো তার দোকানে রেডিওটা ছেড়ে রেখেছেন, অনেকে মাদ্রাসায় বাটন ফোনে রেডিওটা শুনছেন, এরকম অনেকে অনেক জায়গা থেকে শুনছেন। আবার কেউ কেউ হয়তো ফেসবুকে অনুষ্ঠানটা দেখছেন, বিকজ এই অনুষ্ঠানটা জাগো এফএম এর ইউটিউব চ্যানেল, জাগো এফএম এর ফেসবুক পেজ এবং আরজে উদয়ের ফেসবুক পেজ থেকে লাইভ ব্রডকাস্ট হচ্ছে। আপনি পেজের লিঙ্কগুলো জানেন না, আমি আছি বলার জন্য www.facebook.com/jagofm, এটা জাগো এফএম এর ফেসবুক পেজ, এবং www.facebook.com/rjudoy, এটা আমার ফেসবুক পেজ, এখান থেকেও লাইভটা হচ্ছে। youtube.com/jagofm এই চ্যানেলটাতে যান, এখানে দেখুন লাইভটা ব্রডকাস্ট হচ্ছে। যেখান থেকে দেখছেন, একটাই অনুরোধ, ভিডিওটা একটু শেয়ার করবেন। দিন শেষে কি হয়, আপনি যখন লাইভটা শেয়ার করেন, অনেকে আমাদের সম্পর্কে জানে, ও আচ্ছা এরকম একটা শো এখানে হয়, দ্যাটস ইট। এই জন্য আপনাকে বলা হয় বা অনুরোধ করা হয় যে অনুষ্ঠানটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার প্রোফাইল একটু শেয়ার করে রাখেন, দ্যাটস ইট। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে একটা কনফিউশন কাজ করে, এটা চিপস না বিস্কিট? কারণ হচ্ছে এইটা ক্রিসপিনেস এর কারণে এটাকে মাঝে মধ্যে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো বিস্কিট। সো কারা কারা আমার মতো কনফিউশনে ভোগেন তারা আমাকে জানাবেন, আর যারা এখনো ট্রাই করেন নাই ডেফিনেটলি প্রাণ পটাটা ট্রাই করে দেখেন, আই হোপ আপনারও ভালো লাগবে। রাইট নাও আজকে আমার সাথে স্টুডিওতে প্রথম যে গেস্ট রয়েছেন আমরা তার সাথে একটু পরিচিত হয়ে নেই। আমাদের সাথে আজকের এই এপিসোডে প্রথম গেস্ট আমাদের জাগো এফএম ফ্যামিলিরই একজন বন্ধু আরজে পুতুল। আরজে পুতুল, কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
পুতুল, হঠাৎ করে কি আনো মনে হলো যে আজকে ভূত স্টুডিওতে আমি যাই আমার ঘটনাগুলো বলতে?
আমি প্রায় মাঝে মাঝে চেষ্টা করি একটু ইউনিক টাইপ যে গল্পগুলো আছে সেগুলো শেয়ার করার সবার সাথে। সো আমার কাছে লাস্ট কিছুদিন অনেকগুলো গল্প এসেছিল, তবে আমি আমার পরিচিত কিছু মানুষ আছে তাদের কাছে কিছু গল্প পেয়েছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি হ্যাঁ আমি সবার সাথে শেয়ার করতে পারি। বিকজ এই ঘটনাগুলো এখন প্রতিনিয়ত আমাদের অনেকের সাথে ঘটছে, কেউ আমরা বুঝতে পারছি কেউ আমরা বুঝতে পারছি না, তাই আমি ভাবলাম যে একটু শেয়ার করি সবার সাথে।
এক্সিলেন্ট, আজকে আমরা পুতুলের কাছ থেকে বেশ কিছু ঘটনা শুনবো। আগামী পর্বে আপনি যদি এফএম রেডিও 94.4 ফ্রিকোয়েন্সিতে জাগো এফএম এ এসে ভূত স্টুডিওতে, শোয়ের নামটা মনে রাখতে হবে ভূত স্টুডিও, এইখানে আসতে চান আপনার জীবনের গল্প বা ভৌতিক গল্প ডেফিনেটলি বলতে চান, তাহলে কি করবেন, আপনার কাছে থাকা মোবাইল ফোন তার মেসেজ অপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন শুরুতে RBS টা একসাথে টাইপ করবেন, আর একটা স্পেস দিয়ে অবশ্যই আপনার নাম লিখবেন, আর একটা স্পেস দিয়ে আপনার লোকেশন টাইপ করবেন, লোকেশন মানে আপনি কোথায় থাকেন, আর একটা স্পেস দিয়ে আপনার প্রফেশন মানে পেশায় আপনি কি করেন। ধরেন আপনি একজন স্টুডেন্ট, এখন সেটা আপনি মাদ্রাসাতে পড়েন না ইউনিভার্সিটিতে পড়েন সেটা তো আমার জানতে হবে, তো লিখবেন স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অর কলেজ অর মাদ্রাসা। জব করলে ডিটেলস লিখার দরকার নেই, জাস্ট জব লিখুন, আর হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ কথাটা উল্লেখ করুন, অর্থাৎ যে যেখানেই থাকেন সেটা, এবং আপনার পেশা সম্পর্কে একটা ধারণা লিখে পাঠিয়ে দিন 269 6969 নাম্বারে। উল্লেখ্য যে যারা ঘটনাগুলো বলতে চান, এই ঘটনাগুলো যে আপনার সাথেই ঘটতে হবে এমন কোনো কথা নাই। আপনি চাইলে বিভিন্ন মানুষ থেকে কালেক্ট করে, যেগুলো আগে কোনো এফএম রেডিওতে প্রচার হয় নাই, এরকম ঘটনাগুলো কালেক্ট করে আপনি রেডিওতে এসে বলতেই পারেন। হতে পারে আপনার দাদার সাথে ঘটেছে, আপনার বাবার সাথে ঘটেছে, কিংবা আপনার কাজিনের সাথে ঘটেছে, এরকম কিছু ঘটনা আপনি জানেন। সেই ঘটনাগুলো হন্টেড কোনো প্লেস নিয়ে হতে পারে, ব্ল্যাক ম্যাজিক নিয়ে হতে পারে, কোনো শ্মশান ঘাটের হতে পারে, কোনো কবরস্থানের হতে পারে, গভীর রাতের কোনো এক ঘটনা হতে পারে, দূর কোনো দেশের কোনো প্রবাসের হন্টেড কোনো প্লেসের ঘটনা, সেই ঘটনা যেটার মধ্যে একটু ভৌতিকতার ছোঁয়া রয়েছে, আপনার নিজে শুনলেই মনে হয়েছে ও মাই গুডনেস এরকম হইতে পারে নাকি। তো সেরকম ঘটনাগুলো শোনার জন্য অপেক্ষা করে লক্ষ লক্ষ শ্রোতা এবং ভিউয়ার্স প্রত্যেক সপ্তাহে আমার এই অনুষ্ঠানে। তো আপনি যদি চান আগামী পর্বে রেডিওতে এসে বলতে, আজকে অনুষ্ঠান চলাকালীন সময় হাতে মোবাইলটা নিয়ে ম্যাস অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন যে যেভাবে বললাম, আরবিএস স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠান 26969 নাম্বারে। আমি আবারও বলছি, অনুষ্ঠানে যারা আসতে চান কেবলমাত্র নেক্সট এপিসোডে আসার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত, তারাই এই পদ্ধতিতে রেজিস্ট্রেশনটা করবেন। বাকিরা কি করবেন? আপনার হয়তো মতামত দেওয়ার আছে জাগো এফএমের এই অনুষ্ঠান নিয়ে, কিংবা কোনো একটা গল্প যেটা আপনার ভালো লাগছে কিংবা লাগছে না, সেটার জন্য আরবিএস লিখবেন না, তার জন্য শুরুতে জে এফএম স্পেস নাম লিখে আপনার মতামতটা লিখে পাঠাতে পারেন 26969 নাম্বারে, অথবা ফেসবুকে যেখান থেকে লাইভটা আপনি দেখছেন সেই লাইভের নিচে বা ইউটিউবের লাইভের নিচে কমেন্ট সেকশন আছে, সেখানে কমেন্টে লিখতেই পারেন। তবে কমেন্টে একই কমেন্ট বারবার কেউ লিখবেন না, বিকজ এটাকে ফেসবুক খুবই বাজেভাবে ট্রিট করে, এবং ফেসবুক যখন বাজেভাবে ট্রিট করে তখন আমি আপনার বন্ধু হয়ে আপনাকে আমার রক্ষা করা দায়িত্ব। তাই বলছি যে প্লিজ একই কমেন্ট বারবার পেস্ট করবেন না, এটা আসলে কারোর জন্যই উচিত নয়। সো এটা একটা শুরুতে অনুরোধ থাকবে। আমরা পুতুলের কাছে চলে যাব এবং পুতুলের কাছ থেকে আমরা তার জীবনে বা তার জানা যে সমস্ত ভৌতিক এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো বলতে সে আজকে আমাদের স্টুডিওতে এসেছে সেগুলো আমরা শুনবো। পুতুল, শুনি একদম প্রথম থেকে।
উদয় ভাই, আমার প্রথম গল্পটা হচ্ছে কুমিল্লাতে, কুমিল্লার একটা ঘটনা। ঘটনাটা মানে ডিউরেশন বা কবে থেকে এভাবে না যায়, আমি জাস্ট ঘটনাটা আজকে বলি। সেখানে বেসিক্যালি ঘটনাটা হচ্ছে আমাদের এক আঙ্কেলের ফ্রেন্ডের এবং তাদের পারিবারিক ঘটনা ছিল। তো আঙ্কেলের যিনি ফ্রেন্ড ছিলেন, উনি এবং ওনার ওয়াইফ, ওনাদের কোনো সন্তান ছিল না। আন্টি অনেক চেষ্টা করেছিলেন, আঙ্কেলও অনেক ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু ওনাদের কোনো সন্তান মানে হয়নি। কোনো না কোনো কারণে হোক বা কিছু না কিছু ছিল, বিশেষ করে বলা হয় যে আঙ্কেলের দিকে কোনো সমস্যা ছিল না, আন্টির কিছু প্রবলেমের কারণে আসলে উনি আর কখনো কনসিভ করতে পারেনি, মানে উনি কখনোই কনসিভ করতে পারেনি, ওনার কোনো বাচ্চা ছিল না, যার কারণে আঙ্কেল একটা বাচ্চা দত্তক নেয়, একটা ছেলে বাচ্চা দত্তক নেয়, এবং তারা সেই ছেলে বাচ্চাটাকে নিজেদের মতো করেই মানুষ করে, বড় করে। কিন্তু এর আগের ঘটনায় আসি, তাদের সেই টাইমটা, যে টাইমটা অ্যাকচুয়ালি তারা বাচ্চার জন্য অনেক ট্রাই করছিলেন, আন্টি খুব করে চাচ্ছিলেন তার একটা বাচ্চা হোক, তো সেই সময়টাতে দেখা যাচ্ছিল সব জায়গা থেকে, যখন যেখানে যাচ্ছে, যে ডাক্তারের কাছে যাচ্ছে, সব জায়গা থেকে নেগেটিভ নিউজ পেতে 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 একটা সময় এমন হয় যে কারো কোনো গুড নিউজ সে শুনতে পারত না, মানে কেউ ফ্যামিলিতে কেউ কনসিভ করেছে এই কথাগুলো সে নিতেও পারত না, এবং বিষয়গুলোকে সে কেমনভাবে জানে দেখত, মানে তার মাঝে একটা অন্যরকম অ্যারোগ্যান্ট ভাব চলে আসত, সে কোনোভাবেই বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করতে পারত না। অ্যান্ড এটা মানুষকে সে দেখাতেও পারবে না, খুব স্বাভাবিক বিষয়, এটা ঠিকও না। তো ঠিক আছে, চলছে এরকম, ভালো, তারটা একান্ত ব্যক্তিগত বিষয় সে কোন বিষয়টা অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না। কিন্তু যেটা হলো, ওই ফ্যামিলিতে যখনই কোনো মেয়ে কনসিভ করত, সেটা ছেলের বউরা হোক অথবা হচ্ছে মেয়েরা হোক, প্রথম একটা দুটো বাচ্চা মিসক্যারেজ হয়ে যেত, একটা দুটো বাচ্চা ওদের মিসক্যারেজ হতোই, বা প্রথমটা মিসক্যারেজ হচ্ছে, পরটা হয়তো বা ঠিক আছে সাকসেসফুল হচ্ছে, অথবা দুইটা বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে এমনটা হয়েছে, অনেক না একটাই এমন হয়েছে যে দুইটা বাচ্চা মিসক্যারেজ হয়েছে, এবং লাস্টের মিসক্যারেজটা হওয়ার পর ওই ফ্যামিলিতে ডক্টর বলে দিয়েছে যে ওই কাপলের আর বাচ্চা হবে না। এইটা জানার পর ওই আন্টিটা খুব খুশি হয়েছিল, যাক আঙ্কেল তো তাকে একটা বাচ্চা এনেই দেয়, দত্তক নেয়। তো সেই দত্তক বাচ্চাটা বড় হতে থাকে, এবং সেই দত্তক ছেলেটার বয়স যখন 15-16, মানে ও যখন অ্যাকচুয়ালি ক্লাস 10-এ পড়ে তখন আঙ্কেল মারা যায়। তো আন্টির তো নিজস্ব সন্তান ছিল না, ওই ছেলেটাই তার সবকিছু ছিল, ওই ছেলেটাকে আঁকড়ে ধরে সে বেঁচেছিল, এবং ছেলেটা একটা সময় বড় হয়, সে নিজে পায়ে দাঁড়ায়, জব করে, তার একটা রিলেশন ছিল। তো সামহা কোনো কারণে আন্টি আসলে ওই মেয়েটাকে মানতে পারত না, একেবারেই না। তারপরও ভাইয়া সে তার মতো করে আসলে বিয়ে করে নেয়। প্রথম প্রথম আন্টি অনেক মানে অনেক কি বলে এটাকে, একেবারে কথা বলতো না, মেয়েটাকে ইগনোর করতো, মানে ছেলের বউকে ইগনোর করে চলতো, আরো অনেক কিছু, মানে অনেক কিছু বলতে গিয়ে কি গ্রামের দিকে তো বিভিন্ন ভাবে যেভাবে অ্যাকচুয়ালি টর্চার করা যায় ছেলের বউকে, ছেলের সাথে সময় স্পেন্ড করতে দিত না, ঘরের আট দশটা অনেক কাজ দিয়ে রেখে বসায় রাখতো, মানে এইভাবে নিজের বাবার বাড়িতে যেতে দিত না, এরকম ঝামেলা করতো, প্রচুর ঝামেলা করতো। প্রথম এই ঝামেলাগুলো প্রায় এক দেড় বছর মতো চলে। এরপর যেটা হলো, আন্টি ঠিক হয়ে গেল, আন্টি বিষয়টা মেনে নিলেন, এক দেড় বছর পর মেয়েটাকে সে মেনে নিল ধুমধাম করে। তখন সবাইকে জানিয়ে একটা ঘটা করে রিসেপশন দিলেন। ওকে ঠিক আছে, খুব ভালো, মেয়ের বাবার পক্ষে লোকজন আসলো, তারাও সবকিছু এক্সেপ্ট করে নিল খুব সুন্দরভাবে, মানে দুই পরিবার খুব সুন্দরভাবে মিলে বিষয়টা তারা অ্যারেঞ্জ করেন। এই পর্যন্ত সবকিছু খুব সুন্দরভাবে চলছিল। তো সেই রিসেপশনের পর ঘটতে থাকে একের পর এক ঘটনা। ফার্স্ট অফ অল, আন্টির সে ছেলে, সে পালক ছেলের, যেহেতু ওদের লাভ ম্যারেজ ছিল, ওদের সম্পর্কের বয়স ছিল পাঁচ ছয় বছরের মতো, একজন আরেকজনকে খুব ভালোভাবেই চিনত এবং প্রচন্ড ভালোবাসত। এক দেড় বছর, ওই যে এক দেড় বছর, যে এক দেড় বছর আন্টি আসলে মেনে নিতে পারছিল না, তখন ওদের মাঝে এ ধরনের কোনো সমস্যা হয়নি। মেয়েটাকে যে এত টর্চার করা হতো, মানে তাকে রীতিমতো মানসিকভাবে এত টর্চার করা হতো, তারপরও ওদের মাঝে এই ধরনের কোনো প্রবলেম হয়নি, যেটা রিসেপশনের পরপর শুরু হলো। রিসেপশনের এক সপ্তাহ পর থেকে শুরু হলো ওদের মাঝে প্রচন্ড ঝগড়া, বিশেষ করে ঝগড়াটা ওই মেয়েটাই শুরু করত। রিজন কখনো থাকতো, কখনো থাকতো না, মানে পান থেকে চুনো খসতে দিত না, ও ঝগড়া শুরু করে দিত, এবং সেই ঝগড়া একটা সময় গিয়ে ঘর ভাঙচুরে দাঁড়াতো, মানে ঘর রীতিমতো নিজের রুমে কোনো কিছুই আর অবশিষ্ট রাখেনি সে, এমন অবস্থা করছে। মানে নতুন নতুন ফার্নিচার ছিল, দেখলে মনে হবে যে ফার্নিচারগুলোর অবস্থা খুবই খারাপ, হয়তো বা সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কিনে নিয়ে আসছে, এমন অবস্থা করে ফেলছে মেয়েটা। এরপর দেখা যেত যে সে রান্নাবান্না করতে চাইতো না, খেত না ঠিকভাবে, সেই আন্টি যদি ওর সাথে কথা বলতে যাইতো তাহলে আন্টির সাথে খুব বাজে ব্যবহার করতো, হাজবেন্ডের সাথে তো কোনো কথাই নেই, রাতে উঠে উঠে ঘুমন্ত অবস্থায় ভাইয়াকে সে বালিশ চাপা দিত, ভাইয়া যখন ঘুমিয়ে থাকতো তখন সে ভাইয়াকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে চাইতো, এবং তখন ভাইয়া বলতো যে শুকনা একটা মানুষ, ওই আপুটা খুবই শুকনা ছিল, মানে ভাবিটা খুব শুকনা ছিল, তো শুকনা একটা মানুষের এত শক্তি কোথা থেকে আসে, এটা কিভাবে সম্ভব, মানে ভাইয়া নিজেই পেরে উঠতো না তার সাথে, এতটাই শক্তি তার মাঝে থাকতো, এবং মনে হতো যে অ্যাকচুয়ালি সে তার মাঝে নাই। মাঝে মাঝে খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদত, প্রচন্ড কান্নাকাটি করতো এবং বলতো যে আমি জানি না আমার সাথে কি হচ্ছে, আমি বুঝতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে, আমি ঘুমালে কখন ঘুম থেকে উঠছি, আমি কার সাথে কি করছি, আমি এগুলো কেন করছি আমি কিছু জানি না। আবার পর মুহূর্তেই দেখা যাচ্ছে যে একদম চেঞ্জ, প্রচন্ড অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে, ইচ্ছে মতো যা খুশি তাই বলতেছে, মনে যা আসলো তাই বলে দিতেছে, এরকম টাইপ অবস্থা। তো ঠিক আছে, খুব ভালো কথা, এগুলো যাচ্ছে যাচ্ছে হচ্ছে এরকম, আসলে ভালো কথা তো অবশ্যই না। তো একটা পর্যায়ে গিয়ে যেটা হলো, মানে এইভাবে অলমোস্ট প্রায় চার মাস, পাঁচ মাস, ছয় মাস, এর মাঝে তাকে দুইবার ডক্টরে দেখানো হয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। ফাইনালি ভাইয়ার ডিসিশন নিল তার ডিভোর্স, মানে ডিভোর্স দিয়ে দিল ভাইয়া, অ্যান্ড ওই আপুটাও তখন হ্যাঁ সেও অ্যাকচুয়ালি ডিভোর্স চাচ্ছে, দুজন কিছুতেই একসাথে তারা থাকবে না, কিছুতেই থাকবে না মানে কিছুতেই থাকবে না। এই পজিশনে গ্রামের একজন মুরব্বী, তো উনি অ্যাকচুয়ালি ওই গ্রামের না, উনি অন্য গ্রামের, মানে উনি ওখানে একটা দাওয়াতে এসেছিলেন, তো দাওয়াতে এসে এই ভাবিকে উনি ওনাদের বাড়ির ছাদে দেখেন, মানে ভাবি ছাদে দাঁড়িয়েছিল এবং তখন ছিল ভর দুপুর, আর ওই সময় ও মুরব্বী, তিনি অ্যাকচুয়ালি জোহরের নামাজ পড়ে ঘরের দিকে আসছিলেন, তো এই সময়টাতে সে দেখে, দেখে আর কিছু না বলে পরের দিন, পরের দিন ফজরের সময় ভাইয়াকে সে মসজিদে পায়। তো তখন সে এক কথায় দুই কথায় তার নিজের পরিচয় দেয়, ভাইয়ের সাথে কথা বলে, এবং মুরব্বী উনি অনেক বয়স্ক ছিলেন, ওনার বয়স অলমোস্ট বলতে গেলে সত্তরের উপরে ছিল, তো তিনি তখন ভাইয়াকে বলেন যে যদি বাবা কিছু মনে না করো তোমাকে একটা কথা বলি, আমি তোমার ওয়াইফকে গতকাল ছাদে দেখেছি, এরপর আমি তোমার ওয়াইফ সম্পর্কে কিছু কথা শুনতে পেলাম, যদি তোমরা মানে আমার কথায় বিশ্বাস করো তাহলে বলি তোমার ওয়াইফ কিন্তু এগুলো ইচ্ছে করে করছে না, কেউ একজন চাচ্ছে তোমাদের সম্পর্কটা না থাকুক, এবং এমনও হতে পারে তোমার ওয়াইফ মারা যেতে পারে। তাই বলবো কিছু মানে কোনো ডিসিশন নেয়ার আগে তুমি একটা কাজ করো, উনি একজন হুজুরের ঠিকানা দেয়, তো বলে যে তুমি কষ্ট করে একটু ওই পর্যন্ত যাও তোমার ওয়াইফকে নিয়ে, কিন্তু তোমার ওয়াইফকে বুঝতে দিও না, জানতে দিও না, যেভাবেই পারো নিয়ে যাও এবং কাউকে কিছু বলবে না। কারণ মুরব্বী উনি আন্দাজ করতে পেরেছিলেন যে ঘটনাটা কে করছে, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। উনি বলেছেন যে তুমি কাউকে কিছু বলবে না, ইভেন তোমাকে যিনি পেলেছেন মানে তোমার যে পালক মা তাকেও, মানে টোটালি তিনি মানে সে ভাইয়ের জন্য কাউকে কিছুই না বলে, জাস্ট তার ওয়াইফকে নিয়ে যে ঠিকানা দিয়েছে ওই ঠিকানা যেন সে পৌঁছে যায়। পরের দিন তো ভাইয়া বলো আচ্ছা ঠিক আছে, আমার তো অফিস আছে, আমি চেষ্টা করব ছুটি নেয়ার, যদি ছুটি পাই তাহলে আমি অবশ্যই আসবো। তো ভাইয়া পরের দিন ছুটি নেয়, ছুটি নিয়ে সেই স্থানে যায়, ওই বয়স্ক লোকটা যেই লোকেশন দিয়েছিল, গিয়ে উনি যেটা দেখেন যে ওইটা একটা অ্যাকচুয়ালি মাদ্রাসা এবং মসজিদ এবং মাদ্রাসা, মানে একদম বলতে গেলে হচ্ছে অজপাড়াগা বলে না ওরকম, অজপাড়াগার মাঝে একটা ছোট্ট মসজিদ এন্ড ছোট্ট একটা মাদ্রাসা। তো সেখানেও একজন বয়স্ক লোক আছেন, উনি ওই মসজিদের হুজুর হবে। তো ওখানে তাকে মানে উনি যায় গিয়ে বলে যে আমাকে অমুক মুরব্বী পাঠিয়েছেন আপনার কাছে, বলেছেন আমাদের মাঝে হয়তো বা কোনো সমস্যা চলছে যার কারণে, বিশেষ করে আমার ওয়াইফের কিছু সমস্যা আছে যার কারণে আসলে আমাদের বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হয়েছে আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমরা আলাদা হয়ে যেতে চাচ্ছি। তো উনি বললেন যে আলাদা হবার আগে বা কোনো ডিসিশন নেওয়ার আগে আপনার কাছে একবার আসার জন্য। তো সেই হুজুর আপুকে দেখলো, কিন্তু এখানে একটা ঘটনা আছে, আপুকে না মানে এই ভাবিকে দেখলো। ঘটনা হচ্ছে ভাবিকে যখন ভাইয়া বললো যে তোমাকে নিয়ে আমি আগামীকাল একটা জায়গা যাবো তুমি চলো, তখন ভাবি রাজি ঠিকই হয়, কিন্তু যখন রওনা দেয় তখনই শুরু হয়ে যায় যত ঝামেলা। কারণ রওনা যখন হয় তখন ভাইয়ার মা উনি জিজ্ঞেস করেছিলেন তোমরা কোথায় যাচ্ছ, তো ভাইয়া কিছু বলে না, ভাইয়া শুধু এতটুকু বলে আমাদের একটা কাজ আছে আমি একটু বের হচ্ছি। তো এটা উনি ভালোভাবে নেয়নি, এটা উনি একেবারে ভালোভাবে নেয়নি। এরপর ভাবি সারা রাস্তা অনেক ধরনের ঝামেলা ক্রিয়েট করে, সে যাবে না, রাস্তায় বসে পড়তেছে, কান্নাকাটি করতেছে, যাই হোক অনেক কষ্ট করে তাকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এরপর ওই হুজুর, ওই মসজিদে ওই হুজুর উনি জাস্ট হচ্ছে যেটা করেন, সবার আগে কোনো কথা বলে নাই কিচ্ছু না, উনি ভাইয়ার কাছ থেকে এতটুকু শুনে উনি জাস্ট ভাবির মাথায় হাত রাখেন। অ্যান্ড মুহূর্তের মাঝে ভাবির যে অস্থিরতাগুলো ছিল মানে মনগুলো যেন সব বিলীন হয়ে গেছে, অ্যান্ড সে একেবারে হচ্ছে ছোট বাচ্চাদের মতো হু হু করে কান্না করে উঠে। অনেকক্ষণ বলতে প্রায় 10-15 মিনিট একটানা কান্না করার পর সে মাথা তুলে এবং মাথা তুলে তার হাজবেন্ডের দিকে তাকিয়ে বলে যে আমাকে বাঁচাও। এবং এই পুরো সময়টা কিন্তু ওই হুজুর ওনার মাথায় হাত রেখেছিল। তখন হুজুর এক এক করে বলতে থাকেন, উনি এর মাঝে যেটা করেন হাত সরানোর আগে মাথা থেকে উনি কিছু দোয়া দুরুদ পড়ে ভাবিকে ফু দিয়ে দেয় এবং একটা সার্কেল করে দেয় এবং ভাবিকে সেই সার্কেলে বসায়। তারপর তিনি ওখান থেকে সরে আসেন। এরপর তিনি ভাবির সামনে ভাইয়াকে বলেন যে দেখেন আপনার ওয়াইফকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাদের মাঝে যেন সম্পর্কটা না থাকে এবং আপনাদের যেন ডিভোর্স হয়ে যায় এই কারণে এই কাজটা করা হয়েছে, এবং যদি আমি ভুল না হয়ে থাকি এই কাজটা এমন একজন মানুষ করেছেন যে মানুষটা চায় না আপনাদের কোনো আপনাদের মাঝে কোনো সম্পর্ক থাকুক এবং আপনাদের কোনো সন্তান আসুক। মূল কথা হচ্ছে মানে মুদ্রা বিষয়টা হচ্ছে তাদের কোনো সন্তান হোক এটা সে চায় না, একেবারেই চায় না। তো এইটা বলার সাথে সাথে ভাইয়া তখন বলে ওঠে যে আমার ওয়াইফ তার দুইটা বাচ্চা নষ্ট করছে, মানে এই যে যে টাইম পিরিয়ডটা তাদের ঝামেলার চলতেছিল সেই সময় সে দুইবার কনসিভও করে কিন্তু দুইবারই সে তার পেটে বাচ্চা নষ্ট করে ফেলে, ভাবির কথা বলছে। তখন হুজুর বলে যে অ্যাকচুয়ালি ও নষ্ট করে নাই, ওকে দিয়ে নষ্ট করানো হয়েছে, তুমি খুঁজে বের করো সে কে। শুধু এতটুকু হুজুর বলে যে সে একজন মেয়ে বা মহিলা এবং তার নিজস্ব কোনো সন্তান নেই, কোনো কারণে সে হয়তো বা সন্তান ধারণ করতে পারেনি, সে কে। এটা বলা মাত্রই ভাইয়া বুঝে যায় যে অ্যাকচুয়ালি এই কাজটা কে করেছে। তার সাথে সাথে হুজুর কিছু বিষয় বলে দেয়, কিছু তাবিজ, কিছু অ্যাক্টিভিটিস যে এগুলো করলে আস্তে 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 ভাবি ঠিক হয়ে যাবে, ভাবি সুস্থ হয়ে যাবে এবং পানি পড়া দিয়ে দেয়। তো ভাইয়া বাসায় আসে এবং এসে সবার আগে ওনার মাকে উনি খুঁজতে থাকে, ওনার মাকে উনি হন্যে হয়ে খুঁজে কোথাও পায় না এবং ওনার মাকে উনি ফোন দেয়। ফোন দেওয়ার পর ওই পাশ থেকে ওনার মা মানে ওই যে পালক মা উনি ফোনটা ধরেন, ফোনটা ধরে উনি কিছু বলেন, চুপচাপ ছিলেন। ভাইয়া শুধু এতটুকুই বলেন যে তুমি এটা কেন করলে, কিসের জন্য করলে, আমি তোমার পছন্দে বিয়ে করিনি, শুধুমাত্র এই একটা কারণে তুমি আমার দুইটা বাচ্চা নষ্ট করে ফেললা। ওই পাশ থেকে শুধু উনি এতটুকুই বলেন যে আমার কাছে তারা সবাই শত্রু, আমি যা পারি নাই, আমি যা পাইনি, এই ওই বিষয়টা যারা পাবে তারাই আমার শত্রু। মানে উনি তো কখনো কনসিভ করতে পারে নাই। এবং পরবর্তীতে যেটা জানা যায়, ওই যে উনি বাসা থেকে বের হয়েছেন, কিন্তু আর কখনো বাসায় আসেনি। ওই দিনের পর আসলে কেউ তাকে পায়নি, ফোনেও তাকে পায়নি। তিনি কোথায় গিয়েছেন না গিয়েছেন কেউ কিছু বলতে পারবে না। তবে একটা বিষয় যেটা বলে, যেটা জানা যায় যে উনি অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক শিখেছিলেন, এবং উনি প্রায় 70-72 জিন পালতেন। এই ধরনের কাজগুলো উনি আসলে জিনের মাধ্যমে করাতেন। এবং এই যে ঘটনাটা আছে, উনি জিন পালতেন প্লাস হচ্ছে উনি ব্ল্যাক ম্যাজিক করতেন, এই বিষয়গুলো আসলে কিভাবে মানুষজন জেনেছে, ওনার রুম যখন সার্চ করে তখন এই অনেক কিছু বের হয়ে আসে, অনেক কিছু মানে ব্ল্যাক ম্যাজিকের সাথে রিলেটেড অনেক কিছু। ওনার একটা ডায়েরি পাওয়া যায়, ওই ডায়েরিতে উনি ব্যক্তিগত একটা ডায়েরি ছিল, সেটাতে উনি লিখেছিলেন যে ওনার সাথে 70-72 জিন আছে যারা তার দাস, মানে তিনি দাস করে রেখেছিলেন, এবং তাদের মাধ্যমে উনি আসলে কি কি করেছেন সেগুলো সে নোট ডাউন করে রাখত। অ্যান্ড মানসিকভাবে উনি অনেকটা অসুস্থ ছিলেন, কারণ ওই প্রত্যেকটা নোট ডাউনে উনি এভাবে লিখতেন যে আজ আমি অনেক খুশি, আজ অমুকের বাচ্চাটা নষ্ট হয়েছে, যেটা আমি পাইনি সেটা কেউ যেন না পায়, যেটা আমি পাইনি সেটা কেউ যেন না পায়। সো এইভাবে করে করে তিনি অ্যাকচুয়ালি লিখতেন। অ্যান্ড উনার ছেলে এবং ছেলের ওয়াইফ সম্পর্কেও লিখেন যে তিনি তার ছেলের ওয়াইফকে একেবারেই দেখতে পারে না, শুধুমাত্র মেনে নিচ্ছে যেন ছেলে তাকে ছেড়ে কখনো না চলে যায়, তবে এই মেয়েকে তিনি তার সাথে মানে ছেলের সাথে থাকতে দিবে না। কিন্তু ফাইনালি দেখা গেল যে উনি বুঝতে পেরেছিলেন যে সবাই ঘটনাটা জেনে যাবে বা জেনে গেছে। এরপর তিনি আসলে চলে যান। কোথায় যান, কার কাছে যান, ওনার বাবার বাড়িতেও খোঁজ নিয়ে কখনো পাওয়া যায় না। ওনার সাথে ইভেন হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি একটা মানুষ মানে হারিয়ে গেছে, মিসিং কমপ্লেন তো অবশ্যই করা হয়, তো সেটা করা হয়েছিল, কিন্তু তারাও খুঁজে পায়নি। যেটা বলা হয়, মাঝে মাঝে তাকে কোনো না কোনো মাজারে দেখা যায়, কুমিল্লাতে না কিন্তু মানে পুরো বাংলাদেশ যদি আমি ঘাটি সেই ক্ষেত্রে, হয়তো বা কুমিল্লা থেকে কেউ একজন গেল হচ্ছে মানে কেউ একজন ঢাকাতে আসলো, কোন একটা মাজারে হয়তো বা তাকে দেখলো, তখন গিয়ে বললো যে অমুক মাজারে আমি দেখেছিলাম, কথা বলতে যাবো, সে গায়েব হয়ে গেছে, এরকমটা। এবং প্রত্যেকে একই কথা বলে যে অমুক জায়গায় তাকে দেখেছিলাম কিন্তু তার সাথে কথা বলতে যাবো, সে আমাকে দেখলো, এরপরে আমি তার কাছে যেতে যেতে দেখি সে গায়েব হয়ে গেছে, মানে সে গায়েব হয়ে যেত। এই বিষয়টা অ্যাকচুয়ালি কতটুকু সত্য সেটা জানি না, তবে সবাই যেটা বলতো যে তাকে বিভিন্ন মাজারে দেখা যেত এই, কিন্তু কেউ তার সাথে কথা বলতে পারত না, কথা বলার আগে নাকি সে গায়েব হয়ে যেত। তো ভাইয়া, এটা ছিল আমার প্রথম ঘটনা। আমার দ্বিতীয় যে ঘটনাটা, আমার প্রথম ঘটনা আমি কিন্তু ভাই একদম শুরুতে বলেছিলাম যে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটছে, আমরা হয়তো অনেক সময় বুঝতে পারছি না, আমাদের অনেক সম্পর্ক অনেকের সাথে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা সেটা বলতে পারছি না যে কেন কিসের কারণে, খুব সিম্পল সিম্পল ইস্যুতে। তো প্রথম মানে ঘটনাটা আমার এরকমই একটা ঘটনা ছিল, এরকম মানে ব্ল্যাক ম্যাজিকের উপরে, যা দ্বারা অ্যাকচুয়ালি একজন মানুষের সংসারই রীতিমতো ভেঙে দেওয়া হচ্ছিল। আর আমার এখন যে ঘটনাটা একটু অদ্ভুত, অদ্ভুত বলতে আমি নিজে যখন শুনেছি আমি মিলাতে পারছিলাম না যে এমনটাও হয় পৃথিবীতে, এমন অনেক কিছুই হয় অদ্ভুত, বাট এমনটাও হয়। ঢাকার ঘটনা এখানে দেখানো হয়, মানে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, যে অনেক সময় আমরা না বুঝে না শুনে অনেক কিছু আবেগের বশবর্তী হয়ে করে ফেলি, তো আবেগটাকে মাঝে মাঝে একটু কন্ট্রোল করাটা খুব জরুরি। এখানে এমন ঘটনা ঘটেছে যেখানে আসলে আবেগটা কিভাবে কি কন্ট্রোল করবে আই ডোন্ট নো। তো যাই হোক, একটা কাপলকে দেখানো হয় যাদের 6 বছরের একটা মেয়ে বাবু আছে, এবং সে আমি এভাবেই বলছি এই কারণে, কজ যিনি আমাকে মানে ঘটনাটা বলেছেন একদমই রিসেন্ট একটা ঘটনা, উনি চান না ওনার নামটা ফ্ল্যাশ হোক বা উনি যে এলাকাতে আছে ওই এলাকার কথাটা আমি জানাই, কজ ওই এলাকার অনেকে মোটামুটি ঘটনাটা জানে। এইটা নিয়ে আসলে সে খুব একটা বেশি কারোর সাথে কথা বলতে চায় না, বাট সে জানালো যে হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো তাদের বিষয়টা হচ্ছে, তাদের একটা 6 বছরের বাচ্চা আছে। তো ভাইয়া মানে উনি জব করেন, ওনার ওয়াইফ হচ্ছে হাউস ওয়াইফ, বাচ্চাকে নিয়ে তার সারাদিন থাকা হয়। ভাইয়া দেখা যায় যে শুক্রবার শনিবার করে অফ ডে পাচ্ছে, অফ ডে তে কোন রকম মানে মাসে একবার দুইবার হয়তো একটু ঘুরতে যাওয়া হয় বাচ্চাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে। তো ওই দিনও তারা সন্ধ্যার পর বের হয়, রাতে খাবার মানে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে, এন্ড খাওয়া দাওয়ার পর বাসায় ফিরছিল, তখন আনুমানিক রাত 11টা। তো তাদের বাসার সামনে কাছাকাছি আসার পর বৃষ্টি শুরু হয়ে যায়, ইদানিং তো অনেক বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি, যে ওই রাতেও বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। তো বৃষ্টির মাঝে তারা শুনতে পাচ্ছিল একটা ছোট্ট বাচ্চার কান্না, অনেক চিৎকার দিয়ে দিয়ে বাচ্চাটা কাঁদছে, একদম ছোট বাচ্চার কান্না। তো তারা ভেবেছে হয়তো আশেপাশে কোথাও নতুন বাচ্চা হয়েছে কারো, সে বাচ্চা কাঁদছে। যতই আগাচ্ছে বাচ্চার কান্নার সাউন্ডটা আর তত বাড়তে থাকে। তো বুঝলো যেটা, যে হয়তো সামনে থেকে বিষয়টা হচ্ছে। তো একটু দূর সামনে গিয়ে দেখে একটা ভ্যান, ভ্যানের উপরে একটা টুকরিতে একটা বাচ্চা উপরে, হ্যাঁ ওকে হচ্ছে কভার করে রাখার জন্য একটা ছাতা দিয়ে রাখা হয়েছে যেন বাচ্চাটা ভিজে না যায়। তারপরও দেখা যাচ্ছে অনেকখানি ভিজে গেছে বাচ্চাটা, খুব অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। আর গলিতে কিছুটা পানি উঠে যাওয়াতে ওনারা রিক্সাটা ছেড়ে দেয়, কারণ গলির কিছু কিছু জায়গা ভাঙা ছিল, যদি সামহাও রিক্সা উল্টায়ও যেতে পারতো। তো ওনারা হেঁটেই যাচ্ছিল অতটুকু রাস্তা। তো ভ্যানে বাচ্চাটাকে দেখে একটু অদ্ভুত, মানে অবাকই হয় সবাই, বিষয়টা অদ্ভুত না, এত রাতে হয় বাচ্চা রেখে কে কোথায় যাবে। তো ভাইয়াটা ওনার ওয়াইফ আর ওনার বাচ্চাকে বলো তোমরা বাসায় চলে যাও, আমি একটু দেখি, হয়তো বা বাচ্চার প্যারেন্টস বা কেউ না কেউ হয়তো আশেপাশে আছে, আমি একটু দেখি কে আছে। উনি প্রায় এক ঘন্টার মতো ওখানে দাঁড়ায় ছিল, আর বাচ্চাটার বয়স তখন আনুমানিক ছিল কত, 3-3.5 মাসের মতো হবে। এত ছোট বাচ্চা রেখে কেই বা মানে অনেকটা সময় দূরে থাকে, এক ঘন্টার মতো সে দাঁড়ানো, আশেপাশে অনেককে মানে যে কজন যাচ্ছিল তাদেরকে জিজ্ঞেস করে এই বাচ্চা কার, কি আসলে কি, সে কেউ কিছুই বলতে পারতেছিল না। একটু পেছনে একটা মুদি দোকান ছিল, সেখানেও গেল, উনিও বলতেছেন ভাই আমি জানি না, আমি অনেকক্ষণ যাবত একটা বাচ্চা কান্না শুনছিলাম, আমি বলতে পারি না। তো রীতিমতো তিনি মায়ায় পড়ে এই বাচ্চাটাকে সে বাসায় নিয়ে যায়। আর বৃষ্টিতে ভেজার কারণে বাচ্চাটা মানে অনেকক্ষণ যাবত কাঁদছিল, বৃষ্টিতে ভেজা সবকিছু মিলিয়ে একটু সিক হয়ে যায়। তো তার ওয়াইফ, এবং তারা খুবই সফট হার্টেড মানুষ ছিল, তার ওয়াইফ বাচ্চাটাকে দেখে খুব আদর করে অ্যাকসেপ্ট করে নেয়। অ্যান্ড তারা প্ল্যানিং করতে থাকে যে আগামীকালই বাচ্চাটাকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবো, আসলে কোনো প্রবলেম আছে কি না দেখতে হবে। তো ওই রাতটা পার হয়, সকালবেলায় তারা বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যায়, ডাক্তারকে দেখানো হয়। তো ডাক্তার চেক করে বলেন না মানে আপনারা যেভাবে বলছেন যে বৃষ্টিতে ভিজেছে এতটা সময় সে কান্নাকাটি করেছে, কিছু হলো হয়তো বা ঠান্ডা বা অন্য কোনো প্রবলেম হতো, বাট ও খুবই ভালো আছে, সুস্থ একটা বাচ্চা। তো 3-3.5 মাসের বাচ্চা অ্যাটলিস্ট মাকে তো চেনে, তো অন্য কারো হাতে গেল কিন্তু সহজে হচ্ছে কমফোর্ট ফিল করার কথা না বাচ্চাটা, কিন্তু বাচ্চাটা সামহাও ওদের সাথে খুব মানে কি বলে একদম মনে হচ্ছে যে নিজেদের বাচ্চাদের মতোই মিশে গেল। মানে ভাবির রীতিমতো কোনো কষ্টই হলো না সেই বাচ্চাকে খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, ও রীতিমতো ওদের সাথে বাড়তে থাকলো। হ্যাঁ ওনাদের একটা টেনশন ছিল যে কার না কার বাচ্চা, তো ওই হিসেবে তারা যেটা করলো পার্শ্ববর্তী যে থানা সেই থানায় আসলে তারা ইনফর্ম করে রাখে যে এরকম এরকম ঘটনা। তো ঠিক আছে, থানা থেকেও আসলে বললো যে ঠিক আছে আপনারা যদি রাখতে চান রাখেন, কোনো সমস্যা নাই। তো তারা বাচ্চাটাকে বড় করতে থাকলো এবং তাদের পরিচয় দিয়ে বড় করতে থাকে মানে বড় করছে। ইন্টারেস্টিং বিষয়গুলো শুরু হয় যখন বাচ্চার বয়স 1 বছর হয়ে যায়। এরপর থেকে যখন বাচ্চাটার বয়স 1 বছর, ওই আচ্ছা ওই বাচ্চাটা কিন্তু একটা ছেলেবাবু ছিল এবং ভাইয়া ভাবির ছিল হচ্ছে মেয়ে বাবু, যেটা 6 বছর। তো বাচ্চাটা যখন 1 বছর তখন ওই বাচ্চাটার বয়স হচ্ছে 7 বছর। তো 7 বছর অলরেডি হয়ে গেছে তাদের মেয়ের বয়স, আর ছেলের বয়স হচ্ছে 1 বছর। তারা এভাবেই পরিচয় করায় দেয় যে আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে। তো ঘটনাগুলো কি খুব ছোটও না আবার বড়ও না। বাচ্চার 1 বছর যখন থেকে বয়স, প্রতি রাতে ওনাদের পুরো বাসাটায় খুব সুন্দর একটা স্মেল ঘুরত। মানে এইটা আসলে ওনারা এক্সপ্লেইন করতে পারতো না, কি আতরের গন্ধ বলবে নাকি অ্যাকচুয়ালি কোন পারফিউমের স্মেল বলবে, ঠিক মানে ওরা বলে বুঝাতে পারতো না, এত সুন্দর একটা স্মেল থাকতো এবং সেটা রাত 12টা থেকে ফজর পর্যন্ত থাকতো। তো ওরা ভাবতো কি হয়তো আশেপাশে কেউ এমন আছে, হয়তো এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে পারফিউম নিয়ে। তো পরে দেখলো যে না এমন কেউ না, তারা বাসাও কিন্তু পাল্টাইছে, বাসা পাল্টানোর পরেও দেখে যে একই অবস্থা, পারফিউমের এই স্মেলের কারণে যে বাসা পাল্টাচ্ছে তা না, কিন্তু এমনিতে তারা বাসা পাল্টাইছে, তারপর দেখে যে একই। আচ্ছা এটা তো রাতের একটা ঘটনা, বাচ্চাটা এত লক্ষ্মী ছিল, এত ছোট মানে বাচ্চাটা যে বড় হচ্ছে এতটাই লক্ষ্মী ছিল, মানে সবাই বলতো আল্লাহ বাচ্চাটা অনেক লক্ষ্মী, একটুও ঠিক মানে কান্নাকাটি করে না, একটু বিরক্ত করে না, একটু জিদ করে না, মানে এই ধরনের বাচ্চাদের কিউরিওসিটি অনেক থাকে, কোন একটা জিনিস দেখলে সে জিদ করবে ওই জিনিসটা নেওয়ার জন্য, সে কান্নাকাটি করবে ওই জিনিসটা না পেলে, তার মন মতো কিছু না হলে সে যেহেতু বলে বুঝাতে পারছে না সে কান্নাকাটি করবে। কিন্তু ও ওরকম ছিল না, ওকে যেভাবে যা বলতো মনে হতো কি চোখ মুখ দেখলে সবকিছু বুঝতে পারছে, ও আচ্ছা হ্যাঁ আমাকে এটা বলেছিস তো আমাকে এটা করতে হবে এরকম। তো ধীরে ধীরে বাচ্চাটা বড় হচ্ছে, আরো ইন্টারেস্টিং ঘটনা ঘটতে থাকে। যেমন হচ্ছে মানে ওই ভাইয়াটা বলে লাইফে সে কখনো ফিনান্সিয়াল ক্রাইসিস এর মাঝে পড়ে নাই, স্পেশালি বাচ্চাটা তাদের লাইফে আসার পর থেকে কখনোই না। এমন দিন গিয়েছে খুব বাজে সিনারিওর মধ্য দিয়ে সে যাবে, সে বুঝতেছে যে তার যে অ্যামাউন্টটা প্রয়োজন হয় পুরো একটা মাস চলার জন্য, সেই অ্যামাউন্টটা মাসের 10 তারিখের মধ্যে শেষ। অথচ মেয়ের স্কুল ফিস দেয়া বাকি আছে, বাজার করা বাকি আছে, আরো অনেক কিছু। সামহাও কোনো কোনো ভাবে টাকা ম্যানেজ হয়ে যাচ্ছে, এবং সেটা 1-2-10 হাজার টাকা না, অনেক সময় দেখা যাচ্ছে তার 3-4 লাখ টাকা প্রয়োজন, সেটাও ম্যানেজ হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে, কোথা থেকে হচ্ছে, সে নিজেও অবাক হয়ে যাচ্ছে যে এমন এমন সোর্স থেকে জিনিসগুলো আসতেছে, কখনো সে সেটা আশাও করেনি। সো ফিনান্সিয়ালি তাকে কখনো প্রবলেমে পড়তে হয় না। এরপর হচ্ছে অবাক করা বিষয়, এতটুকু বাচ্চা, ছোট বাচ্চা সাধারণত বলা হয় যে বাচ্চা নিউবর্ন বেবি থেকে শুরু করে একে 5-6 বছর পর্যন্ত একটা বাচ্চা কিন্তু প্রতিনিয়ত একটু এই হাঁচি কাশি হচ্ছে, এই জ্বর হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, বাট ওই বাচ্চাটার কখনোই সিম্পল সিজনাল জ্বরও হয় নাই, ঠান্ডাও না, কাশিও না। নর্মালি বাচ্চাদের কি হয়, একটু বৃষ্টি পড়লে, ওয়েদার একটু ঠান্ডা হলে একটু হাঁচি কাশি কিন্তু ওরা দিচ্ছে, বাট ওর ক্ষেত্রে কখনোই এটা হয়নি। এভাবে করে রীতিমতো যখন 3 বছর বাচ্চার বয়স, ভাবি মাঝে মাঝে বলতো যে আচ্ছা আমরা যাকে নিয়ে আসছি আমরা কোনো ভুল করিনি তো, দেখো তো আমরা মাঝে মাঝে, মানে আমার মাঝে মাঝে তার সন্দেহ আছে আসলে কে, তো ভাই একটা হেসে উড়াই দিত। এর মাঝে বাচ্চাটার চোখের মণি চেঞ্জ হতে থাকে, মানে মণির রং চেঞ্জ হতে থাকে, একদম ব্লুইশ কালার চলে আসে। অথচ এটা কি হয়, এটা হয় মানে আমাদের চোখের কালারটা তো জন্ম থেকেই, তাই না? যখন আমরা হচ্ছি তখনই দেখা যাচ্ছে হয় এটা ব্রাউন হবে বা ব্ল্যাক হচ্ছে বা ব্লুইশটা খুবই বা অ্যাশ কালার অন্য কালার, এটা এগুলো রেয়ার, বাট ওটা একেবারে রেয়ার ছিল, একদম রেয়ার ছিল। বাচ্চাটাকে আরো সুন্দর করে তুলছিল, দিন ডে যত যাচ্ছে ও যত বড় হচ্ছে ও আরো বেশি সুন্দর হচ্ছে, এমন একটা বিষয় ছিল। তো ওর যখন 3 বছর বয়স তখন অলরেডি ওর বড় বোনটার বয়স 10 বছর। তো একদিন ওর বোন খেলছিল, 3 বছর বাচ্চার কি বুঝে, তো ওদের যে নতুন বাসাটা ছিল ওরা ছিল 4 তলায়, বাসাটার রেলিং ছিল, বারান্দার রেলিং ছিল হাফ রেলিং, ফুল রেলিং ছিল না, হাফ রেলিং ছিল। তো ওর বোন খেলছিল এবং সামহা ও রেলিং এর উপরে উঠে বসে কিছু একটা ধরার চেষ্টা করছে, আর ও ভাই ও তাকায় তাকায় দেখতেছে বড় বোন কি করছে, পাশে দাঁড়ানো ছিল। তো ঠিক এই সময় মেয়েটা সামহাও স্লিপ করে, করে পড়ে যেতে নেয়। 3 বছরের একটা বাচ্চা, মানে 10 বছরের একটা মেয়েকে, যে মেয়েটা হচ্ছে রীতিমতো পড়ে ঝুলে আছে, মানে তাও ঝুলে আছে কিশোর, মানে মেয়েটা কিন্তু কোনো কিছু ধরে নাই, ওই ছেলে বাচ্চাটাই 3 বছরের একটা বাচ্চা জাস্ট ওর হাতটাকে খপ করে ধরে এবং মেয়েটা ওই অবস্থাতে ঝুলে থাকে, ঝুলে চিৎকার দিয়ে মাকে ডাকতে থাকে। তো ভাবি দৌড়ায় আসে, যেটা দেখে যে 3 বছরের বাচ্চাটা ওর 2 হাত দিয়ে ওর বোনকে টেনে উপরে অলরেডি হাফ নিয়ে এসেছে, আর উনিতে এসে বাকিটা তুললই। 3 বছরের একটা বাচ্চার শরীরে এত শরীর, মানে শক্তি আর এতটুকুই বা সেন্স কিভাবে আসে যে এই বাচ্চাটা পড়ে যাচ্ছে, ওকে আমার ধরতে হবে। তো এইটা করার পর সাধারণত বাচ্চারা কিন্তু মানে খুব ভয় পেয়ে যায়, এই ধরনের কোনো ঘটনা দেখলে নিজেরাই কান্নাকাটি শুরু করে দেয়, বাট ওর মাঝে কোনো কিছুই নাই, ও বুঝতে পারতেছে কি ঘটনা ঘটছে, অ্যান্ড ও যে ওর বোনকে সেফ করছে, ওর বোন যে ভালো আছে এটা দেখে ও খুব, ওর নিজের কাছেও ভালো লাগতেছে, ওর এক্সপ্রেশনেই তাই বোঝা যাচ্ছে। এরকম কিছু ঘটনা একের পর এক ঘটতে থাকে, যেগুলো আসলে খুবই আনএক্সপেক্টেড। ও কখনো ওর বয়সী বাচ্চার সাথে খেলতো না, ও নিজে নিজে খেলতো, ওর বোনের সাথে খেলতো, ওর বাবা মার সাথে টাইম স্পেন্ড করতো, বাইরে মানুষের সাথে আমরা টাইম স্পেন্ড করতো না, আত্মীয় স্বজন আসলে যতটুকু মেশা ততটুকুই, কারো কোলে যেতে চাইতো না এতটুকুই, কেউ কোলে নিতে পারতো না, কথা বলতো সবাই ওর সাথে ওই পর্যন্তই, কিন্তু খুব মানে খুব গোছালো। এভাবে করে ধীরে ধীরে ও বড় হতে থাকে, যখন ওর বয়স 7 বছর, তখন একদিন রাতে ভাবি যেটা দেখে, 7 বছর, হ্যাঁ ও যখন 7 বছর বয়স তখন ভাই একটা ফ্ল্যাট নেয়, তো ফ্ল্যাটে সে তার মেয়ের রুম আলাদা করে এবং ছেলের রুম আলাদা করে দেয়। তো 7 বছর একটা বাচ্চা তো ঠিক আছে, ওর রুমে একা ঘুমাতে চাচ্ছে, রুমের দরজা সবসময় খোলা থাকতো, তো ওর রুমে ঘুমাতো, একা একা ঘুমাতো, ভাবিরা হয়তো রাতে উঠে উঠে চেক করছে, দেখছে কখনো মায়ের সাথে ঘুমাতো, কখনো নিজের রুমে একা ঘুমাতো, সেই রাতে সে নিজের রুমে একা ঘুমিয়েছে ছেলেটা। তো ভাবি ঘুম থেকে ওঠে, উঠে যেটা দেখে ছেলেটা বারান্দায় দাঁড়ানো, একটা সাদা জুব্বা পরা, মানে ফার্স্টে ভাবি ভাবছে এটা অন্য কিছু, বাট ভালো করে তাকিয়ে দেখে এটা তারই ছেলে, সেই ছেলে যাকে তারা আসলে ভ্যান থেকে তুলে এনেছিল 7 বছর আগে। সে দাঁড়ানো বারান্দাতে, তার 2 পাখা আছে, মানে বিষয়টা খুবই, যে দেখছে তার জন্য অবভিয়াসলি এটা ভৌতিক, অনেক সময় তারা আসলে বলতেও চায় না যে আসলে কি হচ্ছে, কি ঘটলো এটা। তার 2 ডানা আছে, খুব সুন্দর 2 ডানা আছে, এবং ছেলেটা পিছন ফিরে তাকালো, তাকায় হচ্ছে ভাবির দিকে একটা হাসি দিল, দিয়ে বলল মা তোমার সাথে আমার এ পর্যন্তই যাত্রা ছিল। আজ পর্যন্ত তোমরা যা যা ফেস করেছ, কখনোই খারাপ কিছু ফেস করনি, তারপরও তোমাদের সাথে যা যা ভালো হয়েছে ভবিষ্যতেও তেমনটাই হবে। আমি সবসময় তোমাদের পাশে থাকব, কিন্তু তোমাদের সাথে থাকতে পারলাম না। এইটা বলেই নাকি ছেলেটা উড়ে চলে গেল। অথচ ওনাদের নতুন ফ্ল্যাটের কিন্তু বারান্দাটা এমন ছিল না যে ওটা হাফ গ্রিল, ওটা ফুল গ্রিল করা ছিল। ও উড়ে চলে গেল, মানে জাস্ট হচ্ছে মনে হচ্ছে যেন যে সে গ্রিল ভেদ করে এপাশ থেকে ওপাশে চলে গেল। এইটা দেখে ভাবি একটা চিৎকার দেয়, অ্যান্ড সে ওখানে সেন্সলেস হয়ে যায়। এরপর ভাইয়া আসে, ভাইয়া এসে জিজ্ঞেস করে, উনি রুমের লাইট জ্বালায়। লাইট জ্বালানোর পর উনি যেটা দেখে যে পুরো রুম জুড়ে পাখা, ফেডারগুলো পুরো রুমে ছড়ানো, পুরো রুমে ছড়ানো সাদা, একদম সাদা বর্ণের। আজ পর্যন্ত ওই পাখাগুলো তারা খুব যত্ন করে রেখে দিয়েছে তাদের কাছে, সহজে সবাই গেলে আসলে দেখাতে চায় না। সিলেক্টিভ কিছু পার্সন আছে যারা অ্যাকচুয়ালি জানে, যদি ইন্টারেস্ট ফিল করে তারা দেখতে চায়, সেক্ষেত্রে তারা দেখে। তাও ওইটা তাদের মুডের উপর ডিপেন্ড করে, তারা দেখতে দিতেই চায় না একেবারে বলতে গেলে। তো ভাইয়াও খুব অবাক হয়ে যেটা কি হলো, কিভাবে হলো, আমার ছেলেটা কোথায়? ততদিন সাতটা বছর একটা বাচ্চাকে পালছে, তিন সাড়ে তিন মাসে বাচ্চা থেকে সাত বছর পর্যন্ত তারা বড় করলো, কোথায়? ভাইয়া খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আজও পর্যন্ত ভাইয়া যেটা বলে, আমার ছেলে যে আমাদের সাথে আছে এটা আমরা আজও জানি। আজও উনি কখনো ফিনান্সিয়াল কোনো ক্রাইসিসে পড়ে না, ওনার এখন পর্যন্ত কোনো বড় ধরনের, মানে ওনাদের বয়স হয়েছে, বয়স হয়েছে বলতে বয়স তো হবে, দিন যত যাচ্ছে বয়সটা তত হচ্ছে, বাট এখন তো যতটুকু বয়স, এই বয়সে খুব বড় সড়ো কখনো কোনো ডিজিজ হয়নি, জ্বর ঠান্ডা কাশি ছাড়া একেবারে। ওনাদের হাজব্যান্ড ওয়াইফ ইভেন ওই দশ বছর, মানে ওই মেয়েটা ওনাদের আপন মেজে, তার কোনো ধরনের প্রবলেম হয়নি। রাস্তায় কখনো কোনো অ্যাক্সিডেন্ট, ওভাবে বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো বা তাদের গাড়ির সাথে হয়েছে, কিন্তু তাদের কিছু হয়নি, মিরাকলি তারা বেঁচে গিয়েছে, তাদের কিছুই হয়নি, এরকমও ঘটনা ঘটেছে। তো সে ভাইয়াটা বলে যে আমি আজও বিশ্বাস করি আমার ছেলে আমাদের আসলেই আমাদের সাথে আছে, ও হয়তো আমাদের সামনে আসছে না, ও যেভাবেই থাকুক যে রূপেই থাকুক আমি সবসময় ওকে অ্যাকসেপ্ট করে নিব, ও শুধু একবার আমার সামনে আসুক। ইভেন ভাবিও একই কথা বলে, তাদের যে মেয়ে তারও একই কথা যে ও আমার ভাই, আমার কেন যেন মনে হয় ও সবসময় আমাকে দেখছে কিন্তু আমার কাছে আসে না। তো অনেকবার ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে কি, মানে তিনজনকে জিজ্ঞেস করা হয়েছে আসলে কি আর দেখতে পাননি ওই দিনের পরে, ওই দিনের পরে মানে ওই যে ছেলেটা উড়ে চলে গেল তারপরে অলরেডি বেশি বছর হয়নি, চার বছর সাড়ে চার বছর মতো হয়ে গেছে। তো অনেকবার জিজ্ঞেস করা হয়েছে আসলে কেউ আসেনি, আসলে কেউ আসেনি। তো ভাইয়াও কখনো বলেনি যে না ও এসেছে, বা হচ্ছে ওর বোনটাও কখনো বলেনি, শুধু ভাবি একবার বলেছিল যে একবার সে মাঝ রাতে, রাত আনুমানিক তখন দুইটা কি আড়াইটা হবে, সে পানি খাওয়ার জন্য তাদের খাওয়ার রুমে যায়, অ্যান্ড ওই সময় নাকি সে ছেলেটাকে দেখেছিল তাদের খাওয়ার রুমে, সে দাঁড়িয়ে আছে, জাস্ট ভাবিকে দেখে এক গাল হাসি দিয়ে বলল, মা তুমি ভালো আছো, তুমি ভালো থেকো, এতটুকু বলেই নাকি সে আবারও সে আগের মতো করে উড়ে চলে গেল। এখন এখানে তো আর গ্রিল নাই, সে দেয়াল ভেদ করে চলে গেল। সো অদ্ভুত ঘটনা, আমাদের চারপাশে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আসলে ও আদতে মানুষ ছিল না অন্য কিছু, এটা তো এখনো ডেফিনেটলি অন্য কিছুই মনে হচ্ছে। সো এগুলো নিয়ে এখনো অনেক কনফিউশন আছে। একটা হুজুরকে ওনারা এক দুই তিনজন হুজুরের সাথে তারা কথা বলেছিল, তো তারা বলছে এটা একটা ভালো ভালো জিন, কোনো জিনেরই সন্তান ছিল সে, এবং সে একটা ভালো জিন, সে সবসময় আপনাদেরকে প্রোটেক্ট করবে, জাস্ট এতটুকুই, এর বাইরে আর কেউ কিছুই বলতে পারে না। আর একজন হুজুরকে ওই ফেদারগুলো দেখানো হয়, তো তিনি আসলে বললেন যে এগুলো আসলে আর কাউকে দেখাবেন না, দরকার নেই, অনেকের নজর খারাপ, আপনাদের উপর যে ভালো জিনিসটা আছে সে প্রভাবটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, সো এটা দেখানোর দরকার নেই। ওই পর থেকে অ্যাকচুয়ালি তারা সহজে কাউকে ওই ফেদারগুলো দেখাতে চায় না। সো এই ছিল আমার সেকেন্ড ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আর যে পুতুল, আজকে আমাদের প্রথম গেস্ট ছিল জ্যাগো এফএম পরিবারের আর যে পুতুল, যাকে আপনারা শুনে থাকেন শনি থেকে বৃহস্পতিবার ঠিক সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত হ্যালো মর্নিং এ। সো পুতুলের কাছ থেকে বেশ কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স আমরা শুনেছি, এরকম অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। সো আগামী পর্বে যদি আপনি আসতে চান রেডিওতে, এসে যদি বলতে চান আপনার মনের কথা, মানে ভৌতিক এক্সপিরিয়েন্স গুলোর কথা, তাহলে লিখবেন শুরুতেই মোবাইলের রিসেপশনে গিয়ে RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। সো RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন শুধুমাত্র তারাই লিখবেন যারা আগামী পর্বে এখানে আসতে চাইছেন। আমাদের টিম মেম্বাররা আপনাদের সাথে যোগাযোগ করবে বাই ফোনে, তারা আপনাদের স্টোরিটা প্রথমে শুনবে, যদি দেখে সেটা প্রচারযোগ্য ডেফিনেটলি আপনাকে ইনভাইট করবে পরের পর্বে, আপনি থাকবেন হট সিটে, লক্ষ লক্ষ শ্রোতা থাকবে আপনার গল্প শোনার প্রতীক্ষায়। কমেন্ট আছে, অনেকগুলো কমেন্ট জমে গেছে, আমি ঝটপট কিছু কমেন্ট পড়ে ফেলতে চাই। সো দেখতে পাচ্ছি আজকে প্রচুর বন্ধু জয়েন করেছে আমাদের সাথে, যেমনটা জয়েন করেছে রোজিনা, জয়েন করেছে আমাদের সাথে ক্যামেলিয়া, জয়েন করেছে আসাদুজ্জামান, জয়েন করেছে জাকির, জয়েন করেছে রাসেল, ফাসেল, জয়েন করেছে সঞ্জু, নাহিয়ান রয়েছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, মোমেনা আক্তার রয়েছেন চট্টগ্রাম থেকে, এম এ মাসুদ যুক্ত রয়েছেন ঢাকা থেকে, আলাদিন যুক্ত রয়েছেন আমাদের সাথে রাজশাহী থেকে, আর শাবনুর যুক্ত রয়েছেন ঢাকা থেকে, জুলেখা আক্তার যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে গাজীপুর থেকে, শিপলু খান যুক্ত হয়েছেন সাভার থেকে, সুব্রতা ফারদিন চট্টগ্রামের আগ্রাবাদ থেকে যুক্ত হয়েছেন, শিপন মিত্র যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে কুমিল্লার থেকে আমাদের সাথে, রনি যুক্ত রয়েছেন দাউদকান্দি থেকে, মইনুল ইসলাম যুক্ত হয়েছেন চৌদ্দগ্রাম থেকে, মনিরাস যুক্ত রয়েছেন কুমিল্লা থেকে আমাদের সাথে, সানাউল্লাহ যুক্ত হয়েছেন ঢাকা গুলশান দুই থেকে, রাব্বি যুক্ত রয়েছেন বাড্ডা থেকে, আশিকুল যুক্ত রয়েছেন গাজীপুর থেকে, আর মৌচাক থেকে যুক্ত রয়েছেন রনি, মাইনুল ইসলাম যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে মিরপুর এক থেকে, ইমরান যুক্ত হয়েছেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, হাবিবুর রহমান যুক্ত রয়েছেন আমাদের সাথে চট্টগ্রামের বাহাদ্দারহাট থেকে, শাকিল যুক্ত হয়েছেন কুমিল্লা জিলা স্কুল থেকে। ভালো লাগছে যে আর বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমিও চাই এইভাবে আপনারা যুক্ত থাকেন এবং ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলেন যাদের সাথে নেক্সট উইক আমাদের সাথে দেখা হবে। বাট রাইট নাও আই নিড এ শর্ট ব্রেক, ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর যখন ব্যাক করব তখন আমাদের এই এপিসোডের দ্বিতীয় গেস্টও কিন্তু যুক্ত হয়ে যাবে আমাদের সাথে। এখনো অনেক গল্প বাকি, কোথাও যাবেন না, থাকুন আর যে উদয়ের সাথে জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান শরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান শরভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আর যে উদয় রয়েছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা বিস্কিট না চিপস, এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, বাট বাইট দেওয়ার পরে মনে হয় ইটস বিস্কিট। সো কারা কারা আমার মতো কনফিউজ হয়ে যান প্রাণ পটাটা খেতে গেলে অবশ্যই আমাকে জানাবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আগামী পর্বে যদি ভূত স্টুডিওতে আপনি আসতে চান, আজকে রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আমাদের টিম মেম্বাররা মেবি নেক্সট উইকে স্যাটারডে সানডেতেই আপনাকে ফোন করবে অ্যান্ড আপনার স্টোরিগুলো ফোনে শোনার চেষ্টা করবে। সেটা যদি প্রচারযোগ্য হয় আপনাকে ইনভাইট করা হবে জাগো এফএমের হট সিটে, যেটা ঢাকার বাড্ডাতে অবস্থিত। আমি চাই আমার প্রত্যেকটা লিসেনার জীবনে একবার হলেও এই এক্সপিরিয়েন্সটা নিক, বিকজ আমাদের লাইফে হয় না। আমার যেমন একটা ড্রিম যে এই যে হলিউডের মুভিগুলো হয়, হ্যাঁ এই মুভিগুলো কোথায় হয়, ওই জায়গায় কিভাবে হয়, আমরা যে ছোটবেলা থেকে এত এত মুভি দেখে আসছি, তো এটা আমার একটা ড্রিম যে আমি জীবনে আমার বয়স যদি 50 হয়ে যায়, 60 হয়ে যায়, সেদিনও যদি কোনোদিন এটা আসলে সম্ভব হয়, আল্লাহ যদি সেই সৌভাগ্য দেয়, যে ওই হলিউডের ওই মুভিগুলো ম্যাক্সিমাম টাইম কোথায় শুট হয়, কিভাবে হয়, আমি সামনে থেকে একটু দেখতে চাই। সো এটা একটা ড্রিম থাকে এক একজন মানুষের। হয়তো এরকম প্রচুর মানুষ আমাদের সাথে আছে যারা আসলে ছোটবেলা থেকে রেডিও শোনেন, আমাদের মধ্যে অনেক বয়সর্ধ মানুষ আছেন যারা একটা সময় তো এফএম রেডিওই একমাত্র কিংবা শুধুমাত্র বাংলাদেশ বেতারই ছিল একমাত্র অবলম্বন আমাদের। তো সেই যে মুক্তিযোদ্ধার সময় এই রেডিও কত বড় ভূমিকা পালন করছে আমরা সবাই জানি। তো এই রেডিওর তে শুনছেন কখনো, কিন্তু স্টুডিওটা দেখা হয় নাই। তো এই একটা উসিলায় একটু রেডিওতে আসেন, একটু এক্সপিরিয়েন্সটা নেন এবং জীবনের একটা অভিজ্ঞতা জন্মে যাক যে এফ এম রেডিওতে আরজেরা কিভাবে কথা বলে, কোন স্টুডিও থেকে এই প্রোগ্রামগুলো হয়, কিভাবে ওরা অনুষ্ঠানগুলো চালায়, এটা দেখার জন্য হলেও একবার আসেন। বাট আসার জন্য কি লাগবে আপনার কাছে, দুই থেকে তিনটা, আমি বলি যে মিনিমাম তিনটা ঘটনা আপনার থাকা থাকবে। এগুলো কি ভৌতিক ঘটনা, নট জীবনের গল্প, এগুলো হচ্ছে প্যারানর্মাল ঘটনা, ভৌতিক গল্প, যেগুলো আসলে একটু আমরা ছোটবেলায় থেকে আসলে এগুলোর মধ্যে আমাদের কিউরিয়াসিটি বেশি থাকে। এটা কিন্তু সব বয়সী মানুষের থাকে। দেখবেন যে আপনার পাশে একজন 50 বছর বয়সের একজন প্রাপ্তবয়স্ক লোক আছে, আপনি ওনার সাথে গল্প করতে বসেন, আপনি দেখেন যে ওনার কাছেও ওনার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া কোনো একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আছে, কোনো একটা হন্টেড প্লেসের ঘটনা আছে। তো আপনার নিজের সাথে যদি ঘটে সেগুলো আপনি বলতে পারেন, আবার এরকম কালেক্ট করে আপনার বাবা মার কাছ থেকে কিছু ঘটনা, দাদা দাদুর কাছ থেকে শোনা কিছু ঘটনা যদি আপনার থেকে থাকে সেগুলো আপনি শেয়ার করতে পারেন। তো আপনার এখানে যদি দুয়ের অধিক তিনটা বা চারটা ঘটনা থাকে যেগুলো ভৌতিক, সেগুলো যদি বলার ইচ্ছে থাকে, রেডিওতে এসে যদি একবার হলেও আমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চান, তাহলে এখনই মোবাইল ফোনটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। আমার সাথে আজকের এপিসোডের দ্বিতীয় গেস্ট এখন যুক্ত হয়েছে, আমরা একটু তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
একটু জোরে কথা বলতে হবে, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ আলামিন।
আলামিন বিশ্বাসী। সো কি করেন আপনি?
আমি একটা বেসরকারি চাকরি করি।
জব করেন? এই যে ভূত স্টুডিওতে আপনি আসলেন, এটা কতদিন ধরে শুনছেন এই শোটা?
আমি আসলে শুনছি আপনার এক দেড় বছর হবে, আর আমার ওয়াইফ আপনাদের এটার প্রায় বহু
মানে আপনার ওয়াইফ প্রথমে শুনতো, সেখান থেকে শুনতে শুনতে আপনিও শুনলেন। তো কেন মনে হলো যে এই শোটাতে আমি যাব?
আসলে আমার জীবনে মানে বাস্তব যে ভৌতিক বা প্যারানর্মাল যে ঘটনাগুলি, এগুলো অনেকগুলো ঘটে গেছে, আর এগুলো আসলে চিন্তা করলাম একটা সময় যে একটু বলি। আছে না, অনেকে বলে যে প্যারানর্মাল বলতে কিছু নাই, কিন্তু যার সাথে ঘটে সেই বুঝে যে আসলে প্যারানর্মাল বলতে অনেক কিছু আছে।
এক্স্যাক্টলি। আপনার নামটা আরেকবার শুনবো?
আমার নাম মোহাম্মদ আলামিন।
আলামিন, আলামিন ভাই আজকে এসেছে আমাদের সাথে। তিনি খুব একটা আমাদেরকে একটা চমৎকার ইনফরমেশন দিয়েছে, তার ওয়াইফ প্রথমে এই রেডিওটা শুনতো, সেখানে ভৌতিক গল্পগুলো শুনতো, পরবর্তীতে তার হাজবেন্ডও সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনিও রেডিও শুনতে স্টার্ট করলেন, এবং ফাইনালি তিনি কিন্তু আজকে রেজিস্ট্রেশন করে আমাদের হট সিটে বসে গেছেন। সো এইটা একটা ভালো লাগছে আমার কাছে যে পরিবার থেকে অনুষ্ঠানগুলো ছড়িয়ে যাচ্ছে, বিকজ জাগো এফএম শুরু থেকেই চেষ্টা করে সেইভাবে অনুষ্ঠানগুলোকে প্রচার করা, যাতে করে পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠানগুলো দেখা যায়, শোনা যায়। সো আমাদের অনুষ্ঠান তো এখন ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম থেকে আপনারা শুনতে পাচ্ছেন, এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশ বেতারের পর কোনো একটা রেডিও যদি থেকে থাকে যেটা ম্যাক্সিমাম মানুষের কাছে এখন পৌঁছায়, সেটা জাগো এফএম। ম্যাক্সিমাম মানুষের কাছে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে শোনাচ্ছে, আপনি শুনে দেখেন বিশ্বাস না হলে। আপনার কুমিল্লার কথাই যদি বলি, বাংলাদেশ বেতারের পর আর কোন রেডিও আপনি খুঁজে পাবেন না উইদাউট জাগো এফএম 94.4। আমরা এই দায়িত্ব নিয়ে এই ইন্ডাস্ট্রিতে আসছি। সবাই যখন বলে রেডিও শেষ, আমরা বলি এখান থেকেই শুরু। আমাদের মনে হয়েছে যে এই যে আমার ভাইয়েরা আজকে আসছেন, ওনাদের মতো মানুষ আছেন যারা রেডিও শুনতে চায়, বিকজ আপনি স্ক্রিনে কতক্ষণ টাইম দিবেন? এখন ডক্টররা বলতেছে যে ছোট একটা বাচ্চা যাকে আপনি ভাত খাওয়ানোর জন্য মোবাইলটা ধরায় রাখছেন, ওকে যে ভাত খাওয়াচ্ছেন এবং ওর যে স্ক্রিন টাইম, এটা ওর জীবনে আপনি সবচেয়ে বড় ক্ষতি করতেছেন। ও ভাত খায় না বলে ওকে কার্টুন ছেড়ে দিচ্ছেন, ও ঘন্টার পর ঘন্টা টিভি দেখতেছে, আপনি জানেন না আপনি ওর কত বড় ক্ষতি করে ফেলতেছেন। বিকজ স্ক্রিনের একটা নির্দিষ্ট টাইম আছে। আমরা যারা প্রাপ্তবয়স্ক, আগে একসময় কি করতাম, কানে হেডফোন দিয়ে রেডিওটা শুনতে থাকতাম। এখন কি করি, কানে হেডফোন দেই না, ইউটিউবে গিয়ে একটার পর একটা ভিডিও বা রিল দেখতে থাকি। কিন্তু আমরা যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগতেছে, এই পুরোটা সময় স্ক্রিনের দিকে তাকায় থাকতেছে, এতে আমাদের কতগুলো ক্ষতি হচ্ছে সেটা আসলে আমি তো ডাক্তার না, আমি বললে আপনি হয়তো বিলিভ করবেন না। আপনি একটু জাস্ট ইউটিউবে যান, এখন গুগলের যুগ, গুগল করেন, চ্যাট জিপিটি আছে আপনার বন্ধু, লিখে দেখেন উনি কি বলে, ওরা কি বলে, মানে আমি কি ভুল বলছি কিনা। স্ক্রিনিং টাইমটা কমান, আর সেই জায়গায় বিনোদনের যদি খোরাক হয়, FM রেডিও আপনার সাথে আছে। রাতে ঘুম আসছে না, স্ক্রিনে দেখে দেখে ওজন বাড়াচ্ছেন, বিকজ স্ক্রিন টাইম যখন বেশি হবে আপনার ওজনটা বেড়ে যাবে। আপনার যখন স্ক্রিন টাইম বেশি হবে আপনার রাতে ঘুম আসবে না, পরের দিন মেজাজ খিটখিটে থাকবে। আমরা ম্যাক্সিমাম টাইম রাতে যাচ্ছি ঘুমাতে 12টার সময়, যাওয়ার পরে কি করতেছি, ঘুম আসতেছে না, চলো মোবাইল টিপি, মোবাইলের মধ্যে থাকতে থাকতে রাত 1:30-2টা বাজে গেছে, পরের দিন তো আবার ঠিকই অফিস আছে, উঠে যেতে হচ্ছে 7:30-7:30-এর মধ্যে, ঘুম তো হলো না, আলটিমেটলি মেজাজটা খিটখিট থাকবে, পরের দিন কাজে মন দিতে পারবেন না। এগুলো আমি বললে আপনার কাছে মনে হতে পারে আগলে একটু বেশি বেশি, একটু সার্চ করেন, আপনি একজন বিবেকবান মানুষ, বাট FM রেডিও আপনাকে যেটা করবে, আপনার ঘুম আসছে, আপনি কানে হেডফোন দেন, দেখবেন যে গল্প শুনতে শুনতে আপনার ঘুমায় এসে পড়ছে, আপনি ঘুমায় গেছেন, সুন্দর সুন্দর গান শুনতে শুনতে ঘুমায় পড়ছেন। মানে স্ক্রিনিং টাইমটা আমাদের কমানো উচিত, এটা আমার মনে হয়। সেই জায়গায় বিনোদনের প্রয়োজন হলে FM রেডিও সবসময় আপনার পাশে আছে। সো ভাই, আমরা একদম শুরু থেকে আপনার কাছ থেকে অভিজ্ঞতাগুলো শুনতে চাই, শুনি তাহলে।
জি ভাই, এখন আমার প্রথম গল্পটা বলব। আমি তখন আমার বয়স 9-10, আমার বাবা মার সাথে একটু ঝামেলা চলতো, প্রায় প্রায় ঝামেলা হইতো, ঝগড়া করতো তারা, বাবা মার সাথে একটু বন্ডিংটা কম ছিল। তো বাবা আর মা ঝগড়া করতেছিল, তখন রাত্র 9-10 এরকম বাজে। তো ঝগড়া করার এক পর্যায়ে আমার মা বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে বলতেছে, বাবা বলতেছে যা তুই যেখানে যাবি যা। তো আমি আমার মাকে ভালোবাসি, বাবাকেও ভালোবাসি, আর বাবা আমাকে একটু বেশি ভালোবাসতো। তো মা যাওয়ার পরে আমার মনটা খুব খারাপ, খারাপ হওয়ার পরে আমি বাবার বললাম যে বাবা তুমি মার সাথে ঝগড়া করলে মায়ের আটকাও। তো আটকায় নেই, সেই শুয়ে পড়ছে। তো আমি তো খাওয়া দাওয়া আমরা করলাম, করার পরে আমরা শুয়ে এলাম, মা গেছে মার বাড়িতে। তো মনটা খুব খারাপ, খারাপ থাকা সত্ত্বে ঘুম আসতেছিল না। তো আমরা ছোটবেলায় ওই যে বন্ধু বান্ধব আড্ডা মুড্ডা দিতাম, টুকপলা দিয়ে খেলতাম, তো সেই ক্ষেত্রে একটা অভ্যাস ছিল, রাত্রেবেলা তেমন ভয় পেতাম না। তো ভয় পেতে আমরা তো মানে তখন আমি বুঝতাম না যে প্যারানর্মাল টাইপের কিছু আছে কিনা। তো চালে আমাদের ঘরটা ছিল চারোপাশে ওয়াল, উপরে চাল, গেট দিয়ে ঢুকতে ছয় নম্বর রুম, একলাতে ছয়টা রুম ছিল। তো ছয় নম্বর রুমটা ছিল আমাদের, রুমের পাশে ছিল ওয়াশরুম, ওয়াশরুমের চালের উপর দিয়ে আমাদের চালে উঠা যেত। তো ওয়াল টপকে আমাদের ওয়াশরুমের চালে দিয়ে আমি আমাদের চালে উঠছি, কান্নাকাটি করতেছি, মনটা খুব খারাপ, আমি কান্না করতেছিলাম খুব। তো আমরা ছেলে মানুষরা কান্না করলে একটু মানে কষ্টেই কান্না করি, আর এটা একটু লুকাই কান্না করি। পরে যখন চালে উঠা কান্নাকাটি করতেছি, তো আমাদের বাড়ির গেটের সামনে একটা হিন্দু বাড়ি ছিল, চারতলা হিন্দু বাড়ি, সম্পূর্ণটা হিন্দু, যারা থাকে সবাই হিন্দু থাকে। তো তাদের বাড়ি দিয়ে আমাদের চালের উপরে প্রায় ওই কোনা এক নম্বর রুমের উপর থেকে চালের উপর দিয়ে হাঁটা শব্দ পাইতাম, আবার মাঝে মাঝে নূপুরের শরবত পাইতাম। তো মনে করতাম কি না কি। তো সেদিন বৈশা বৈশা কান্না করতেছি, তো আমাদের বাড়ির সাথেই আর একটা টিন সেট বাড়ি লাগানো ছিল। তো আর আমাদের ওই ওয়াশরুমের সাইড দিয়ে ছিল জিল, ওই পাশে কোনো কিছু ছিল না, জিল ছিল। পরবর্তীতে ওখানে ওইটা কান্নাকাটি করতেছি, তো হঠাৎ করে চালে উঠছি আমি প্রায় দেড়টা বা দেড়টা দুইটা এরকম টাইমে, হঠাৎ করে হিন্দু বাড়ির ছাদের উপর থেকে থাম করে আমাদের চালের উপরে একটা বিকট শব্দ। তো বাম সাইড দিয়ে তাকাইলা, তাকায় দেখলাম কি বিলাইও না আবার কুকুরও না, দেখতে খুবই বিকট, দাঁতগুলা সামনের দাঁত বড় বড়। হাঁটতে 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 ওই পাশের বাড়ি চালের উপর দিয়ে হাঁটতে 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 আমার সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে আমার দিকে তাকাইলো, ভাইয়া বিশ্বাস করবেন না, গরু চাইতো চোখ বড়, চোখগুলা লাল। আমার দিকে তাকানোর পরে মানে একটা যে কি বলবো, একটা গর্জন বা খুব ভয়ানকভাবে একটা বিস্কি আমরা বলি আমাদের ভাষায়, তো ভয় দেখানোর মতন যে করে না, যেমন বাঘ বা কোনো কিছু মানে ভয় দেখানোর জন্য একটা গর্জন দেয়, তো এরকম একটা শব্দ করলো। তো আমি ভয় পেয়ে গেছি, তো আমি ভয় পেয়ে আমার আমি তো ছোট তখন দশ বছর নয় বছর, এ বেশি তো দোয়া দুধ পারতাম না, তো টুকুর টাকুর যা পারি তা পড়া আরম্ভ করছি। আর হঠাৎ করে মন থেকে কেন জানি আসলো যে দেখেন আমি আপনার কোনো ক্ষতি করি নাই, আপনি আমার ক্ষতি করেন না। হ্যাঁ, আমি খুব ভয় পেতেছিলাম, কাঁপতেছিলাম ভাইয়া, মানে এতটাই ভয় পেতেছিলাম, যেমন কাঁপতেছি তেমন ঘামতাছিলাম, মানে খুবই ভয়ানক অবস্থা, এরকম লাইফের ফার্স্ট টাইম এরকম ঘটনার সম্মুখীন। পরবর্তীতে ও আমার সামনে একটা আরেকটা দ্বিতীয়বার একটা ভয়ানকভাবে ভিসকি মেরে ও হাঁটতে 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 আমাদের এই পাশে ওয়াশরুমের এই পাশ দিয়ে যে সাইডে জিল ছিল, তো আমাদের রুম তো আর জিল তো নিচে, তো হাঁটতে 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 ব্যানিশ হয়ে গেল, আর জিলের উপর দিয়ে হাঁটছে শূন্যের উপরে, শূন্যের উপরে হাঁটতে হাঁটতে ব্যানিশ হয়ে গেছে। তো ও যখন ব্যানিশ হয়েছে আমি ওই আমাদের ওয়াশরুম দিয়ে না নাই মা, আমি ডাইরেক্ট আমাদের চালের উপর থেকে আমাদের দরজার সামনে লাফ দিয়ে ও বাবা কুকুর করে চিৎকার মেরে আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি। পরবর্তীতে বাবা এবং আমার বোনরা আমার ঘরে নেয়, নেওয়ার পরে পানিমুনি দেয় তো কি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করলো, তো আমি তো ভয়ে কাঁপতাছিলাম, তো বললাম, বলার পরে আমি রাত্রেবেলা গেল, সময় গেল। পরের দিন আমার খুব জ্বর, প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বর হওয়ার পরে বাবা একটু ঝাড়ফুঁক জানত, তো ঝাড়ফুঁক দিল, দেখে যে জ্বরটা কমতেছে না। তো আমাদের সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদের বড় হুজুরকে ডাইকে আনলো, আনার পরে সে আমাদের একটু ঝাড়ফুঁক দিল, একটু পানি পড়া দিল। তো পানি পড়া দেওয়ার পরে পানি দুইবার তিনবার খাওয়ার পরই আল্লাহর রহমতে আমার জ্বরটা কমে যায় এবং আমি ওই ভয়ের থেকে বের হইতে পারি। কিন্তু খুবই ভয় পেয়েছিলাম, জীবনের প্রথম যে ভৌতিক যে একটা মানে প্রথমবার যে একটা মানে আসে না, যে প্রথম জীবনে দেখলে দেখার পরে যে মানে প্রচন্ড ভয় পাওয়া যায়, আর ভূত যে কি জিনিস ওই জিনিসটা না দেখলে আর বুঝতাম না, চোখের সামনে ব্যানিশ হয়েছে। তো এই ছিল ভাই আমার প্রথম ঘটনা। এখন ভাই আমার দ্বিতীয় ঘটনাটা বলবো। তো দ্বিতীয় ঘটনাটা হয়েছে আমরা টুপ পলান্তিস খেলতাম, তখন আমার বয়স 12। ওই হিন্দু বাড়ির রিলেটেডই ঘটনা, এখনো হিন্দু বাড়িটা আছে, ওইটা হচ্ছে আমাদের রামপুর অবদরডে। তো আমরা কারেন্ট চলে যেত, কারেন্ট চলে গেলে টুকপলা বিচ খেলতাম। তো আমাদের ওই রাস্তার ওই পাশ দিয়ে আমাদের টিন সেট, এরপরে জিল, এরপরে মনে করেন যে একটু মানে তেমন ঘনবসতি ছিল না, তো টুকপলা বিচ খেলতাম। ওই হিন্দু বাড়ির আর একটা বাড়ি ছিল, ওইটা চিপা ছিল, আরো অনেকগুলো চিপা ছিল, তো সেইগুলোর ভিতরে লুকাইতাম রাত্রেবেলা কারেন্ট চলে গেলে। তো একদিন 10টা বা 10:30 দিকে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আমরা বন্ধু বান্ধব, আমি, শাওন, রুবেল, রাসেল, ওরা আমাদের সাথে ছিল, আমরা বন্ধু বান্ধব একত্রে থাকতাম সবসময় ছোট থেকে, আমরা বন্ধু বান্ধব একসাথে চলতাম, এখনো আমাদের বন্ধুত্ব আছে। তো পরবর্তীতে টুকপলান্তি যখন খেলা শুরু করলাম, করার পরে আমি আমি প্রথমে চোর হয়েছিলাম। চোর হওয়ার পরে সবাই লুকাইছে, আমার কুক করে শব্দ দিত, তো আমি গুনতাম 1, 2, 3 এরকম গুনার পরে কুক করে শব্দ দিত। তো কুক করে শব্দ দেওয়ার পরে সবাই খুঁজিয়া বের করলাম, বের করার পরে চোর হইল রাসেল। চোর হওয়ার পরে আমরা লুকাইতে গেলাম, তো আমি লুকাইছি হিন্দু বাড়ি এবং আর একটা বাড়ি যে ওয়াল আছে একটা, এই ওয়ালের উল্টা পাশে চিপা, তো ওই চিপার ভিতরে আমি লুকাইছি। লুকাইছি পরে কুক দিলাম, কুক দেওয়ার পরে আমি লুকাই রয়েছি। তো লুকায় থাকতে থাকতে হঠাৎ করে পিছনে কেমন জানি শব্দ, শব্দটা মানে পানির ভিতরে যে ই করে এরকম, তো পানির শব্দ কিসের? পরে পিছনে তাকাইছি, বিলিভ মি ভাইয়া, মানে এতটা ভয়ানক দৃশ্য আমি মনে হয় কিভাবে বুঝাবো। তো হিন্দুদের যে আপনার ওই যে কি বলে, যে দুর্গা বলে না, সেরকম সেই মানে জীবিত, তো সামনে পানির ভিতরে হাঁস, বড় সাদা হাঁস সাঁতার কাটতেছে, আর সিংহটা মানে গর্জন দিতেছে, তো খুবই ভয়ানক, আর আমার ডাকতেছে, আমার ডাকতেছে। তো আমি এটা দেখার পরে আমি শক্ত হয়ে গেছি, মানে আমার পশমগুলো খাড়া গেছে, আমার তো শক্ত হয়ে গেছি। তো শক্ত হয়ে যাওয়ার পর আমি মানে লড়তে চড়তে পারতেছি না, আমি ভিতরে ভিতরে আমার যা দোয়া দুরুদ আছে আমি দোয়া দুরুদ পড়তেছি পড়তেছি পড়তেছি। তো আয়াতুল কুরসি যখন পাঠ করলাম, তখন দেখলাম কি হঠাৎ করে একটা বিকট একটা আওয়াজ পেরা মানে ব্যানিশ হয়ে গেল। তো ব্যানিশ হয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বের হয়ে আসছি চিল্লায়া, তো বন্ধু বান্ধবকে কি হয়েছে কি হয়েছে, তুই এরকম চিল্লায় উঠোসকে, পরে বললাম যে এই ঘটনা। পরে আর সেদিন আর টুকপলান্দিস খেলি নাই, এইসব ঘটনা শুনে না ওরা হাসাহাসি করছে কয়েকজনকে, মিথ্যা কথা করছে এই সেই, কিন্তু ভাইয়া আমার চোখের সামনে এই ঘটনাটা এবং আমি এটা দেখছি, তো আমি প্রত্যক্ষ দোষী। এই কারণে সে আমি জানি যে কতটা পরিমাণ ভয় এবং কতটা পরিমাণ মানে একটা ভীতস্থ হওয়া যায় মানুষ, তো ওইটা দেখার পরে এরকম হয়ে গেছিলাম। তো আয়াতুল কুরসি পড়ার পরে আল্লাহর রহমতে ওখান থেকে বাঁচতে পারছি, বাঁচার পরে আমরা চলে আসছি কারেন্ট আসার পরে বাসায়। রাত্রেবেলা ঘুমাইছি, যখন ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি যে বলতেছে যে তুই বাইচা গেলি, তুই বাইচা গেলি, নাইলে তোর খবর আসিল। তো এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা ভাইয়া। তো এখন ভাইয়া আমার তৃতীয় গল্পটা বা তৃতীয় যে আমার লাইফে যে ঘটে যাওয়া একটা ঘটনা ওইটা বলবো। তো আমি আগে জানতাম না, এটা জানছি রিসেন্ট, রিসেন্ট জানছি, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে কারিন জিন থাকে। তো সেই জিনটা যে আমাদের মতনই দেখতে, মানে আমি যেরকম এরকমই দেখতে হয়, এটা জানতাম না। তো ওইটা ছিল মেবি আপনার 1998 বা 1999 সালের ঘটনা। আমরা 5 ভাই বোন, তো আমরা নিচে ঘুমাইতাম, আমাদের একটা রুম ছিল, তো ওইটা থাকতাম আমরা ভুয়াগুলি, রামপুর অবদরড ভুয়াগুলিতে থাকতাম। ভুয়া বাড়িতে অনেকগুলো 3টা না 4টা তালগাছ ছিল, আর সামনে ছিল 3 সেট রুম খোলামেলা আর একটু গাছগাছালি এরকম। তো যে ভুয়া বাড়িটা ছিল ওইটা ছিল একটু মানে হন্টেড টাইপের, 3-4টা তালগাছ, আর বাড়িটা খুবই বড়, মানে খুবই বড় একটা জায়গা নিয়ে একটা বাড়ি, মানে আছে না যে বাংলো বাড়ি আমরা যেটা বলি ওরকম। তো রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমাইতে গেলাম, ঘুমাইলাম। তো হঠাৎ করে আমার ঘুম 2টা আড়াইটা বা 3টার আগারখানিক আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। তো তখন ছিল মোটামুটি একটু শীত করতো, তখন কিন্তু এতটা গরম ছিল না, শীত করতো। তো আমরা খাতা মুড়া দিয়ে ঘুমাইতাম, খাতা আমাদের ওই মা খাতা সেলাই করতো, তো ওই খাতা মুড়া দিয়ে ঘুমাইতাম, তো ঘুমাই রয়েছে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকায় মানে ঘুমটা ভাঙছে, আমি মুড়ার থেকে ঘুমটা উঠেছি ওয়াশরুমে মানে প্রস্রাব করতে যাব, ইটা উঠাইছি মুখের উপর দিয়ে খাতাটা যখন নামায়া উঠা ধরছি মানে উঠতে পারি না, বালিশ থেকে মাথাটা যখন উঠাবো তখন দেখি কি আমার বোনের পেটের উপরে, আমার বোনের পেটের উপরে সেম আমি, একেবারে সেম আমি, কিন্তু দাঁতগুলো বের হয়ে রয়েছে আর সেম আমি, কিন্তু আমার চেহারার যে আপনার আকৃতিটা বোঝা যায় একবার লাইটের মতন, মনে করেন যে সাদা লাইটের মতন কলম দিয়ে মোটা 1 ইঞ্চি ভাবে যেরকম আমার চেহারাটা আট করলে যেরকম হবে ওরকম আমার দিকে তাকায় হাইসা রয়েছে। তা আমি এটা দেখা সাথে সাথে মুড়া দিয়ে আলাইছি, তো তখন তো ছোট মুড়া দিয়ে ফেলেছি, ভয় পেতাছি কাঁপতাছি, মনে করেন যে খাতা মুড়া যে দিয়ে নিয়েছি নিয়ে আইছে। পরবর্তীতে যে প্রস্রাব চাপ দিছে পরে আমি যখন আবার খাতাটা উঠাইছি, উঠানোর পরে দেখতেছি ও আমার বুকের উপরে, ও আমার বুকের উপরে দেখা, আমি এখন খাতা মুড়াও দিতে পারতাছি না, ইয়েও করতে পারতাছি না, আমি এমনি তাকায় বেশি, তো তাকায় শক্ত উ করতেছি, মানে শব্দটা এরকম গোঙানি শব্দ, মানে গোঙানি শব্দ করতেছি করতেছি, আর আমার বহিন মানে আমার বহিন তো পাশে, তো গোঙানি গোঙানি শব্দ শুনে না ওরাও লাভ যা উঠছে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, তো মা উইটা চিলার মেরে উইটা লাইট জ্বালাইলো, লাইট জ্বালায় আমার মানে ই করতেছে লাড়া দিতেছে, পরে বাবা এসে লাড়া দিয়ে চোখে এমনি গোটা গালের ভিতরে এরকম করে একটু চোখে পানি দিল, তা আমি তাকাই ছিলাম, তা আমি উইটা দেখা মানে আমি চোখ বন্ধ না, ও যে বোবা ধরছে বা এরকম, তা আমি তাকাই ছিলাম, তো আমি ওরে দেখতেছিলাম। পরবর্তীতে যখন আমার বাবা এরকম করে আমার উঠাইয়া তার বুকের ভিতরে নিল, তখন আমার মানে হুশ আসলো, আসার পরে বললাম বাবা আমি এই দেখছি এই দেখছি। পরে আমার বাবা এবং মা মানে খুবই ভয় পেয়েছে, তারা দোয়া দূর করে আমার গায়ে ফু দিছে, ফু দেওয়ার পরে আমি বাবা মার সাথে ঘুমাইছি, তারা আমার বুকের ভিতরে নিয়ে ঘুম পাড়াইছে। তো এটা এটা হওয়ার পরে এই কার ইঞ্জিন যে আমার মতন বা যে কোনো মানুষের শরীরে একটা করে কার ইঞ্জিন নিয়োজিত থাকে, এই এই ঘটনাটা মানে আমি যখন আমার লাইফ হয়েছে তখন তার জানতাম না, তো এই 1-1.5 বছর আগে একটা হুজুরের কাছ থেকে জানতে পারলাম যে কার ইঞ্জিন যেই মানুষটা শরীরে মানে যার যার এক যেই আমার কার ইঞ্জিন আমার আমার মতন দেখতে হবে, প্রত্যেকটা মানুষের যে যে কার ইঞ্জিন তার মতন দেখতে হয়। তো এটা ছিল আমার তৃতীয় ঘটনা। তো এখন ভাই আমার চতুর্থ ঘটনাটা বলবো, সেটা হয়েছে রিসেন্ট 1 বছর। তো আসলে যারা ভূত বা প্যারানর্মাল কিছু বিশ্বাস করে না, তারা যদি এরকম ঘটনার সম্মুখীন হয় তাহলে তারা বুঝতে পারবে যে আসলেই দুনিয়াতে প্যারানর্মাল বলতে কিছু আছে, বদজিন অবশ্যই আছে। এটা হয়েছে আমি যেখানে চাকরি করি, আমাকে ছোট ভাই বলে ডাকে তারা, বড় আপা বলে সম্বোধন করি, তার হাজবেন্ডকে ভাইয়া বলে সম্বোধন করি, খুবই ভালো মনের মানুষ তারা। আমার দেখা যে ভালো মনের মানুষ আছে না অনেক বড় লোক যে গরিবদের তেমন গায়ে ঘিসতে দেয় না, কিন্তু সে আমার ছোট ভাই হিসাবেই রাখছে। তো আপাটা মাশাল্লাহ ওই পাকিস্তানি, তো তারা বাংলাদেশে বাবা এবং মা আসছে তারা বাংলাদেশি হয়ে গেছে, তো আপাটা আপনার নামাজি বা ওই যে পরেশগার লোক যেটা বলে ওরকম, তো সে সাজতে পারতো না, অনুষ্ঠান অনুষ্ঠান হইলে আসে না মানুষজন সাজে, তো সাজতে পারতো না, তো তার সাথে আপনার একটা ভালো জিন দুইটা বদ জিন, তো এটা তো আমি যাওয়ার আগে থেকেই তার এইগুলো সমস্যা। তো একদিন আমি যখন তাদের এখানে জবে গেলাম, যাওয়ার পরে আমার জবের বয়স প্রায় 7 বছরে পড়ল তাদের এখানে, তো ছোট ভাই হিসাবে তাদের ফ্যামিলিগতভাবে একটা আন্ডারস্ট্যান্ডমেন্ট হয়ে গেছে তাদের সাথে। তো আপাটা পেরাই পেরাই অসুস্থ হয়ে পড়ত, মানে সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হঠাৎ অসুস্থ। তো তারা এই ঘটনাটা মানে বিভিন্ন মানে আছে না তান্ত্রিক বা কবিরাজ তাদের কাছে যাইত, কোনো সুলাহা পায় না, তারা বলে যে এই কারিম মানে জিন্দু জবাই কইরা দিছি বা আগুনে পুইরা ফেলাইছি, কিন্তু কোন এই দুই দিন তিন দিন ভালো থাকে কিন্তু পরবর্তীতে আবার খারাপ হয়ে যায়, দুই দিন তিন দিন ভালো থাকে পরবর্তীতে আবার খারাপ, মানে সে এক একটা সময় এক এক রকমের হয়ে যায়। যেমন আজকে একটু দেখতে সুন্দর লাগতেছে, এরপরে আবার হঠাৎ কালো হয়ে যায়, হঠাৎ মানে শরীরের রং পাল্টায় যায়, আর কোনো সময় সে সাজতে পারতো না, যে কোনো অনুষ্ঠানে সে যাইতে পারতো না, এরকম অবস্থা। আর তার স্বামীও তার স্বামীর সাথেও একটু ওই মানে ঘেসলে মানে অসুস্থ হয়ে পড়তো, আর অসুস্থটা এরকম মানে কাঁপতে 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 দাঁত মুখ লাগিয়ে যেত গা, আর শরীর পুরো শক্ত হয়ে যেত, আর সম্পূর্ণ শরীরটা ঠান্ডা হয়ে যেত গা। এটা হইছে বদজিনের একটা আসর। পরবর্তীতে এটা ঘটনা জানার পরে তো আমাকে জানাইলো, জানার পরে যে আমরা তো এত কিছু দেখলাম, আমি নিয়ে গেছি অনেক জায়গায়, তো বললো যে আলামিন তুমি এলাকার দিয়ে দেখো কোনো ভালো কোনো কবিরাজ মবিরাজ আছে। তো আমাদের একটা বড় ভাই আছে, সে খুব ভালো একটা মানুষ, সে এই মানুষের বিনা পয়সায় যে সহযোগিতা করে, ঝাড়ফুঁক করে। আর আমি এটা বিশ্বাস করি, যারা এই আল্লাহর কোরআন দিয়া আল্লাহর কালাম দিয়া চিকিৎসা দেয় তারা কোনো হাদিয়া নেয় না, যে এটা খুশি মনে যা দেয়। তো তাকে আমি বললাম যে ভাইয়া জানেন এরকম এরকম, আমি যাদের আন্ডারে চাকরি করি তা আমার বড় আপা সে খুব অসুস্থ থাকে, মানুষটা খুবই ভালো, ভাইয়াও খুব ভালো মনের মানুষ, তো তাদের ভিতরে যে একটা তাদের তো কোনো কিছু অভাব নাই, টাকা পয়সা তা কোনো কিছুর অভাব নেই, কিন্তু ঘরের ভিতরে শান্তিটা নাই, যে মানুষ অসুস্থ থাকলে তার শান্তিতে থাকে না। তো কি করলো যে বললো আচ্ছা ঠিক আছে আমি এমন এমন দিন আসব। কবে আসবেন ভাইয়া? যে শুক্রবারে আসবো, শুক্রবারে এশার নামাজের পরে আমি আসব। তো আমি আর সে কথা বলছি এটা তো আর কেউ জানে না। তো বুধবার দিন রাত্রেবেলা হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, বাসায় ভাইয়া নাই, বাসায় ভাইয়া ছিল কাজে, তখন রাত্র প্রায় 9:30 কিংবা 10:00 এরকম। তো অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে তার মেয়ে আনিশা আলিনা চিল্লায় পড়া মানে ইন্টারকমে ফোন দেয় যে আলামিন আঙ্কেল আমি তো অসুস্থ হয়ে পড়ছি, একটু তাড়াতাড়ি আসেন। সেদিন আবার তাদের যে আরেকটা তার যে মানে ড্রেস বানায়, হ্যাঁ তাদের ড্রেস যে বানায় তার সাথেও পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে, শিখার মা বলে ডাকে তারে, সেও ছিল। তা আমারে ফোন দিছে পরে আমি উইটা গেছি। তো উইটা যাওয়ার পরে ভাই বিশ্বাস করবেন না, মানে সে যে ওরকম শক্ত হয়ে গেছে, দাঁত লেগে গেছে, হাত পা পুরা ঠান্ডা, আমি যে পায়ে এরকম করে ই করতেছি আর দোয়া দুরুদ করে ফু দিতেছি, আমার ধাপ কইরা একটা থাবড়া মারলো এমন ভাবে, মানে আমি পুরা মানে হঠাৎ করে মানে মানে কানে কি মানে জুম করে উঠছে, মানে আমি কিছু বুঝতে মানে চোখের সামনে একটা কিভাবে বুঝাবো, চোখের সামনে মানে বুবলসের মতন মানে উঠতেছে এরকম একটা থাবড়া খাওয়ার পরে আমি মানে এরকম দেখতেছি, কইতাছে তোর এত বড় সাহস তুই হুজুর ডাকতে গেছস, তা আমি ছাড়া আর এ ছাড়া তোকে কেউ জানতো না, তো আমি পুরো থয়ে আইছি। পরবর্তীতে আমি তার পাও ধুইরা আর তা ওরা আনিশা আলিনা এর হাত ধরছে, শিখার মাও আর একটা পাও ধরছে, পরে আমি মানে আমি যতটুকু পারি আইতুল করছি, এরপরে বিভিন্ন দোয়া দূর করলাম, দোয়া দূর করার পরে একটা পানি আনলাম এক নিঃশ্বাসে, পানি আনার পরে ওখানে দোয়া পয়রা আইতুল করছি পয়রা চার কুড়ি পয়রা ফু দিছি, ফু দেওয়ার পরে ওই পানিটা যখন ছিটা দিলাম, ছিটা দেওয়ার পরে সে মানে সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওই পানিটা বললাম শিখার মায়ের যে খাওয়ায় দেন, পরে একটু খাওয়ায় দিল, মাথায় পানি দেওয়ার পর ওরা শরীরে হাত পা মেসেজ করলো যে হাতের তারাগুলো যে ঠান্ডা হয়ে গেছে। তো পরবর্তীতে তার প্রায় 10-15 মিনিট পরে জ্ঞান আসলো, আসার পরে সে তার বললাম আপা এই ঘটনা হয়েছে, কয় আমি তো কিছুই বলতে পারি না, মানে সে এতগুলা কাহিনী হইলো যে আমার থাবড়া মারলো বা আমার বললো তোর এত বড় সাহস, সে কিছুই বলতে পারে না। পরবর্তীতে আমি হুজুরে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আলামিন ঠিক আছে তাহলে আমি দেখি যত দ্রুত সম্ভব কালকে আসতে পারি কিনা। পরে সে বৃহস্পতিবার ভাইয়ের ব্যাপারটা জানলো, জানার পরে ভাইয়ের বললো যে ঠিক আছে তাড়াতাড়ি আনো তাহলে। পরের দিন রাত্রে এশার নামাজ পড়ার বৃহস্পতিবার, শুক্রবার দিন আসার কথা ছিল, বৃহস্পতিবার দিন আসলো, আসার পরে সে যখন ওকে ডাকলো, ডাকার পরে মানে উর্দুতে কথা বলে, উর্দুতে কথা বলে উর্দুতে হুজুর মানে সেই হুজুরও কথা বলল যে কি সমস্যা। পরে প্রথমে আসছে ভালোটা যে আমি ওর কাজে সহযোগিতা করি, আর আপাও বলতো যে আমি যখন কাজ করি মনে হয় আমার সাথে কে জানি কাজ করে, দ্রুত শেষ হয়ে যায় যে কোনো কাজ। আর সে যে ইবাদত করতো তখন খুব মজা পাইতো, মানে ইবাদতটার ভিতরে মগ্ন থাকতো, সে মানে পবিত্রতা বজায় রাখত, ওই মানে কোনো ময়লা বা কোনো অপরিষ্কার, এখনো সে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা সে পছন্দ করে। তার ঘরটা এত সুন্দর করে রাখে, আমার দেখা এরকম মানে বাড়ি বা এরকম ঘর আমি দেখি না, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। তো ওইটা আসার পরে তো বলল ঠিক আছে, পরে হঠাৎ কইরা ওই দুইটা জিন আসলো। আসার পরে মানে খুবই ভয়ানক কণ্ঠে কথা, আর মানে হুজুরে বলতেছে তুই কিছুই পারবি না আমাদের সাথে এই সেই। তো হুজুরও আল্লাহর রহমতে আল্লাহ তাকে বাঁচায় রাখুক, আমি তার দীর্ঘ আয়ু কামনা করতেছি। মানে একটা ভালো মানুষ যথেষ্ট পরিমাণ যতটুক পারে লাশ পর্যন্ত সে এটার সাথে লড়াই কইরা আল্লাহর রহমতে ওই দুইটা জিনকে মানে বাই কইরা আমার বোন মানে আমার বড় আপাকে ভালো কইরা দিয়ে গেছে। যেভাবে হোক মানে তার কাছে আসলে কৃতিত্বতা স্বীকার করা মানে শেষ হইব না। সে যখন ওই বদজিনগুলো আসলো হুজুরকে মানে মানে ঘুষি যেরকম থাবড়া এরকম, পরে হুজুরে যেভাবে হোক তারে দোয়া দুধ পরা ভাইয়া ধরছে, আমি ধরছি, দোয়া দুরুদ পইরা পরে মনে করেন যে ই করলো, যে দোয়া দুরুদ পড়ার পরে অনেক কি করলো, পরে লেবু আছে লেবু আনলো, ওই লেবু দুইটা হাতের ভিতরে দিয়া ঝাড়ফুঁক দিয়া ওই লেবুর ভিতরে আইনা লেবুটাকে কাইটা দিল, মাঝখান দিয়া কাটলো একটা, আবার মানে চার টুকরা করলো। করার পরে ওইগুলা চুলাই দিতে বললো, চুলাই দিলাম। পরে কাইতন যেটাকে বললে আমরা ওই যে ছোটবেলায় কাইতন করতাম, তো ওই কাইতন ঝাড়ফুঁক দিয়া সাতটা করে গিট দিয়া ওই কাইতন তারে পড়ায় দিল, আর ওই জিনগুলারে সে মানে জবাই করল আগুনে দিল। পরবর্তীতে আল্লাহর রহমতে সে সুস্থ, কিন্তু এখনো সে ওই যে মানে কোনো অনুষ্ঠান হোক বা পারিবারিক যে কোনো একটা অনুষ্ঠান হোক, বিয়ে বাড়ি বা বিয়ের দাওয়াতে সে সাজতে পারে না, সে যদি সাজে মানে অসুস্থ হয়ে পড়ে। এটা হয়েছে ওই যে ভালো জিনটা, ভালো জিনটা আসলে ওইটা বের করতে চাইতেছে না, আপাই নিজেই সে কাজে সহযোগিতা পায়। তো এর ভিতরে ভাইয়া একবার ওই জিনটারে মানে বের করার জন্য না জানায় বের করার জন্য ওই ঝাড়ফুঁক দিতে বের করার জন্য চেষ্টা করছিল, পরবর্তীতে ওইটা খুব উগ্র হয়ে গেছিল, ভাইয়ার সাথে একটা ডিভাইড তৈরি করে দিছিল। তো আল্লাহর রহমতে ওই পরবর্তীতে আবারও সে ঠিক মতন কাজবাজ করতে পারতেছে, এখন সুস্থ থাকে, কিন্তু সে কোনো অনুষ্ঠানে হোক বা কোনো ইতে হোক সাজতে পারে না। তো এটা ছিল আমার চতুর্থ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আলামিন ভাই। আলামিন ভাইয়ের কাছ থেকে বেশ কিছু অভিজ্ঞতা শুনলাম, ভালো লাগছে কিন্তু আমার কাছ থেকে শুনতে, এবং আপনারা জানি না কথাটা উপভোগ করেন বাট আমার খুব ভালো লাগে, এই জন্য চুপচাপ থাকি, একদম ননস্টপ ভাবে শুনতে থাকি। মানে গল্পের মাঝখানে ইন্টারাপ্ট করতেও ইচ্ছা করে না, যে গল্প বলুক, অনুষ্ঠানটা গল্পের, এখানে উপস্থাপকের কোনো ভূমিকা নাই, আমি এখানে বকবক করার কিছু নাই, এখানে যে গেস্ট আসছে সে কথা বলবে, আমরা খালি শুনবো। এই জন্য আমরা যেটা করছি জাগো এফএম এ ভূত স্টুডিওতে, হোস্ট একদম সাইলেন্ট, হোস্টের কাজ গেস্টের সাথে শুধু আপনাকে কানেক্ট করে দেয়া, বাকিটা আমার আজকের অনুষ্ঠানের হটসিট যে মানে কালারফুল করবে, হটসিট যে মাতাবে সে হচ্ছে আমার গেস্ট। নেক্সট উইকে আমি চাই তুমি হবা সেই হটসিটটা মাতোয়ার করা, হটসিটটাকে প্রাণবন্ত করা বন্ধুটা, তুমি সেই বন্ধু, তুমি হবে নেক্সট উইকের সুপারস্টার। আমি চাই তুমি এখানে এসে ঘটনা বলো, তুমি হতে পারো মাদ্রাসার বন্ধু, হতে পারো কলেজ বা ইউনিভার্সিটির পড়ুয়া বন্ধু, হতে পারেন আপনি একজন জব হোল্ডার, হতে পারেন একজন ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন গার্মেন্টস কর্মী, হতে পারেন আপনি একজন মা, হাউসওয়াইফ বা বাবা, কিংবা আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসতে পারেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আসতে পারেন, যারা এই ভাইয়ের মতো ওয়াইফের কাছ থেকে হাজব্যান্ড মোটিভেট হয়েছে রেডিও শুনতে, সো এরকমও হইতে পারে। আপনার দাদা যদি গল্প বলতে পারে, আর আপনার দাদা যদি আপনার সাথে থাকে, আপনি দাদার জন্য রেজিস্ট্রেশন করেন, আপনি দাদাকে নিয়ে আসেন, দাদা ঘটনা বলবে, আপনি আমার পাশে বসে থাকবেন, আমরা ঘটনা শুনবো, আপনি আপনার নানাকে জীবনের এই পর্যায়ে এসে একটা নতুন এক্সপিরিয়েন্স দেন, আপনি সারা জীবন আপনার নানার কাছ থেকে বিভিন্ন ভৌতিক গল্প শুনছেন, নানাকে জিজ্ঞেস করেন, নানা তোমার কাছ থেকে এরকম ইন্টারেস্টিং ঘটনা আছে, চলো একদিন আমরা যাই নানা নাতে গিয়ে রেজিস্ট্রেশন করে আসি, আপনার নানাকে বসায় দেন। আমি আসলে ওই লেভেলের মানুষদেরকে খুঁজতেছি, আমি প্রত্যেক এপিসোডেই বলি যে আমাদের একজন লিসেনার আছে কাদের ভাই কুমিল্লাতে, আমি শিওর উনি এখন আমাকে শুনতেছে, উনার যেদিন আমি প্রথম দেখলাম উনার যে বয়স, উনার সাথে আমার ফার্স্ট মিস্ট হয়েছে, আমি যখন বইমেলাতে গিয়েছিলাম, আমার একটা বই প্রকাশ হয়েছে আপনারা জানেন সেটার জন্য গত বছরের আগের বছর, তো তখন উনার সাথে আমার মেলায় প্রথম দেখা, আমি উনার বয়স দেখে মানে আমি আরো এক্সাইটেড হয়ে যাই, আরো বেশি আমার মনে হয় মাইক্রোফোনে আমার আরো কাজ করা বাকি। আমি অলমোস্ট 15 বছর যাবৎ মাইক্রোফোনের সাথে আছি, আমার তখন মনে হয়েছে আরো অনেক বছর থাকতে হবে, যতদিন বেঁচে আছি আঁকড়ে ধরে থাকতে চাই মাইক্রোফোনটা, কারণ কি উনার বয়স প্রায় 70। এইরকম একজন মানুষ, তার নাতি নাতনি আছে, তিনি রেডিও শোনেন, তিনি যখন আসছেন এই মেলায় এত মানুষের ভিড় ঠেলে আমার কাছে যে বাবা আমি তোমার রেডিও শুনি, তোমার ভূত স্টুডিও শুনি, আমি আরো বেশি মোটিভেটেড হয়েছি। আমার কাছে মনে হয় যে আপনারা যারা এই বয়সী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করতে পারেন। আমি আপনার ছেলের বয়সী, আপনার যদি মনে হয় আমার শোতে একবার আসবেন, আপনি একজন দাদা হতে পারেন, নানা হতে পারেন, দাদি হতে পারেন, নানি হতে পারেন, খালার বয়সী হতে পারেন, মায়ের বয়সী হতে পারেন, বাবার বয়সী হতে পারেন, আপনাকে অনুরোধ করব, আপনার কাছে যদি 3-4 ভৌতিক ঘটনা থাকে, যেগুলো ওই যে হয় না যে গ্রামে ব্ল্যাক ম্যাজিক করে, তাবিজ করে, হয় না যে আপনার হন্টেড কোন প্লেস, আপনারা ওই খেতের মধ্যে একটা ঘটনা ঘটছিল, গ্রামের একটা হন্টেড, আপনাদের ওখানে একটা ভূতুরে পুকুর আছে যে পুকুর নিয়ে অনেক ঘটনা আছে, আপনারা নিজেরা ফেস দেখছেন কিংবা আপনারা শুনছেন, ওরকম যদি 3-4 ঘটনা থাকে আপনি একটু রেজিস্ট্রেশন করেন। আমি আপনাদের কাছ থেকে ঘটনা শুনতে চাই, একটা পর্বে আমি দেখতে চাই যে আপনারা আসছেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো আজকে যদি এই অনুষ্ঠানটা কেউ শুনে থাকো, তোমাদের নানা বা দাদাদের জন্য, নানু বা দাদুর জন্য তোমরা রেজিস্ট্রেশন করো, আর তাদেরকে নিয়ে তোমরা একবার রেডিওতে আসো, ভালো লাগবে। তো রেজিস্ট্রেশন করার জন্য কি করবে, তোমার হাতে থাকা মোবাইল ফোন, তাদের মেসেজ অপশন আছে, ওখানে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো RBS স্পেস দিয়ে তোমার নাম, স্পেস তোমার লোকেশন, স্পেস তোমার প্রফেশন লিখো, পাঠায় দাও 26969 নাম্বারে। অলরেডি আমাদেরকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, তাদের মধ্যে রয়েছে আফিয়া, রিমি, রেশমি, সাথী রয়েছে, শিরিন রয়েছে আমাদের সাথে, জান্নাত রয়েছে আমাদের সাথে, মঈন রয়েছে, মিনার রয়েছে, জাহান রয়েছেন, মামুন রয়েছেন আমাদের সাথে, এদিকে বন্ধু মশিউর রয়েছেন আমাদের সাথে, রহিম রয়েছে আমাদের সাথে, এদিকে বন্ধু তালহা রয়েছেন, আবুল কাশেম রয়েছেন, শাহরিয়ার রয়েছেন, চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু মাহিন যুক্ত হয়েছেন আমাদের সাথে, চট্টগ্রাম মেডিকেলে এই মুহূর্তে আমাদের একজন নার্স রয়েছেন, তার নাম হচ্ছে ফাতেমা, তিনি বলছেন আমি চট্টগ্রাম মেডিকেলে ডিউটিরত অবস্থায় আপনাদের রেডিও শুনছি, এই রাত বিরাতে আপনাদের শোটা শুনতে আমার বেশ ভালো লাগে, এটা একটা অন্যরকম ব্যাপার তাই না। জয়েন করেছেন আমাদের সাথে এদিকে রুমানা, তিনি জয়েন করেছেন কুমিল্লা থেকে এবং তিনি কুমিল্লা মহিলা কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। জয়েন করেছেন আমাদের সাথে আয়েশা সিদ্দিকিয়া, তিনি বলেছেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডে বাই ডে আমাদের অনুষ্ঠান শুনছে অনেকে, একটু মাঝে মধ্যে ওখানে ঝিরিঝিরি শোনা যায়, আমি বলবো আমাদের অ্যাপটা ডাউনলোড করে নেন, অ্যাপটা ডাউনলোড করলে যেটা হবে ওইটা হচ্ছে পাহাড়ি, আমি জানি তো চট্টগ্রামের, আমি ইউনিভার্সিটিতে যাওয়ার সৌভাগ্য আমার একবার হয়েছিল, সো ওখানে একটু পাহাড়ি জায়গা, সো মাঝে মধ্যে ওখানে রেডিও ফ্রিকোয়েন্সিটা পেতে সমস্যা হয়, সো তোমরা যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির বন্ধু আছো, তোমরা আমাদের যেটা হয় যে ইয়েটা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, খুবই ছোট্ট জায়গা নিবে তোমার মোবাইলের, বাট তোমার খুব ভালো লাগবে, তোমার শাটল ট্রেনে যখন যাচ্ছ কানে হেডফোন লাগবে না, জাস্ট ইয়ে দাও অ্যাপ অন করে শুনতে থাকো, ভাল লাগবে এখানে। সো এই জায়গা সময় অ্যাপটা ডাউনলোড করে নিও। আমাদের সাথে জয়েন করেছে ঢাকার থেকে আমাদের বন্ধু আশরাফুল, তিনি আছেন এই মুহূর্তে রামপুরাতে, আর জয়েন করেছে খুশি, আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের বন্ধুটি মিরপুর থেকে, মোহাম্মদ আমিন যুক্ত রয়েছেন গাজীপুর থেকে, নিপা সাবার থেকে, মোহাম্মদ আমিন রয়েছেন আমাদের সাথে জানিয়েছি আমরা, তামান্না যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, জয়শ্রী যুক্ত হয়েছেন, খাদিজা যুক্ত হয়েছেন আমাদের সাথে, ফারজানা যুক্ত রয়েছেন আমাদের সাথে, সোহেল যুক্ত রয়েছেন, সায়েম যুক্ত রয়েছেন আমাদের সাথে, ভালো লাগছে যে আপনারা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাইট নাও একটা ছোট্ট ব্রেকে যাবো, ব্রেকের পর ওই ব্রেকের পর যখন ব্যাক করব তখন কিন্তু আমার সাথে আরো একজন গেস্ট থাকবেন, অর্থাৎ গল্প এখনো আরো অনেকটা বাকি, কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে সে অবধি চিয়াগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning a twist tailo prawn pakota.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shake. Spicy seasoning a twist tailo prawn pakota.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। উদয় আছে আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। আজকের এই এপিসোডে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা একটু সেই নামগুলো পড়ে নিতে চাই কারা কারা এখন এসএমএস করেছেন। জেএফএম স্পেস নাম দিয়ে নিজের মনের কথা পাঠিয়েছেন আমাদের সাথে বন্ধু কল্লাল, জয়েন করেছেন আমাদের সাথে তাপসী, যুক্ত রয়েছেন আমাদের সাথে কুমিল্লা থেকে বন্ধু সানবিম, যুক্ত রয়েছেন তারেক চট্টগ্রাম থেকে, যুক্ত রয়েছেন আমাদের সাথে মানিক ঢাকা মিরপুর থেকে, যুক্ত রয়েছেন আমাদের সাথে বন্ধু নামটি হচ্ছে নোভা, তিনি চট্টগ্রাম কলেজিয়েট থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধু আগ্রাবাদের বন্ধু ফারহান, যুক্ত রয়েছেন আমাদের ঢাকার বন্ধু মুন, যুক্ত রয়েছেন আমাদের সাথে রাইসা কুমিল্লা থেকে, এরকম অনেক অনেক বন্ধু যুক্ত হচ্ছেন এসএমএস এ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আগামী পর্বে যদি আমাদের আজকের যারা গেস্ট আসছেন তাদের মতো করে আপনারাও স্টোরি বলতে চান, কি করতে হবে বারবারই বলে দিচ্ছি, আপনার কাছে থাকা মোবাইল ফোন তার ম্যাসেজ অপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS স্পেস নিজের নাম স্পেস নিজের লোকেশন আর স্পেস আপনার নিজের প্রফেশন লিখুন, তারপর পাঠিয়ে দিন 26969 নাম্বারে। চারটা জিনিস বলেছি, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে, RBS একসাথে একটা গ্যাপ দিবেন, দিয়ে আপনার নাম লিখবেন, আর একটা গ্যাপ দিবেন আপনার লোকেশন, মনে আপনার লোকেশন হচ্ছে মিরপুর লিখে দিলেন, মনে আপনার লোকেশন হচ্ছে চৌদ্দগ্রাম, মনে আপনার লোকেশন হচ্ছে আগ্রাবাদ লিখলেন, স্পেস দিয়ে আপনার প্রফেশন লিখবেন, প্রফেশনটা কি স্টুডেন্ট হলে লিখে দিতে হবে, স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি কলেজ আর মাদ্রাসা, জব করলে জব লিখলেন, বিজনেস করলে বিজনেস লিখলেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখলেন, লিখে এসএমএসটা কোথায় পাঠাবেন একটা নাম্বার তো লাগবে, সেই নাম্বারটা হলো 26969 পাঁচটা ডিজিট 26969, এই নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দিলেই হবে। আমাদের কিছু টিম মেম্বার আছে যারা আপনাকে ফোন করবে নেক্সট উইকে, ফোন করে আপনার গল্পটাকে একটু ফোনে শুনবে যে কিরকম গল্প আপনি বলতে চান, সেই গল্পটা শোনার পরে যদি তাদের মনে হয় যে হ্যাঁ এটা তো রেডিওতে প্রচার করলে অনেক মানুষ শুনবে, অবশ্যই আপনাকে তখন ইনভাইট করা হবে, আর নেক্সট এপিসোডে আপনি থাকবেন হটসিটে, আর লক্ষ লক্ষ শ্রোতারা আপনার অনুষ্ঠান শুনবে এবং দেখবে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। তো চলেন আজকের এপিসোডের সর্বশেষ যে গেস্ট আছে আমরা এখন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ সালমান হোসেন।
সালমান ভাই একটু জোরে কথা বলতে হবে, কোথা থেকে আসছেন আপনি?
আমি গাজীপুর বড়বাড়ি থেকে আসছি।
আচ্ছা, গাজীপুর থেকে আসছেন, কি করেন আপনি?
আমি মাদ্রাসায় খেদমত করি।
মাশাআল্লাহ।
মাদ্রাসায় বাচ্চাদেরকে আরবি শিক্ষা দিই।
বাহ, চমৎকার।
যেমন এই নাজারা কোরআন শিক্ষা।
বাহ, চমৎকার।
কায়দা আম্পারা এগুলো আর কি।
চমৎকার, একটা আপনি এত মহৎ একটা পেশার সাথে যুক্ত রয়েছেন শুনে খুব ভালো লাগলো। তো ভূত স্টুডিওর সাথে আপনার সম্পর্ক কতদিনের?
ভূত স্টুডিও প্রায় 7-8 বছর এরকম হবে।
অনেক পুরনো লিসেনার আপনি আমাদের, শুনে আরো ভালো লাগলো। তো এইখানে আসা ইচ্ছে হলো কেন?
আসা ইচ্ছে হলো আর কি, আমার অনেক দিক থেকে আগ্রহ আর কি, যে আমার সাথে কি ঘটনা ঘটছে এগুলো আর কি বলি।
আচ্ছা,
বললে যারা ভূত স্টুডিওর পুরনো যে দর্শকরা আছে তারা আর কি এটা শুনতে পারবে, শুনলে মনে আগ্রহ হবে যে না আমরাও যাই। এই জন্য
আপনি গাজীপুর থেকে আসছেন?
জি জি, গাজীপুর।
চমৎকার। আজকে আমার যেই সর্বশেষ বন্ধু, এই বন্ধুটি সেই গাজীপুর থেকে ঢাকার বাড্ডায় এই মুহূর্তে এসেছেন শুধুমাত্র আপনাদেরকে ঘটনাগুলো শোনাতে। আপনারা জানেন যে আগে আমাদের স্টুডিওটি বাড্ডায়, এই স্টুডিওতে কিন্তু বরিশাল থেকেও বন্ধুরা এসেছে ঘটনা বলতে। হয়তো ঢাকাতে কোনো এক আত্মীয়ের বাসায় সে ছিল, সে এসেছে শুধুমাত্র এই ঘটনাটা বলার জন্য। বরিশাল থেকে অনুষ্ঠানটা ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে সে সম্ভবত দেখেছিল, দেখার পরে তার মনে হয়েছে যে এই গল্প আমিও বলবো। এবং সবচেয়ে বড় কথা, রেডিওতে গল্প বলার একটা আগ্রহ কিন্তু সব মানুষেরই থাকে। কেন বলেন তো? রেডিওটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি। তো ওই জায়গাটা কিভাবে গল্প বলে মানুষ, কিভাবে আরজেরা কথা বলে, কি পদ্ধতিতে কোন স্টুডিও থেকে কথা হয়, এটা জানার একটা আগ্রহ অনেকেরই আছে। তা আমি বলবো জীবনে নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলেও একবার হলেও আসেন, আপনার কাছে থাকা গল্পগুলো বলেন। গল্পের সংখ্যা 3-4 হলেই এনাফ। এই ঘটনাগুলো কি হতে পারে? হতে পারে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হতে পারে কোনো একটা হন্টেড প্লেসের ঘটনা, হতে পারে কোনো একটা লাশ কাটা ঘরের ঘটনা, হতে পারে কোনো একটা ভূতুরে ঘরের ঘটনা, বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা যেগুলো আপনার সাথে ঘটেছে অথবা আপনি কালেক্ট করেছেন, যে আপনার বাবার সাথে, মার সাথে, আপনার কাজিনের সাথে, আপনার দাদা দাদুর সাথে, কিংবা আপনার গ্রামের বাড়িতে ঘটেছিল, বা প্রবাসে কোনো একটা দেশের ঘটনা সেটা আপনি জানেন এবং আপনি শোনার পরে প্রথমবার আপনি ভরকায় গেছিলেন, এরকম যদি ঘটনা থাকে 3-4 আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশনের নিয়মটা বারবার বলে দিচ্ছি, মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করুন RBS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠিয়ে দিন 26969 নাম্বারে। এবার চলেন আমরা আমাদের আজকের এই অতিথির কাছ থেকে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শুনে আসি। চলেন শুনি, একদম শুরু থেকে শুরু করবো আমরা।
আসসালামু আলাইকুম। এখন আমার প্রথম ঘটনা আমি বলবো, এটা আমার এটা বেশি পুরনো না, এটা 2015 ঘটনাটা ঘটে। তো এটা যেদিন ঘটে এটা প্রায় 12 বছরের মতো এরকম হবে আর কি। তখন আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় আমি হেজ বিভাগে পড়ি আর কি, হেফজখানায় পড়ি, হেফজখানায় এই আর কি, আর কি পড়া মুখস্থ শোনাই আর কি হুজুরদেরকে। তো আমাদের বড় হুজুর আর কি সপ্তাহের মধ্যে 2-3 আর কি বাইরে এখানে টিউশনি করে ঢাকার দিকে পড়ায়। তো ওদিকে দেখা গেছে ওরকম পড়াইলে ওরকম কেউ স্যালারি দেয় না, ঢাকার দিকে একজনে পড়ায় দেখা গেছে 2,000-2,500 করে দেয় এদিকে আর কি পড়ায়। তো এটা আর কি ঘটে বিকালের দিকে আর কি। তো সপ্তাহে একদিন তো ভালো মন্দ মাদ্রাসায় রান্নাবান্না করে, তো একদিন আর কি গোস্ত মাংস পাকাইছিল আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে হুজুরের ওয়াইফ আসিল উমাদাসা আর কি। হুজুরের ওয়াইফ থাকে আলাদা একটা রুম, আছে আলাদা ওয়াইফ রুমে, হুজুরের ওয়াইফ বাচ্চা কাচ্চা থাকে। তো ওদিন আর কি খাওয়া দাওয়া খাওয়ার পরে হুজুরের ওয়াইফ প্রতিদিন আসরের পরে আর কি ছাদে যায়, দুইতলা মাদ্রাসা, ছাদে যায় একটু ঘোরাফেরা করে। তো ওদিন আর কি ঘোরাফেরা করলো, কাপের সাথে কাপড় টাপড় লড়ে আর কি, লড়ার পরে মাঝে মাঝে আনতে যায় কাপড় লড়ে। ওই দিন আর কি দেরিতে গোসল করলো, দেরিতে গোসল করার পরে সাদেজ আর কি কাপড় গুলো আনলো। তো ওই দিন আর কি আনতে আনতে একটু সন্ধ্যা হয়েছিল আর কি, সন্ধ্যার দিকে দেরি হয়েছিল আর কি। তো দেরি হইলে উনি ঘরের ভিতরে আইসা কারোর সাথে কথা বলে না, কেমন জানি অদ্ভুত আচরণ করে। ওনার যে ছেলে মেয়ে আছে ওনার ছেলে মেয়েকে বলে যে এই তোরা ঘরে কেন যা, তোরা বাইরে যা। তো ওনার আবার আমাদের বড়দের একটা ভাইয়া ছিল, নাম হলো জিয়া, একটু পাগলাবি টাইপের হাবা গাবা আর কি। আমরা ওনার আর কি পাগলা বলে আর কি ডাকতাম, মজা করতাম আর কি। উনি বিশ একটা ইয়া বুঝে না, ভালো মন্দ আর কি বুঝে না। তো উনি ওনার বলতেছে ভাবি আপনার বাচ্চা কাচ্চা রেম করতেছেন কেন। তো ওনারও জারি মারতেছে, কয় তুই কে এখান থেকে ঘরেতে বাড়া, এই ঘর আমার। তো এমন কইরা ওনাকে ঝাড়ি মারতেছে, উনিও পরে বুঝে নেয় যে না জিনিসটা কি হয়েছে কিছুই বুঝে নেই। তো আমাদের যে মাদ্রাসার চারদিকে যে দেওয়াল, এই দেওয়ালের পিছন দিয়ে আর কি জানলানা, দেওয়ালের পাশ দিয়ে পিছনে ফাঁকা আছে আর কি, জায়গাগুলো মাটি থাকলে জায়গায় কিছু গাছ লাগানো হয় আর কি। যেমন এই যে রসুন গাছ, পরে আদার যে মুখগুলা বাড়ায়, এই মুখগুলা যদি ওখানে দেই তাহলে ওখান থেকে মাটি থেকে গাছের ইয়া বাড়ায়, মাথা বাড়ায়। তামড়ির দিকে যাই পানি দিতে যাই, পরে মাঝে মধ্যে আবার ভিনা পাতা গাছ লাগাই। তো এমন করে ওদিনকে বিকালের দিকে আর কি, ওদিনকে রাত পার হওয়ার পরে পরের দিন বিকালের দিকে আমরা ওইদিকে গেলাম যা পানি মুনি দিই। তো দেখতেছি বড়জোর ওয়াইফের দরজা লাগানো, ভিতরে উনি একা একা, মাতা চির আশ্রয়তেছে আয়না দেখতেছে আর গীত গাইতেছে, মহিলাটা যে গীতগুলা গীত গাইতেছে। ওদিক দিয়ে জানলা খোলা আসিল, আমরা ওইদিক দিয়ে চার পাঁচজন গেছিলাম, চার পাঁচজনের মধ্যে আমিও ছিলাম। তো ওদিক দিয়া যাওয়ার পরে পানি মুনি দিতেছি, আমরা উনারে বলতেছে আর কি যে কাকি আপনি যে চুলা চাচ্ছেন জানলা মুলা খোলা কেন, আমরা একটু মজা টজা করছিলাম আর কি। তো আমরা তো জানি না যে উনার গায়ে যে জিন বর করছে এটা আমরা জানি না। তো উনি খুব রেগে গেল, রেগে বলতেছে কি রে তোদের কত বড় সাহস আমাকে এইগুলা বলিস। হ্যাঁ, এইগুলা বলার পরে উনি আমাদেরকে ধরতে আইসে আর কি, জানলার মধ্যে দিয়ে ধরতে আইসে। জানলার তো লোয়ার গ্রিল, গ্রিলের হাত অর্ধেক ঢুকলো আর বাকিগুলা ঢুকে না। তো মাদ্রাসার যে ওয়াল গুলো তো বড়, এই ওয়ালের এখানে পিছন আমরা সরিয়ে পড়ছি, হাত অর্ধেক ঢুকার পরে আর অর্ধেক ঢুকে না হাত, তো ধরতে পারে না, তোদেরকে পরে ধরবো আমি। তা আমরা বললাম আচ্ছা ঠিক আছে ধরেন, আর দুইরা কি করবেন ধরেন। এই কথা বললাম আমরা ওখানে পানি মুনি দিয়ে হাসতে হাসতে আয়া বললাম আইসা বড়। মাদ্রাসা আর কি প্রত্যেকটা মাদ্রাসায় একটা নিয়ম আছে আর কি, নামাজের মাগরিব নামাজের আগে আর কি দোয়া হয়, দোয়ার জন্য উজু টুজু করতে হয়। তো উজু মুজু করতে হইলে আমরা উজুখানে গেলাম। ওই মাদ্রাসায় বার্তমা ছিল দুইটা, একটা হলো ক্লাসরুমের সাথে দিয়া, আর একটা ছিল বড় যে ওয়াইফ, ওই ওয়াইফের যে বাসাটা, বাসার দরজার সাথে দিয়ে একটা বার্তম ছিল। তো সবাই দুইটা বার্তমে তো ছাত্র অনেকজন মিল করে হয় না, এই বার্তমে অনেকজন সিরিয়াল আছিল। তা আমি গেলাম, যে আমি বললাম যে ভাই আমার একটু সিরিয়াল দিই। উনি বলতেছে না তুই সিরিয়াল পাইবি না, না আমরা আগে আইছি তুই পাইবি না, তুই ওই বার্তমে, ওই বার্তমে গেলে সিরিয়াল পাইবি। তো আমি ওই দিক দিয়ে ওই বার্তমে গেলাম, দেখলাম যে একজন আছে, মানে উনি ভিতরে আছে আর কি, আরেকজন আছে ওর উপরে আমি। তো ও গেলেই এরপরে বাড়াইলে আমি যাইতে পারবো। তো বাড়াইলো, ও গেল, যাওয়ার পরে ও বাড়াইলো, পরে আমি গেলাম। যা উজুর উজু কইরা আমি বাড়ামু, এই বাড়ানোর সময় দিহি হুজুরের ওয়াইফ আর কি সামনে খার হাল্লাড়ি নিয়া, হুজুর ভাই বলতেছে কি রে এন কই বলাইবি। আমি কই কই বলাবো মানে, কয় যে আমার জানলাতে জামাল আমার মজা করলো ব্যাঙ্গাইলি এন কই যাবি। তো এই কথা বইলাই আমার দিল পিডানি শুরু করলো, লাড়ি দিয়ে ধারসে বিরিয়ানি শুরু করলো, পিডের মধ্যে বাড়ি লাগলো, একটু পিছিয়ে লাগলো, রানে রানে লাগছিল, একটু ফুলেও গেছে মাঝে। পরে কান্না করলাম, কান্না পিরা দৌড় দিয়ে গেছে কেলার সময়, সবাই যা বললাম দেখ তোরা ব্যাঙ্গাইছস আমি খালি হাসছি, এই লেগে বাড়িটা আমার উপর পড়লো। হেরা কয় আরে বাদ দে এ বড় ধরে এই কম। তো এমন করে ওই দিন গেল গা, তো ওই দিন আর কি রবিবার সোমবার গেল। তো ওই দিনকে রাইতে বড় জোর আসলো, হুজুর আসলে বড় হুজুরে বললাম যে হুজুর দেখেন উনি তো এরকম এরকম চুল আসতেছিল, আমরা যে এরকম কথা বলছি এই জন্য এরকম জোরে মারলো, হুজুর কাছে এটা দেখবো না সমস্যা নাই, কিল্লেকে মারলো আমার কাছে বললো না। এই কথা বইলা হুজুরও নামাজ কালাম শেষ করিয়া ওই দিনকা ঘরে যায়, ওনার সাথে কথাবার্তা বলছে, রাইতে খাওয়া দাওয়া করছে, রাইতে কিছুই হয় না, কোনো কথাই বলে না। খাওয়া দাওয়া পরে একসাথে ঘুমাইলো, রাইতে দুইটার দিকে না দেড়টার দিকে, দুইটাই হইব মনে হয়, দুইটা বিশ অথবা দশ এমন হইব, হুজুরে রুমটা খুইলা ধো মানে ওনার চিল্লান শুরু করছে, বলতেছে এই মেরে লেলো মেরে লেলো। ওর আমরাও দরজা মরে খুলে বাড়াইলাম যে হুজুর কি হইল। তো হুজুর বলতেছে আমার ওয়াইফ বডি নিছে, বডি নিয়ে আমার কূপ দিতে চাইতেছিল, আমার গলা টিপে মারতে চাইছিল। আমরা কইলো কেন এমন করে কেন, কয়দিন ধরে তো এমন আসলো না এমন করে কেন। তো হুজুর বলল স্যার কয়েকদিন তো আমি আসিলাম না, আমি তো ঢাকার ওইদিকে পড়াইতে যাই, পড়াশোনা ইয়া পোলাপার পড়াইতে যাই, টিউশনি করাই, তোরা আসিলে তোরা কইতে পারবি। পরে আমরা কইলাম যে হুজুর উনি তো ছাদে গেছিল, ছাদের থেকে এর আগে তো এমনি এমনি মাগি রাজান আগে আগে আসা পরে, তো ওই দিন আর আসে নাই, ওই দিনকে মাগি আজানের পরপরই আইসে, আসার পর থেকে এমন অদ্ভুত আচরণ করতেছে সবার সাথে, এমন করতেছে জিয়া কাকারও ইয়া করে মায়ের দূর শুরু করে ধাক্কা থেকে শুরু করছিল। উনি পোলাপান্ড বলে যে কিরে তোরা ঘরে কে ঘরে থেকে বাড়া, তোদেরকে আমি ইয়ে করবো না। পরে দেখা গেছে মাঝে মাঝে মাকে বাজন দিলে নামাজ কালাম পরে তসবি গুনে জিকির করে, পরে সাতটা বাজলে সাতটা দশ বাজলে আবার চিল্লাচিল্লি শুরু করে। তো এমন করে ওই দিনকে হুজুরে বুঝা যায় না কোনো অস্বাভাবিক ঘটনা ঘটছে, এই জন্য এমন হইতাছে। পরে হুজুরে এক কবিরাজের এক ভাইয়ের হুজুরের হুজুর এক পরিচিত আর কি, যে মাদাসা এখানে যখন পড়াইতে আসতো পড়ানোর পর এইদিকে এক মাদাসা থাকতো আর কি, দুই তিন দিন থাকার পরে এখানে তো দুই তিন দিন টিউশনি করতো, টিউশনি করে দুই দিন যাওয়া সম্ভব পড়তো না, রবিবার সোমবার আর একটা করতো বুধবার, এই দুই দিন করার পরে পরিচিত এক মাদাসা আছে, মাদাসা থাকতো। ওই মাদাসা হুজুর ফোন দিল যে হুজুর আমার ওয়াইফ এমন এমন কি জানি অদ্ভুত আচরণ করতেছে, পোলাপার সাথে এরম করতেছে, ঘর থেকে বাইরে বাড়ায় না, ঘর বন্ধ করে রাখে, মানে শুধু শুধু আনতে জানেন চিল্লায়, যারা পায় তারে ধাক্কা দেয়, মারধর করে, মুখ দিয়ে বকাবকি করে। তো হুজুর বললো দেখেন এটা হয়তো বা জিনের আসর টসর হইতে পারে, আপনি একটা কবিরাজ দেখেন, একটা হুজুর দেখেন, আলোচনা করেন। হুজুর নাম্বার দিল, উনার সাথে যা কথা বললো, উনি বললো যে তাহলে আপনি আসেন, আসার সময় একটা আলামত নিয়ে এসে। ওরা ওরা বলতেছে কিসের আলামত? হুজুর বলতেছে যে উনি মাদাসা কোন একটা মাটি নিয়ে আসলে হবে, উনি যেখানে আপনি যেখানে থাকেন আশেপাশে চারিদিকে বাউন্ডারির ভিতরে যে মাটিটা আছে মাটিটা নিয়ে এসেন, আর নাইলে উনি যেসব জায়গায় বেশি চলাফেরা করে ও ওখানকার কোনো বালু অথবা মাটি অথবা ইটকা নিয়ে আসেন। তো হুজুর বললো যে উনি যেহেতু চলাফেরা করে সাদে চলাফেরা করে বেশি, কারণ পর্দাশীল মানুষ মাদাসা, উনি তো বাইরে যাওয়ার ইয়া না, আসরের আগে আগে সাড়ে সাদে একটু ঘোরাফেরা করে কাপড় চোপড় লারে, তো সাদের কিছু বালু আসলে ঝাড়ু দিয়ে কিছু বালুগুলা ওনার কাছে নিয়ে গেল। ওই কবিরা যে বালুগুলা ওনার ইয়া ওনার মন্ত্র দ্বারা পড়লো আর কি, পইরা দেখলো যে না ওই সাদে কিছু অদ্ভুত জিনিস আছে, ওনার গায়ে ভর করছে। তো ওই হুজুরে হুজুরে আরো দুইজন ইয়া ছিল, লোক আছিল, ওনাকে মাঝখানে বসাইছে, বসাইয়া হুজুরের যে পরিচিত কিছু জিন আছে হুজুরের কাছে থাকে, ওদেরকে একজনকে হাজির করলো, হাজির করা ওদের সাথে সালাম দিল। হুজুর বললো যে ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হুজুর একটা সমস্যার জন্য আপনাকে হাজির করা হয়েছে, তো সমস্যাটা হলো ওনার ওয়াইফকে নিয়ে, ওনার ওয়াইফকে যদি আর কি কয়েকদিন ধরে কেমন জানি আচরণ করতেছে, কালকের আগের দিনে বলে ওনার সাথে একটু ঝামেলা করছিল, ওনার গলা টিপানো দাও নিছিল ওরকম মারার জন্য, উনি সজাগ পাইছে দেখে আর কি কোনো মতো ইয়া করতে পারছে, তো আজকে তো উনি খুব রাগারাগি করতেছে, এই জন্য আর কি আপনার কাছে আসা, আমার কাছে আসা, এখন আপনাকে আমি হাজির করছি, এখন একটু যদি বলতেন কি হয়েছে বিষয়টা। তো হুজুরের জন্য অনেক দক্ষ ছিল, অনেক ভালো সবকিছু কাজ করে দিত, উনিও আসন দিয়া বৈশা মন্ত্র কি জানি পড়তাছিল, চুপচাপ করে চোখ বন্ধকে মন্দা পড়তাছিল, হঠাৎ করে চোখ খুইলে আর কি বলে যে ওনাকে তো জিনে ধরছে সাতটা, সাতটা জিনে ধরছে। তখন কাঙ্গুর হুজুরে বুঝছে যে না সাতটা জিনে ধরার কারণেই মাকে আজানোর সময় নামাজ কালাম পরে আর কিছু কিছু দিন রাগান্বিত হয়ে যায়। পরে এই হুজুরে ওই জিনকে বলতাছে যে হুজুর এই কবিরাজকে জিনকে হুজুর বলে আর কি, হুজুর তো হুজুর সাতটা জিনের দোষ, সাতটার মধ্যে কি মহিলা আছে? মহিলা আছে একজন আর বাকি ছয়জনই পুরুষ, এই পুরুষ থেকে দুইজন হইল খুব শক্তিশালী আর বাকিরা একটু দুর্বল এই আর কি। এখন বলতেছে যে হুজুর তাহলে কি ওদের কি সারানো যাইব কিনা? সারানো যাইব, আমি একটা তেল পড়া দিয়ে দিই, এই তেল পড়াটা ওনাকে ছিটাই দিলে আর তোমার কিছু তাবিজ আছে, এই তাবিজ পাঁচটা তাবিজ দিবে, একটা তাবিজ গলার মধ্যে পড়াইতে হইবে আর চারটা মাদ্রাসার চারিদিকে পুঁতে দিতে হইব। তো এই মিলে কাজগুলো উনি হুজুরকে বলে দিল। তো ওই হুজুরে ওই দিনকে রাত বারোটার সময় আমাদের ওখানে গেল, যায় টোকামোকা দিল, আমরা গেট খুললাম, খুললে আমাদেরকে নিয়ে একটা কথাবার্তা বললো যে হুজুর বললো যে আজকে রাত আর ঘুমাইস না, একটা কাজ আছে এই কাজটা করতেই, কারণ তোদের আমরা হুজুরের ওয়াইফের আগে কাকি বলে ডাকতাম, তো বললো তোদের কাকির তো অবস্থা খুব ইয়া না, খুব চিল্লাচিল্লি করতেছে, যথাযথ সম্ভব ওনাকে ভালো করা দরকার। পর আমরা বললাম তাহলে হুজুর তাহলে কি করা লাগে বলেন। হুজুর বললো যে মাদাসায় সাফল আছে কিনা, আমরা তো বলি হুজুর না সাফল তো নাই, কুদাল আছে। পরে হুজুর কয় না কুদাল দইব না, সাফল লাগবে। আশেপাশে বাড়িতে গেলাম, একজন আশেপাশে বাড়ি আসলো, বাড়িতে এক সাফল নিয়ে আসলাম। পরে হেরা কইল যে কেন সাফল লাগবো কেন, আমরা কইলাম কাজ আছে, তো এই কথা বলে নিয়ে আসলাম, সকালে দিয়ে যাম বললাম। চার পাঁচ জন নিয়ে আসা, পর হুজুর বললো যে এই সাফল দিয়া মাদাসায় চারিদিকে যে দেওয়ালটা আছে, এই দেওয়ালের যে মাটিগুলা ভিতরে যে মাটিগুলা, এই মাটিগুলা সাফল দিয়ে এক হাত পরিমাণ গাত তৈরি, গাত্তা করে এর মধ্যে হাত ঢুকায় দেখতে হবে যে এক হাত পরিমাণ হয়েছে কিনা, যদি হয় তাইলে এটার ভিতরে পরে একটা তাবিজ ফলাই তৈব, কাজ করতে হবে তিনজন, একজনে তাবিজ ফালাইব, ফালাইটার মাটি দিব, আর একজন আজান দিব। এই আজানও শেষ হইব, এই মাটি দেওয়া শেষ করতে হইব, আর যে সাফল দেয় কাতা দিছে ইয়ার করতে, মানে তিনজনই উজুকেরা এই কাজটা করতে হইব। তো হুজুরাঙ্গ সবকিছু নিয়মগণ বইলা দিল, এর মধ্যে আমিও ছিলাম, সব মিলে কাজকর্ম করলাম, উজু মুজু করলাম, আজান আজান দিয়ে চারিদিকে এটা পুতা পুতি ইয়া কইরা তাবিজগুলো পুঁতে দিলাম। তো ওদিন হুজুর বলতেছে আমরা কয়েকজন হুজুর আমরা ঘুমাই পড়ি, রাইতো বাজে দুইটা আড়াইটার মতো বাজে, হুজুর না এখন ঘুমাই গেলে সমস্যা হইব, ঘুমাইছ না ফজর আজান আগ পর্যন্ত জাগ না থাক, তার একটা কাজ আছে। আমরা বললাম হুজুর কি কাজ, কইরা ফজর আজান সময় হইলেই আমি বলে দিব, এর আধা ঘন্টা আগেই বলে দিব, এখন একটু খাওয়া দাওয়া কর, দোকান থেকে কিছু কিনাই না, খাওয়া দাওয়া কর। হুজুর টাকা দিল, আমরা দোকান থেকে কিছু কিনাই না, খাওয়া দাওয়া করে আলোচনা করতেছি, আমরা কই সব আলোচনা করতেছি না কি কাজ এত এত দেরিকে কি কাজ হইতে পারে। পরে ফজর আজানের আধা ঘন্টা এক ঘন্টা গুজু করতেছে যে ফজর আজান কিন্তু কিছুর মধ্যে দিয়ে দিব, তোরার মধ্যে তোকের মধ্যে থেকে যে ভালো শুদ্ধভাবে আজান পারো দুইজন লাগবো আমার কাছে, আমার ঘরের ভিতরে আইবি, আর বাকিরা তোর ওই যে কাকি যা আছে ওনার দূরে রাখ তুই। তো যেই কথা সেই কাজ, ফজর আজানের সময় হইল, আমরা আটজন না নয়জন গেলাম, হুজুরের ভাইও আসিল, ওনারা সহ মিলা দুইজন, যে দুজন যে আজান পারে দুইজনে দুই দিকে আসিল, দুই দিকে থাকি একজন ডান দিকে একজন বাম দিকে, মাঝখানে এটা হলো পূর্ব দিকে আর কি, পশ্চিম দিকে যেদিকে নামাজ পড়ে আর কি, ওইদিক ফিরা কইরা ওনার মাঝখানে বসায়া ওনার গলাপে তাবিজটা বাঁধলো, মুর্শিদ আজান শুরু হয়েছে, ও চিল্লাচিল্লি শুরু করছে, আমার স্যার ও চিল্লাচিল্লি শুরু করছে। পরে ওই কবিরা যে বইলা দিছিল যে চিল্লাচিল্লি যখন শুরু করবো বেশি আওয়াজ দিব তখন কাই এই যে পড়া তেল রান্না গায়ে ছিটাই দিবেন, এই পড়া তেল নিয়ে গায়ে ছিটাচ্ছে, ছিটানোর পর চোখে পড়ছে, এখন তো খাঁটি সরিষার তেল অনেক জাহাজ, এটা শরীরের মধ্যে লাগলে চোখ টুক জ্বলা শুরু করে, ওনার চোখ সব লাল হয়ে গেছে, লাল হয়ে গেলে সাতটা জিনা ছিল সাতটা থেকে অনেকটি চলে গেছে, মাঝখানে দুইটা আছে আর কি, দুইটা থাকা সত্ত্বেও উনি খাটের মধ্যে শুয়ে গড়াগড়ি করতেছে, মানে শরীর জিমাইতেছে আর কি, কথা বলতে পারতেছে না, চোখগুলো এরকম উল্টাই দিতে জিমাইতেছে। পরে আমরা সবাই সরে গেলাম, সরে গেলে ঠিক আছে তোরা জাগা যাই এখন রেস্ট টেস্ট নিয়ে। পরে ওদিনকার রেস্ট হয় নাই, ফজরের পরে ক্লাস টাইম এরিয়া তো হ্যাবজে পড়ি পড়া পড়া শোনাই তুইব, আমরা এগুলো থাক এখন আর ঘুমাই নাই, দরকার কি আর ঘুমানো দরকার নাই, পরের দিন ইয়া করে ঘুমাবো। তো ওই দিন আমরা ক্লাস ইয়া করলাম, ফজর নামাজ পড়াই ক্যালাসে বসে উঠলাম। এরপরে ওই দুইটা জিন, দুইটা না তিনটা জিন আসলে ওটা যায় না, শক্তিশালী তো যায় না, উনি বলতেছে যে আমি যাবো না। তো হুজুর বলতেছে কে যাবি না কে, এই হুজুরে এত বড় তদবির পড়া চাবি জানলাম তুই যাবি না কে, বাকি রেখে গেছে তুই যাস না কে, কয় না আমি তোকে কয়েকটা পোলা বানাসে এগো ক্ষতি করা পরে যাবো। তো হুজুর কে হ্যাঁ ক্ষতি করবি কে, হ্যাঁ তোর কি করছে, হ্যাঁ কইতেছে কি করছে আবার জিজ্ঞাস কি করছে, কয়দিন আগে ওই চিপা দিয়ে ঢুকছে দুই কে আমার লগে ব্যাঙ্গা ব্যাঙ্গি করতাস, আমি তুই চলে ধরতে পারলাম না, যদি ধরতে পারতাম তাহলে অবস্থা খারাপ করে দিতাম, কয় না তোকে বলা মানে সবই ক্ষতি করে পড়ে যাবো। এখন হুজুর বলতেছে যে ক্ষতি করে যাবি, ক্ষতি করিস না ছোট পোলা পান, বুঝে নাই, কয় না না বুঝে নাই না বুঝে নাই, এরম করে জারি দিতেছে। হুজুর বলতে আচ্ছা তুই থাক আমি যাই করে লইতেছে, এবার এগুলো তো সামনাসামনি কথা বল। হুজুরের ভিতরে যা কেলার সময় যা বাড়ি দিল, লোক হইল যে এই তোমরা কে কে আসো, কালকের আগের দিন ওই চিপাদা ঢুকছিল কে কে, দুই কে আমার ওয়াইফের সাথে ভেঙ্গা ভেঙে করছো কে কে, আর উঠো। তো আমরা দুজন আবার উড়ি না ভয়ে, হেরা দুজন হেরা তিনজন উড়ে পড়ছে, উইটা বলতেছে যে হুজুর হেরা বাসছিল। পরে আমরা উঠলাম, উইটা আমাদেরকে নিয়ে গেল, নিয়ে যায় বললো যে যাই আই কোনো কথা বলবি না, যাই হের পায়ে ধরবি, পায়ে ধরে সবার আগে মাপ চাইবি, পরেরটা পরে দেখা যাইব। পরে আমরা সবাই যা গেলাম, যাই আই পাওয়া ধরা শুরু করলাম যে আমাদেরকে মাফ করে দেন। ওর জিনে বলতেছে না তোদেরকে মাফ করবো না, তোরা এমন ইয়া করছস, হ্যাঁ আমার লগে করছস করছো, আমার বড় ভাইয়ের লগে করছস। ওই সাতটা দিনের মধ্যে থেকে দুইজনে ভাই আসিল, একজন আপন ভাই একজন বড় ছোট ভাই, দুইটা ভাই ওনার সাথে বড় করছে। ওরা বলতেছে না তোদের ক্ষতি কেড়ে পরে যাবো, পরে দেখ হাত দিয়ে দেখা সবচেয়ে বেশি ক্ষতি কমিয়ে ছেলেটা এসে এসেটা বেশি ইয়া করছে ছেলেটার। তো হুজুর কয় না না এটা ক্ষতি করো না, ছোট পোলা মাদাসা পোলা পান, তুমি ওদেরকে মাফ করে দাও, ওরা মাদাসা পোলা পান তো প্রতিদিন নামাজের আগে দোয়া দূরত পরে দোয়া দোয়া করে তোমার জন্য দোয়া করবো, এবার মতো ছাড়া দেব, পরবর্তী যদি করে তাহলে তুমিও শাস্তি দিবা আমিও শাস্তি দিব। এই কথা বলার পরে জিনাদা বললো আচ্ছা ঠিক আছে এবারের মতো ছাড়া দিলাম, যদি এর পরের বার যদি এরকম কিছু হয় এটার জন্য তুইও দায়ী থাকবি তোর পোলাপানও দায়ী থাকবো। এই কথা বইলা চলে গেছে, চলে গেলে আর একটা আছে ওটা ওর যাইতে চাইতেছে না, ওটা কয় না সবার গুলাই সবাই ইয়ে করছে তা আমার তো ইয়া করবি না, ইয়া কয় তোমার আবার কি লাগবো, কয় আমারে তুই আজকে রাতে যে জায়গায় ছাদে হ্যাঁ উঠে ওই জায়গায় যায় আমারে ভাত দিয়াইবি, ভাত গোস্ত দিয়া, গোস্ত দিয়া ভাত দিয়াইবি, গোস্ত ভাতটা পরে মাখাই দিয়াইবি, মাখাইটা সুন্দর মতো ছাদে রাই খাইবি, পরের দিন ফজরের নামাজের পরে নিয়ে আইবি, পরের দিন ফজর নামাজের পরে নিয়ে আইবি। এই কথা বলার পরে আমরা হুজুরের ওদিনকে রান্নাবান্না করলো, রান্নাবান্না কইরা পরের দিন সকালবেলা, সকালবেলা আর কি না সকালবেলা না রাইতের দিকেই ছাদে যায় ওটা মাখামাখি করে দিয়েছে। ওটা বলছিল যে দিয়ানোর সময় আর তুই পিছে তাকাইবি না, পিছে তাকাইবি না, পিছে তাকাইলে সমস্যা হইবে। তো উনিও যাইয়া এটা করলো, দিয়ে আসলো, দিয়ে আসার পরে পরার কোনো সমস্যা নেই। পরে তিন চার দিনের মধ্যে উনি ঠিক হয়ে গেছে, সপ্তাহ খানিক আর কি জ্বর আসছিল। তো আমি আর কি ডরে ওনার সামনে যাই না, আমার মায়ের দৌড় করছিল তো ডরের সামনে যাই না। তো ওদিনকা একদিন আমার দোয়া দৌড়ে লেছে, বলেছে কি সালমান তুমি এত ভয় পাও কেন, ভয় পাই গেলে দিতে চলে যাও কেন। আমি বললাম যে আসলে আপনি তো আমার কয়েকদিন আগে ভারি মারছিলেন, পিঠটার মধ্যে এখনো ব্যথা। হ্যাঁ আমি বাড়ি মারবো কেমনি তোমার, আমি তো কয়েকদিন অসুস্থ আছিলাম, খুব অসুস্থ আছিলেন মধ্যে আমি বাড়ি মারছিলাম, এখন ওনার তো এটা মনে নাই। তো এইভাবে আর কি আমার প্রথম ঘটনাটা শেষ হয়। এখন আমার দ্বিতীয় ঘটনা শুরু করতেছি। দ্বিতীয় ঘটনা হইল আমার দাদির কাছ থেকে শোনা আর কি ঘটনাটা। এই ঘটনাটা হইল আপনার আর কি দেশ গ্রামে যখন যাইতাম একসাথে বেড়াতে যেতাম, মামা কাকা সবাই বেড়াতে গেলে একসাথে বসলে দাদি পিঠা বানাইতো, পিঠা বানায় এই গল্পগুলো বলতো দাদির মুখ থেকে শুনলাম। দাদি আর কি যেটা বললো, দাদি যখন যুবতী ছিল, যখন একটু বয়স কম ছিল আর কি, তখন ওনাদের বাড়ির পিছনে একটা বিল আছে, এখনো বিলটা আছে কিন্তু এখন বেশি পানি হয় না, তখন বেশি পানি হইত। তো ওই বিলে নাকি অমাবস্যা রাতে আর কি একজন বুড়ি যাইতো, বুড়ি নৌকা দিয়ে যাইতো। এই নৌকার কাঠটা ছিল বলে চন্দন গাছের কাঠ, আর নৌকার যে কাঠের সাথে যে লোহার মতো আস্তা লাগানো ছিল এটা বলে স্বর্ণের ছিল বলে চকচক করতো। এই বুড়িটা সাদা কাপড় পরা বসে থাকতো, মানুষের আর কি করতো আর কি চোখ দিয়া আকৃষ্ট করতো, যারে আকৃষ্ট নিতে পারতো তারই মাইরা ফেলাইতো। তো এমন একটা ঘটনা তখনকার দিনে আর কি ঘটে। এক লোকে আপনার বাজারে দোকানদারি করে, ওদিক দিকে আর কি ওদিকে পাকা রোড না মাটির রোড আছে, মাটির রোডের ওদিক দিয়ে যাওয়া আসা করতো। তো ওদিক দিয়ে গেলে আর কি একটু দেরি তো বেশি, এই বিলের মাঝখানে একটা বাঁশের একটা চাটাই থাকে আর কি, এরকম বাঁশ দিয়ে খাড়া করে মাঝখানে লম্বা করে টিয়া দেয়। এদিক দিয়ে যখন হাইটাইটা যায়, হাইটাইটা গেলে একটু তাড়াতাড়ি হয় আর কি, তাড়াতাড়ি পার হওয়া যায়। তো এটা হলো বিলের ওই বিলটার এদিক দিয়ে আর কি রাস্তাটা, এদিক দিয়ে পার হলে তাড়াতাড়ি পাশে যাওয়া যাবে, আর যদি মাটির রাস্তা দেওয়া যাবে ওইদিক গুইরা একবার চক করে দিয়ে গুইরা মিশে পরে যাওয়া লাগবে, নাহলে হয় না। তো ওই লোকে বাজার থেকে একদিন বাজার করে আসতেছিল, আসলে ওই দিন হাতে মুরগি ছিল, মুরগি নাকি যা নিয়ে আসছিল মাংসের টাইপের আর কি কিছু নিয়ে আসছিল। তো উনি আসতে আসতে প্রায় রাত বাজে সাড়ে দশটার দিক, যে ওই দিক দিয়ে গেলে খুব দেরি হইব, মাটির রাস্তায় কিন্তু প্যাক ট্যাক থাকবো, বৃষ্টিপাত হলে কিন্তু প্যাক ট্যাক হয় বেশি কষ্ট হয় যাতায়াত যাইতে, গাড়ি ঘোড়া বেশি আসছিল না। তো উনি নিয়ত করলো যে ওই বিলের যে বাসটা আছে বাসের উপর দিয়ে চলে যাইব। তো বিলের দিক দিয়ে যাইতে যাইতে একটা চার পাঁচটা বাড়ি পড়ে, এ বাড়ির রাস্তাঘাট পার হইলেই এরপরে আর কি আর কোনো বাড়িঘর নাই, সব একটু এদিক দিয়ে রাস্তা আছে ঠিকই, এদিক দিয়ে ঘাস, এদিক দিয়ে আবার মানে গাছ গাছালে থাকে আর কি বৃষ্টি, মানে অনায়াসে একটা গাছ লড়ে গেলে আনুমানিক যদি যারা ভয় পায় আর কি অনুমানিক গাছ লড়ে গেলে ভয় পাইব এমন। তো ওদিক দিয়ে যাইতেছিল, যাইতে যাইতে প্রায় এগারোটার মতো বাজে গেল, যাইতে 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 আপনার ওই বাসটার দিকে গেল আর কি, বাস ওই দিকে গেলে মানে ওইদিকে এখন উঠে নাই, উঠবো উঠবো ভাব, তখন কেউ মানে মনে মনে একটা দেয় বাজে আর কি, যে না পিছনে কেউ মনে ফলো করতে চলে। তো পিছনে ফিরা দেখে কেউ নাই, তিনি আবার যাইতেছে পিছনে আবার এরকম শব্দ শুনে দেখেন না কেউই নাই। তো এমন কইরা কইরা তিনবারের দিকে যখন পিছে ফিরে তখন দেখে যে পিছে একটা কালো কুকুর ওর দিকে তাকায় রয়েছে, জিল্লা ভাই কইরা ও তো খুব ভয় পাই গেছে, ভয় পাই করতেছে লাহলা গতিল্লা বিলে এমন কইরা কইরা উনি আরো স্পিডে ঘাড়া শুরু করছে, ধারা শুরু করলো কুকুর ওর সাথে সাথে হাঁটে। হাঁটার পরে এই যে বাসের কাছে যাইবো, বাসের কাছে উঠতেই বাসের মাথায় দেখে আর একটা কুকুর সামনে, এই কুকুরের আর কোনো নাই, মানে কুকুর তো চারটা পাও থাকে মূলত আর কি, এই কুকুরে চারটা পাও না, একটা পাও সামনে আর একটা পাও পিছে, এই দুইটা পাও দিয়ে বাসের মধ্যে ভর দেখা রয়েছে। তো দেখা খুব ভয় পেয়ে গেছে, ওরা তো লাইট আসিল, উনি কইতেছে যে এটা কি। তো দেখে যে উনি আস্তে আস্তে ওরা আরো বড় হয়, আস্তে আস্তে বড় হয়, তো পিছে ঘুরে দেখে পিছের কুকুরটা আছে কিন্তু ওটা বাস উঠতে পারতেছে না, ওটা বাসের মধ্যে আছে। তো দেখে যে ওরা আস্তে আস্তে বড় হইতেছে, বড় হইতেছে, বড় হইতে উনিও ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেলে মানে কি করবো, এখন পিছ যেতে পারে সামনে যেতে পারে, হঠাৎ করে পিছ লাগে পানির মধ্যে পড়ে গেছে গা, এই পানির মধ্যে পইরা কালো দিন একটা ধস্তা ধস্ত হয়েছে। এই হাতাহাতি হওয়ার কারণে ও খুব মানে ওর হাতে যে আছে এটা কুইজে পড়ছে, আর প্রস্তাব যে কই পড়ছে এটা কোনো ঠিক ঠিকানা নেই। তো ওদিনকা এরকম ধস্তা ধস্তি করতে করতেই সকাল ভোর হয়েছে। সকাল ভোর হলে গ্রামবাসীরা প্রায় সময় দেখা গেছে ধান টান বুনতে গেলে অনেক সকাল ভোর ভোরে চলে যায়, খাবার দাবার হালকা পাতলা খায়া মুড়ি চানাচুর খায় সকাল ভোর ভোর চলে যায় পাঁচটার দিকে। তো এক লোকে পাঁচটার দিকে ওইদিকে গেছে, যায় বলে দেখে মানে পানির মধ্যে একটা লাশ। এই লাশটা আর কি পাওয়াটা উপর দিকে মাথার একবারে মানে এক হাত পরিমাণ মাথাটা ভাঙ্গা ভাঙ্গা একবারে মানে পেকের ভিতরে আর কি ঢুকানো আর কি। ও তো এটা দেখে উনি ফালাইতে দৌড় দৌড় দিয়া আমার দাদির বাড়ির পাশ দিয়ে একটা বাড়ি আসছিল, এদিকে সবাই ডাকাটাই করতেছে, আমরা বাড়ির দিক থেকে শুনতে পারতাছি, দাদি বোন দিদি শুনতে পারতাছে। তো বলতাছে যে এটা কার লোক, এই লোকটা তো এনে মারা গেছে, সবাই জড়ো হয়ে একসাথে গেল। বল দাদিও বলে গেছিল যায় দিকে দেখে আসলো যে না পানির মধ্যে মানে একবারে খারাপ হয়েছে, বডি পুরা শক্ত হয়ে গেছে, মাথাটা অর্ধেক একবারে ডুবানো, ইয়ে ভিতরে ডুবানো অর্ধেক ডুবানো। সবাই খুব ভয়। এরপরে টাইনাটা লাশ উঠেছে, উঠানোর পরে দেখে যায় মানে লাশটার শরীরের মধ্যে রক্ত মুক্ত না নাই, একবার শরীর কালো গিয়ে হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে। ওই লোকটা যে মারা গেছে, লোকটার যে চোখটা যে বন্ধ করো বন্ধ করার ইয়া পাইছে না, মুখটাও হালকা খোলা ছিল, চোখটাও খোলাই আছে, শক্ত হয়ে গেছে, মানে আমি চাইলেও চোখটা নামাইতে পারবো না এমন। তাহলে কি পরিমাণ রাইতে দস্তা দস্তির হয়েছে ইয়ার সাথে। পরবর্তীতে ওখানকার মানুষ কেছে যে বাঁশগুলো সব ফালাই দাও, এখানকার মানুষ আর দরকার নাই, এই জায়গাটা জঙ্গল, এত রিক্স নেই মানুষের, এই যে মানুষের ক্ষয়ক্ষতি হয়, আজকে একটা মানুষ নাই, কালকে কি নাকি হয়েছে নাই, এরপরের দিন কি নাকি হইতে পারে। সবাই ইয়ে কইরা ওইদিনকার গ্রামের যত পুরুষ আছে সবগুলাই বাঁশগুলা ইয়ে করে খুলে ফেলাই দিছে, ওই দিক থেকে আসা নিষেধ করে দিছে। সামনে দিয়ে একটা মাটি উড়ায় বিলে থেকে একটা মাটি উড়ায় ওই বাঁশের যে সামনে যে রাস্তা মোটামুটি ভালো ছিল উড়ার ভিতর মাটির রাস্তার মধ্যে একবার মাটি ফালায় বইরেছে, উষা করে দিছে, দিদি মানুষ হইতে পারবো না। এই এই হলো আমার আর কি দ্বিতীয় ঘটনা যেটা দাদির মুখ থেকে আর কি শুনছিলাম। এখন আমার দ্বিতীয় ঘটনাটা বলবো, এটা হইল আমার এক বন্ধু, এই বন্ধুর আরেক বন্ধুর মাদ্রাসার আর কি ঘটনাটা। এই ঘটনাটা বন্ধুর বাড়িটা আমি আর বললাম না, গোপন রাখলাম, বন্ধুর নামটা ছিল আর কি মিজবাহ। তো ওনার বন্ধুর বাড়ির মাদ্রাসার দিয়ে ঘটনাটা, এই ঘটনাটা অনেক আগের ঘটনার, ইয়েটা মনে নেই কবে কবে হয়েছে, কিন্তু ঘটনাটা মনে আছে আর কি ওনার থেকে শুনছিলাম। কারণ মাদ্রাসায় বলে দেখা গেছে বৃহস্পতিবারে পড়াশোনা অল্প কইরা ছুটিটা দিত, ছুটির টাইমে গল্প করতাম আর কি, কার কি হয় না হয় সুবিধা আলাপ পারতাম। তো ওদিন ওই বলতাছে আর কি, আমার এক বন্ধু দুইটা বন্ধু আর কি মাদ্রাসা পড়তো, ওরা আর কি আপনার বৃহস্পতিবারে মাদ্রাসা পড়লে ছুটি দেয় দেয় ছুটি দিতে, ওইদিনকে আর হেরা হেরা একসাথে ওইদিকে বাজারে ঘুরতে গেছে, বাজার ওইদিকে অনেক মেলা টেলা বয়, ফুটপাতে মানুষ আর কি তিপল বিছায় আর দোকানপাটে যেগুলো বয় ওইগুলো বসে, ওদিকে খেলনাগুলো কিনতে গেছে। আজকে আজকে ভাই আর নামাজ কালাম পড়বো না, মাগির নামাজটার দিকে বাসায় চলে যাবো না, বাকি নামাজের মধ্যে থাকবো, মাগির আগে আগে বাসায় যাবো না। আচ্ছা দোস্ত ঠিক আছে, এই কথা বলে বলে এদিকে ঘোরাফেরা করা কেনাকাটা করছে, কিছু কেনাকাটা খেলনা মাঠে কিনা পড়ার মাগে নামাজটা পড়ে নাই। যেমন ধরেন ছয়টা বারো বাজলে দশ বাজলে বিশ বাজলে আকাশটা যেরকম একটু মেঘলা মেঘলা হয় এমন সময় আর কি ওরা যাইতেছে। গ্রামের রাস্তা তো গেলে বলে সাইড দিয়ে আর কি মানে মাটির রাস্তা দেখবেন যে জায়গা জমিতে গাঁতা থাকে, গাঁতা গাঁতা থাকলে সাইড দিয়ে গাছ লাগায়, এখানে কিছু পানি জমলে পানিটা হালকা শুকে গেলে একটু প্যাক প্যাক থাকে, কাদা কাদা থাকে। তো ওরা উদিক যেতেছে, জেলে বলে হঠাৎ করে দেখে একটা সাপে একটা ব্যাংরা আর কি পেঁচায় ধরে রাখছে, মানে ওটার কামড় দেয় না গেলে পেঁচায় মুখটা মধ্যে হালকা করে ধরে রাখছে আর পেঁচায় ধরে রাখছে, মানে এরকম গড়াগড়ি করতেছে। তো ওই বন্ধু আর কি করলো, কিরো কয় কি কয় হ্যার ইটকা মার এটা বাঁচাই দে, এই ব্যাংটা বাঁচাই দে, কারণ ব্যাং মাকড়সা এগুলো মনে করেন আমাদের নবীজিরকে বাঁচাইছিল। এরপর থেকে আর কি পোলাপানরা ইয়া করে ব্যাং কিছু ইয়া করলে এবার বাঁচানোর চেষ্টা করে আর কি। তো যাই ওর কি করলো, ইটকা মারলো, ইটকা মারার পর সাপটার কাইটটা লাগছে, লাগার পরই ব্যাংটা সুইটা লাভ দিয়ে গেছে গা, সাপটা ওই দিক দিয়ে গেছে গা, গেলে গা ওদিনকে বাসায় গেছে, বাসায় যা বাপমা লাগালো সঙ্গে যার মধ্যে আজকে না একটা সাপ দেখছিলাম, সাপের গায়ে ইয়ে ব্যাংটা দূরে রাখছিল, তা আমরা ইট দিয়ে বাঁচাই দিছি আর কি, তার মুখে না ভালো করছো। তা খাওয়া দাওয়া করে ওদিন ঘুমাইলো, ঘুমাইলে ওরা তো বাচ্চা পোলা পান, এখন বাচ্চা পোলা পানের যে বাপমা ওদেরকে স্বপ্ন দেখায় যে একজন বলতেছে সাদা কাপড় পরাইসা, বলে যে দেখ তুই কামটা ঠিক করস নাই, তুই কামটা ঠিক করস নাই, ও ওর গায়ে ইটকার মারা ঠিক করস নাই, এরকম করে আর কি দেখে দেখার পরে আলোচনা করে যে এটা এটা কি কি দেখলাম। ও যায় ওর স্বামীরে বলে যে দেখো এটা দিয়ে দেখলাম, হ্যাঁ আরে না এটা কিছুই না, এরপরের দিন আবার স্বামীরে দেখায় স্বপ্নে, যে দেখ এটা তুই ঠিক করস নাই, এটা তুই ঠিক করস নাই, তুই আমাদের নামে কিছু একটা দিয়া দে, তাহলে তোর ভালো হইব। ওর স্বামী ওই দিনকার সাথে আলাপ করতেছে আর কি। এই ঘটনাটা একই ঘটনাই, স্বপ্ন দেখে আর কি, ওই ছেলের বাপ মাও দেখে, স্বপ্নে দেখে। তো স্বপ্নে দেখলে তখন ওর সাথে কথা বলতেছে দুজনে, ওই বাচ্চার মা ও বাবার সাথে কথা বলতেছে যে এই স্বপ্নটা দেখতেছে। এরপরের দিন আবার দেখাইছে, কইছে দেখ এটা কিন্তু তুই ঠিক করলি না, তুই যে দিলি না, তোর যে কতদিন তো দেখালাম তুই তো দিলি না রে, কেমন করে এটা দিবি না। এটার পরে আর দেখে নাই। এরপরের দিন একদিন গেছে গা দেখে নাই, এরপরের দিন তিন দিন যাওয়ার পরের দিন গেছে গা, এরপরের দিন, এরপরের দিন দেখতেছে বলতেছে দেখ তোদেরকে চাইছি তোরা দেশ নাই, এখন তোরাও পাইবি না, এখন তোরাও পাইবি না। এটা বলার পরে ফজর টাইমে ওর মা তো রান্না বান্না করতে উঠে, উঠার পরে দেখে যে ওর ঘর মানে ওর একসাথে শুইতো সাইড দিয়া, ওর পাশ দিয়ে ছেলে শুইতো, তো দেখে তোর ছেলে নাই। আমি তো ঘর খুলি না, ছেলে কুই ছেলে জুতা এখানে, ঘর তো খুলি না, ছেলে কুই চিলে ছেলে লাগাই দিছে। ডাক্তার সাথে ছেলে মনে বার্তা মতো গেছে নাকি বাইরে পশা মশা করতে গেছে কিনা, তো খুঁজা তো আর পায় না। তো এই দিক থেকে উড়ি এলাকায় যে ছেলে পাশে ওই ছেলে বাপ মা খুঁজা পায় না, ওই যে চিল্লা চিল্লা লাগাই দিছে, কই আমাদের ছেলে হারাই গেছে কি লয়ে গেছে, এমন এমন করে চিল্লা চিল্লা লাগাইছে। এলাকার মা কই যাইব তোমার ফুলা পান, মুর্শিদে মাইকিং করে দাও। তো মুর্শিদে মাইকিং টাইকিং করে দিল, তাও লাভ হয় না। এরকম করে দুই তিন দিন গেল, তাও লাভ হয় না, অনেক কান্নাকাটি। পরে গ্রামবাসীরা গ্রামবাসীর লোকরা জড়ো হয়েছিল, দেখবেন জায়গায় জায়গায় মহিলারা কান্না বান্না করলে অনেক মহিলা একসাথে এসে বসে থাকে আর কি, ওনার কথা ওনারা বলে, ওনার কথা ওনার বলে, ওনারা বলতেছে না কয়দিন আগে ছেলে আমার বলতেছে যে একটা সাপড়ে ইয়ে করছে, আমি তো কিছু ভালো করছো। এরপর দিন থেকে স্বপ্নগুলো দেখি যে বলতেছে যে এরা তো ঠিক করলো না, এরপর দিন বলতেছে যে আমাদের নামে কিছু দিয়া দিয়া দিলে ভালো হইব, এমন এমন। পরে গ্রামবাসীরা কিছু কিছু বয়স্ক লোক মহিলা কয়ে না এটা তাহলে জিনের আসর পড়ছে বাবা, জিনের আসর পড়ছে, এই জন্য এমন হইতেছে, তোমরা একটা ভালো কবিরাজ দেখো, হয়তো বা জিনি তোমাদের ছেলেদেরকে উঠে নিয়ে গেছে, এমন হইতে পারে। ও বয়স্ক মহিলার কয়ে হেরা কোথায় বিষয় কর না, এটা কেমন সম্ভব, নিয়ে যাইব, হ্যাঁ নিয়ে গেলাম টের পাবো না, কয় না না জিনটা কিন্তু অনেক শক্তিশালী, এরা অনেক কিছুই করতে পারে, এরা বিড়ালের রূপ ধরতে পারে, বাঘের রূপও ধরতে পারে, হ্যাঁ একটা বিদ্যা মানুষের রূপ ধরতে পারে, এবং কি তোমার রূপও ধরতে পারবো, তোমার ছেলের নেওয়া তো কোনো ব্যাপার না, হ্যাঁ এটা আমাদের আমাদের যে দাদি নানিরা আসলো তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, তোমরা একটা কবিরাজের কাছে ভালো একটা কবিরাজকে দিয়ে দেখো। তো এলাকার মজি সাহেবরা বললো, মজি সাহেব কথা আসলে এটার ইয়া তো আমার কাছে জানা নাই, আপনারা একটা কবিরাজের কাছে যান, আমি ঠিকানা দিই, ওনার কাছে যান যায়া ওনার সাথে এই জিনিসটা বলেন, শেয়ার করেন, উনি যদি কিছু একটা পথ দেয় তাইলে হইব, আর যদি না দেয় তাহলে আমার আর কিছু করার নাই। পরে ওনার কান্নাকাটি করে এরাও সবাই মিলিত হয়ে, ও বাচ্চার বাপ মা আর বাচ্চা মা আমি একসাথে মিলিত হইয়া ওনার ও কবিরাজের কাছে গেল, ঠিকানা দিল। কবিরাজ বললো যে হুজুর আমার বাচ্চা তো কয়েকদিন আগে এমন এমন ঘটনা ঘটছে, তা আমাদের খালি স্বপ্ন দেখা, একবার আমাকে দেখা একবার তার বাবারকে দেখা, যে এই কাহিনী। এরপরের বার তো তিন দিন আর একদিন দেখাই নাই, এরপরের দিন আসা করলে তাহলে পাইবি না এই কথা, ব্যাপারে আমি সর্ব উঠে দেখি আর নাই বাচ্চা কাচ্চা নাই। হুজুর বলছে তাহলে এটা মনে হয় জিনের কোনো ইয়া পড়ছে। হ্যাঁ পরে হুজুর বলতেছে কয় আমার একজন বড় হুজুর আছে ওনার কাছে যান, এটা আমি আসলে পারবো না, কারণ আমার কাছে যে জিনগুলো আছে এগুলো খুবই এত শক্তিশালী না, এগুলো হুজুরই আমাকে দিছে, এগুলো কম ইয়া করা আর কি, এগুলো তো মন্দ শক্তি জানে না, এগুলো শুধু আর কি সাময়িক যে কাজগুলো করার এগুলো করাইতে পারবো, কিন্তু আপনি যে জিনগুলো বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, এরা যদি জিন সত্যি যদি বাচ্চারা নিয়ে যায় তো এটা আমার আনার মতো ক্ষমতা নাই, এটা হুজুর কাছে যান, হুজুর গেলে একটা নাকি হইব ইনশাল্লাহ যান। তো ওই হুজুরে ঠিকানা দিল, ওই হুজুর এই হুজুরের যে বড় হুজুর উস্তাদ ওনার কাছে গেছে, ওনার কাছে যাইয়া এই ঘটনাটা বলল, উনি বলতেছে দাঁড়ান আমি দেখি কি করা যায়। তো ওই হুজুরের আবার দুইজন লোক আছে আর কি ছাত্র মানুষই, ওনাকে বলতো তুমি ইয়ে আসনে বসো, চারিদিকে কি এর গুড়া নাকি জানি চার্জ কোন আচ্ছা করে দিয়া এটা মন্ত্রপুত আর কি, মন্ত্র পৈরা দোয়া কালাম পৈরা দিছে, দিলে চারদিকে মোমবাতি রাখানো। পরে ওই হুজুরের যে হুজুর আছে আর কি ওনারা হাজির করছে ওনার উপরে, উনার উপর বললেই উনি দিই মোটা গলায় সালাম দিতেছে আসসালামু আলাইকুম। পরে হুজুর বলতেছে ওয়ালাইকুম সালাম, হুজুর কেমন আছেন? ওই জিন বলতেছে জি ভালো আছি, আমাকে ডাকছেন কেন, স্মরণ করছেন কেন? উনি বলতেছে হুজুর এই যে অসহায় বাপ বাপ মা এরা দুইজন আসছে আর কি পরিবার, ওনাদের সন্তানদের পায় না, আপনি একটু দেখেন কিছু করা যায় কিনা একটু দেখেন। তো হুজুর বলতেছে আলামত দাও। তখন হেরা বলতেছে আলামত তো বাবা কিসের আলামত? তো হুজুর বড়দেরকে বলল যে আলামতটা হইল তোমাদের তোমরা যে বাসায় থাকো এই বাসার মাটি লাগবে অথবা কিছু একটা লাগবে। পরে ওনারা যায়া এরপরের দিন আবার মাটিগুলো আনছে, এক মুষ্টি মাটি আইনা উনার বাসা থেকে আইনা উনার আসনে আবার হাজির করে আবার দিস দিলে ওই মাটি গুলার কি ওই হুজুরি স্পর্শ করছে হাতে ধইরা দুই মুষ্টির মধ্যে দুই মুষ্টি হাতে ধইরা উনি চোখ বন্ধ করে কি জানি বিবি করে পড়তেছে পড়লেই হারা সবাই ওর যদি তাকাই রইছে যে একটা ছেলে কিভাবে এত এত ইয়া পড়তে পারে তো পরে চোখ খুলে বলতেছে যে ওনাদেরকে তো ওনাদের সন্তানদেরকে জিনে নিয়ে গেছে পরে এই হুজুর অনুজুর বলতেছে তাদের কই নিয়ে গেছে তাহলে জিন নিয়ে গেছে এই এলাকায় খুঁজে পায় না কেন কহেরাতে নিয়ে এলাকা খুঁজে পাইবো না এটা জিনদের এলাকায় নিয়ে গেছে কই কাপ শহর পরে হেরা বলতেছে কই কাপ শহর এই গার্জেনরা পোলামা গার্জেন বাংলাদেশে তো কই কাপ শহরে কি ইয়া দেখি নাই কোন এলাকায় কই কাপ শহর নাম শুনি নাই পরে ওই জিন যে উনি বলতেছে না এটা আপনাদের এলাকায় থাকবে না এটা জিনদের একটা আলাদা দুনিয়া ওই এলাকায় হেরা থাকে জিনপুরি ওই এলাকায় থাকে এই জিনপুরি যাদেরকে নিয়ে যেতে চাইবে তারাই ওই এলাকায় যাইতে পারবে এছাড়া কেউ যেতে পারবে না কেউ যেতে পারবে না এই এলাকাটা অদৃশ্যভাবে থাকে কেউ দেখতেও পারে না এলাকাটা নাম হইল কই কাপ শহর পরে তো ওরা কান্নাকাটি হুজুর পাউদার পাউদার অবস্থা ওরা রাখে না আমি দেখি কি করা যায় পরে হুজুরের মনটা খুব খারাপ হুজুর বলতেছে তাহলে ওই জিনের হুজুরদের বলতেছে যে হুজুর তাহলে আপনি একটা কিছু করেন কই কাপ শহর থেকে আনার ব্যবস্থা কিছু করা যায় না কই কাপ শহরের তো আমরা চিনি না আপনি যেহেতু জিন মানুষ আপনি তো জিন ওনার সাথে কথা বলেন কয় না এটা সম্ভব না কারণ ওনারা যে যেই জিন ওনাকে নিয়ে গেছে ওই জিনই ওই ওই জিন ওই জিনের বাপ হইল কই কাপ শহরের একজন বাদশাহ এলাকার একজন বাদশাহ তো বাদশাহ ছেলের সাথে এই কাহিনীটা ঘুরছে এই জন্য এটা সম্ভব না এটা করতে হইলে অন্য কিছু করতে হইব তোমার পরে তো হেরা খুব চিন্তায় পড়ে গেল হেরা বলতেছে যা লাগে আমরা দিম গরু লাগে ছাগল লাগে যা লাগে আমরা দিম আমরা দিতে প্রস্তুত আছি আপনি খালি আমার ছেলেটাকে আয়না দেন আমাদের আমাদের একটাই ছেলে মাদাসায় পড়ে এখন এরকম কাহিনী করবে তো আমরা জানি না জানলে কোনো সময় এটা করতে দিত না কোনো সময় করতে দিত না বিশ্বাস করেন কোনো সময় করতে দিত না এমন করে কান্নাকাটি করতেছে পরে হুজুরে বলতেছে তাহলে কি পাঠা ছাগল অথবা ছাগল খাসি কিছু দিলে হইব কিনা কয় ওই জিন হুজুর বলতেছে না এটা আমি আসলে আমি তোমাকে বলতে পারবো না নির্বিধায় তোমার আগে এটা সব এটাকে করতে হইব ওই ওই কয় শহরে কোনগুলা জিন যাতায়াত করতে পারে কোনগুলা জিন যাইতে পারে তাদের সাথে তুমি পরামর্শ করো পরে এই যুগে হুজুর আপনি তো একমাত্র উড়ছিলা আপনার কাছে আপনি ডাকছি হ্যাঁ আপনি যদি না করেন তাহলে কেমন ওই জিনে উনার বলতেছে দাঁড়াও আমি দেখি তো উনি চোখ বন্ধ করে আবার কি জানি মন্ত পড়তেছে উনি বললো যে না আমার একজন পরিচিত একজন ইয়ে আছে দরবেশ হুজুর আছে দরবেশ জিন ওনারকে হুজুর কেলাও ডাকে তো ওই জিনের হুজুর গুলো ওনার সাথে একটু আলোপ করো আজকে ওনার জন্য একটা আসন দেও কারণ উনি তো দরবেশ মানুষ উনি আসন আসলে দেখা গেছে খালি খালি জায়গায় কিছু দেওয়া যায় না কিছু একটা আপ্যায়নের ব্যবস্থা করো আসলে ওনার সাথে ইয়ে করো আমাকে আর এক আসনে হাজির করিল কইরে একসাথে কথা বইলা পরে দেখি কিছু করা যায় কিনা পরে হুজুর গানার জন্য আসনে মিষ্টি রাখলো ফল ফাকড়া রাখলো রাইখা পরে ওই দরবেশ হুজুরকে হাজির করলো একজন ইয়াতে হাজির করলে দরবেশ হুজুর আবার পর্দা করে তো মাথার মধ্যে পাগড়ি সিস্টেম রুমাল দিয়া পরে হাজির করা হয়েছে পরে বলতেছে যে সালাম আলাইকুম হুজুর আপনাকে আমি হাজির করছি আপনি কিছু মনে করবেন আপনাকে স্মরণ করছি তো তো হুজুর বলতেছে না আমি আমি কিছু মনে করি নাই কিন্তু তুমি আমার যে ইয়াটা হাজির করা তদবিরটা তুমি জানলা কিভাবে এটা তুমি কিভাবে জানলা বলো পরে বলতেছে হুজুর বেদবি মাফ করবেন আপনার যে উনি যে হুজুর আছে ওনার থেকে আমি নিছি আর কি উনি আমাকে আপনার ইয়াটা বলছে এই জন্য আপনাকে স্মরণ করছে অনেক বিপদে পড়ে হুজুর স্মরণ করছে তো হুজুর বলতেছে আচ্ছা বলো স্মরণ করে ফেলেছে উনি কি বলো বলো পরে ওই হুজুর বলতেছে আর কি হুজুর আপনি আপনি কিছু মুখে দেন খায় নেন আপনি আসছেন আসনে খালি আসনে আসলে এটা ঠিক না আপনি কিছু খায় নেন হুজুর এখান থেকে এক টুকরা ফল খাইলো ফল খেয়ে ঠিক আছে বলো এখন ওনার সাথে কথা বলো ওনাকে বললো যে উনি আমাদের এখানে যে পরিবার আছে বাবা মা দুইজন ওনাদের দুইটা ছেলে আর কি মানে উদা হয়ে গেছে তো ওই হুজুর বলতেছে নাকি ওনার যে নিয়ে গেছে ওনার কই কাপ শহর জিনেদের রাজ্যে ওখানে নিয়ে গেছে তো হুজুর বলতেছে কই কাপ শহর অনেক দূর কি এমন কাজ করছে যে ওনাদেরকে নিয়ে গেল পরে বাবা মা কথা আপনার হুজুরকে খুব খুলে বলেন তো ওনারা বলতেছে যে হুজুর আমার ছেলেরা একদিন বাসায় আসছে তো সন্ধ্যার দিকে এসে বলতেছে আম্মু একটা সাপ একটা ব্যাঙের ইয়া করছিল আমরা কি করছি ওই সাপটারে ইট ঢিল মারছি এই ঢিল মেরে সাপটা গায়ে লাগছে ব্যাংটা বেঁচে গেছে সাপটা দৌড় মেরে গেছে তা আমরা পরে বললাম না ভালোই করছো ব্যাং বাঁচাই দিচ্ছে ভালো করছো তো দিনকে খাবার দাবার করে শুয়েছিল ওই দিনকে রাইতেই দেখে আর কি যে ওই বাচ্চার বাবা দেখে মা দেখে আর কি আমি দেখছি মা মা বলতেছে আমি দেখছি যে একজন সাদা কাপড় পরা দব্দ ভাই বলতেছে কাজটা তুই ঠিক করলি না এ কাজটা তুই ঠিক করছ না ঢিল মেরা কাজটা ঠিক করলি না তো আমি ভাবছি এটা এমনি এমনি কিছুই না এরপর দিন ওর বাবাও দেখে দেখে কইতাছে কি রে কাসা তো ঠিক করছ না, ওইদিনকে বললাম শুনোস নাই আমাদের নামে কিছু দিয়া দে, দিয়া দিলে ভালো হইব। পরে এরম করে পরের দিন আবার দেখে আমাদের নামে দিলি না রে, এরম করতে করতে এরপর দিন আর দেখি নাই। এরপর দিন বলতেছে আবার স্বপ্নে বলতেছে দেখ এখন আমি নিয়ে যাবো, পাইবি না দিল্লি না যেহেতু আর পাইবি না। এরপরে তো দেখি যে না পোলাপান আমার নাই, ইন্দাও নাই, ওইদিক দিয়ে ছেলেরা ওই বাপমার ছেলেটাও নাই। এখন গ্রামবাসীরা বলতো এটা বলে জিনার আছে হইতে পারে কিনা, তো যে বলতো হ্যাঁ এটা তো সাপটা মারা ঠিক হয়নি, জিনা তো সাপের রূপ ধরে বিড়ালের রূপ ধরে, কেন মারল তোমার ছেলের দোষ আছে কেন মারল? তখন তারা কান্নাকাটি লাগাইছে হুজুর পাও ধরো অবস্থা, ওই হুজুর বলতো না না হুজুর পাও ধরে আসনে ভিতরে ছেলে যাও ঠিক হবে না আপনি বাইরে থেকে ইয়ে করেন। পরে হাত জোর করে কান্নাকাটি করে বলতেছে যে হুজুর দেখেন বাচ্চাটা ফিরাই দেন, বাচ্চাটা আসলে ভুল করে ফেলাইছে, এখন কি করবো বলেন, আমাদের একটাই বাচ্চা যদি না ফিরাই দেন আমরা মরে যাবো গা, এমন অবস্থা। তো যেই কথা সেই কাজ ভুল করে আচ্ছা দেখি আমি কি করা যায়। হুজুরে বলতেছে এখন তোমাদেরকে শিওর কিছু বলতে পারতাছি না, যদি অমন কিছু হয় তোমরা বাড়ি চলে যাও, আমি এই হুজুরের স্বপ্নে যুগে আসে দেখা দিই ওনাকে বলে দিব যে এমন কিছু হয়েছে, যদি ওখানে কিছু আলাপ চালাপ হয় আমি বলে দিব, তখন এই হুজুর তোমাদেরকে ফোন করে জানাই দিব, পরে তোমরা আইসো। তো এমন কইরা এই হুজুর ওদেরকে বোঝায় বললো পুরো চলে গেল, তোর জিন্নাও চলে গেল। চলে গেলে পরের দিন হুজুরে মানে দুই দিন কেটে গেছে আর কি, দুই দিন আগে খোঁজ খবর নেই, দুই দিন পরে ওই বাসায় ফোন নাম্বার দিয়ে গেছে, ফোন দিছে যে আসলে এটা তো কথাবার্তা হয়েছে এখন আপনারা আসেন, আবার আসছে সন্ধ্যার দিকে আবার আপ্যায়নের ইয়া সিস্টেম কইরা হুজুরকে আবার আসনে হাজির করছে। এই দরবেশ হুজুরের যে হুজুর ওনাকে আবার হাজির করছে, ছোট হুজুর যে যার থেকে পরিচয়টা নিয়েছিল আর কি তদবির, ওনাকে পাশে হাজির করছে আসন দিয়া, উনি আর কি ওনার সামনে আসন দেব হয়নি, দরবেশ হুজুর আসন দিয়ে বসছে, আর ওই জিনটা নামাজের সোরাতে বসে রয়েছে কারণ ওনার থেকে উনি অনেক বয়সে বড়। পরে হুজুর বললো যে হুজুর কিছু করছেন কিনা, হুজুর বলতো যে কথা তো গেছিলাম, গেলে ওই রাজ্যের যে ছেলেটা ইয়া করছে ওনার বাবা হইল ওই রাজ্যের ওই এলাকার একজন বাদশাহ, ও বাদশার আন্ডারে 2 লক্ষ জিন আছে, এই 2 লক্ষ জিন ওনার আনুগত। হ্যাঁ আমি তো বাসাতে ভালোভাবে কথাই বলতে পারি নাই, কথা বলতে দেয়ই নাই, তাও অনেক কষ্ট করে কথাবার্তা বলার পরে বাসা বলছে আচ্ছা ঠিক আছে আপনার ছেলেদেরকে আমরা দিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে কিছু দিতে হবে, কিছু দিলে আমার ছোট ছেলেটাকে বোঝায় একটা ইয়া করতে পারবো, নাহলে উনি কিন্তু আবার রাগ করবে। এরপরে যে কথা বললো যে 2টা পাটা ছাগল দিতে হবে, 2টা পাটা ছাগল বড় রাম রাম ছাগলের পাটা ছাগল দিতে হবে, এটা যে জায়গায় ইটকা মারছিল ওই জায়গায় যা দিয়ে আসতে হবে রায় 3টার সময় নিশি রাইতে, একবারে কারায় কারায় 3টার সময় যা দিয়ে আসতে হবে, দেওয়ার সময় পিছিয়ে তাকানো যাবে না, ছাগলগুলো ওখানে একটা গাছের সাথে বাইন্দা আপনার আয়সা করবে, যাইতে হবে শুধু একজন। তো ওনারা বলতেছে একজন কেমনে যায় কোন এক তো রাতে কুকুর মুকুর থাকে, তো হুজুর বলতেছে হুজুর পরে তপশ বলতে হুজুর একজন যাওয়া তো সম্ভব না ছাগল নিয়ে যাওয়া, 2-3 জন নিয়ে গেলে কই 2-3 জন নিয়ে গেলেও দূরে থাকতে হবে, 2-3 জন দূরে থাকুক একজনকে কাছাকাছি আয়সা দিয়া পরে যাইতে হবে, যাওয়া সব পিছিয়ে থাকানো যাইব না, তো 2টা ছাগল দিতে হইব। পরে বলতেছে ভালো করে শুনে রাখো 2টা ছাগল যা দিতে হইব 2টা ছাগল একদমই কিনতে হইব, দামাদামি করা যাবে না, যার থেকে কিনবা ওনার সাথে আগের থেকে পরামর্শ ইয়ে করে নিবা যে একদামি একদম বলে দামাদামি যদি করো কিনো তাহলে এটা কিন্তু আবার পরবর্তীতে করতেই, আর এটার ডেটটা হইলো 7 দিন, এই 7 দিনের মধ্যে যদি না দেওয়া হয় 7 দিন পার হয়ে গেলে কিন্তু তোমার ছেলেদেরকে আর ফিরাই দিব না, তোমাদের ছেলেদের আর ফিরাই দিব না, পাইবাও না খুঁজা কই কাপ শহর, তো এটা পাইবাও না, এই যে আমি যে গেছি অনুমতি না ঢুকতেইছে 10-12 জন জিন ওখানকার এলাকার কার করা দাঁড় করা দরজার সাথে আমার ঢুকতে দেয় না, ওনাদেরকে বইলা 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 পরে ওনার সাথে কথা বলাইছে, তাও কথা কম বেশি বলার পরে আমি যাই 2 দিন ধরে আসি নাই ওখানে ছিলাম, ওখান থেকে আইস পরে যে কথা সেই কাজ ওনারাও যায় পাঠা মোটা অনেক ইয়া কইরা টাকা পয়সা দাঁড় করে ঋণ টিন করে পাকা টাকা সিস্টেম করে এনে কিনলো কিনা, একবার বৃহস্পতিবার রাইতের দিকে মনে হয় দিয়েছ দিয়াইলে, এরপরে দিনই শুক্রবার রাত যায়া নওজোয়ান নামাজ শেষ কান্নাকাটি অবস্থা মন টন খারাপ যে আজকে না আইবো আজকে না আইবো, বৃহস্পতিবার রাইতে দিয়াইলো বুধবার রাতে দিয়েছে বৃহস্পতি পার হয়েছে বৃহস্পতি শুক্রবার হয়েছে, শুক্রবারেই ফজর নামাজের পরে ওনারা আর কি রাতে শুয়েছে, শুলে হট করে যে আদান আদান যখন দিব ওই সময় ধাপাত করে একটা আমার হাড়ের মধ্যে আওয়াজ হয়েছে যে এটা কি হইল, হ্যাঁ আতঙ্ক খুঁজে দেখে ওনাদের ছেলে পড়ে উঠেছে ঘাটের মধ্যে, তো এরা তো খুব কান্নাকাটি করার পরে জড়া টোড়া ধরলো, পরে ওই ছেলের পর সকাল হইলো ওই ছেলের পর এ পাশে আনলো আইনার পরে এই হুজুরের কাছে আবার ওদের নিয়ে আইলো যে হুজুর ফোন করলো যে হুজুর আসলে আমার ছেলেটা তো পাইছি, তো পাইলে তাহলে আমাদের এখানে তাতে নিয়ে এসে পড়েন, আমাদের এখানে তাতে নিয়ে এসে পড়েন কিছু ইয়া করতে হইব যার বুক দিয়ে তুইব তাতে নিয়ে এসে পড়েন, ও ছেলের আবার নিয়ে ওনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে হুজুরে তেল পোড়া দিয়ে দিল, হুজুর ওই ইয়া যে উস্তাদ হুজুর, ওই উস্তাদ হুজুর যে হুজুর আছে যার মাধ্যমে ওই দবেশ হুজুর জানাইছিল, ওই হুজুর কাছে হুজুর তেল পোড়াটা দিয়ে দিল, ওই যে তেল পোড়াটা সাত দিন শরীরের মধ্যে মাখাই দিবা, রাইতে ঘুমানোর সময় ছেলেটার গাওটা মুছাই দিবা ভালো পানি দিয়ে, মুছাই দিয়া এই বাপ মা দুজনই উজু কইরা সোনা ফাতিয়া পড়ার পরে এই তেলের মধ্যে ফু দিয়ে তেলটা ডানা তিন ডলা দিয়া দিয়া হাত পা সব দিকে দিয়া দিবা, আর একটা পানি দিলাম পানি পড়াটা, এই পানি পড়াটা সাত দিন খাওয়াইবা, খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। তো সাত দিন ধরে যে খাওয়াইতেছে ঠিক হয়েছে ইনশাল্লাহ, কিন্তু ছেলেটা একটু আর কি হাত গুলা কিরকম একটু লড়াচড়া কম করতে পারে আর কি, বাম হাত বাম পাও এমন লড়াচড়া কম করতে পারে আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছে এখন পরিবারটা। তো এটাই আমার তৃতীয় লাশ ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ সালমান। সালমানের কাছ থেকে আমরা আজকের এপিসোডের শেষ ঘটনাগুলো শুনলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সত্যি কথা বলতে ভূত স্টুডিও অনুষ্ঠানটা আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান। এই মুহূর্তে জাগো এফএম এ আমার একটাই অনুষ্ঠান চলছে, বিকজ এই অনুষ্ঠানটা আমি ছাড়তে পারি না। অন্যান্য অনুষ্ঠানগুলো হয়তো নানাবিধ কারণে সময়ের স্বল্পতায় কাজের প্রেশারে করে মানে করা হয় না, বাট ইচ্ছে আছে, বাট ভূত স্টুডিওর ব্যাপারটা আমি চেষ্টা করি আমার খুব বেশি শরীরের অবস্থা খারাপ না থাকলে আসার জন্য। তা আপনাদের কাছে বা আমার অনুরোধ, আপনারা যারা অনুষ্ঠানটা ভালোবাসেন তারা অনুষ্ঠানটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা লিসনাররা বা গেস্টরাই আমাদের এই অনুষ্ঠানের মূল প্রাণ কেন্দ্র, যে কোনো রেডিও শোর মূল প্রান্ত এফএম এর লিসনাররা। তো আপনারা ঢাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে অনেক অনুষ্ঠানটা যেমন শোনেন বা দেখেন, তিনি প্রবাস থেকেও প্রচুর বন্ধুরা আমাদের অনুষ্ঠানগুলো দেখেন এবং সেটা শেয়ার করেন, এটা আমার ভালো লাগে। বিকজ আমি যখন দিন শেষে আমার এই যে শো শেষ করে যখন বাসায় যাই তখন আমি কি করি, আমার পেজ আছে আর জি উদয়, আপনারা হয়তো অনেকে জানেন, সেখানে আমি ঢুকি, ওটা একটা ইনবক্স মেসেজটা আমি দেখি, দেখি অনেক মেসেজ রাতেবেলা এবং ম্যাক্সিমামই প্রবাসী যে আজকে এই শোটা ভালো লাগছে, আজকে ওই গল্পটা ভালো লাগছে ভাইয়া, ভাই আমি দেশে আসলে আমি আসবো তোমার অনুষ্ঠানে, কিংবা ভাই আজকে এই গল্পটা এতটা ভালো লাগে নাই। আমার খুব ভালো লাগে এই মতামতগুলো দেখতে, বিকজ আমার পেজের মেজরিটি হচ্ছে জাগো এফএম লিসনার, জাগো এফএম 90। আমার পেজে এই মুহূর্তে 3 মিলিয়ন মানুষ আছে, আর জি উদয় দিয়ে সার্চ করলে অনেক ফেক পেজ আসবে যেখানে ভেরিফাইড সাইন আছে, শুধুমাত্র সেই পেজটাতে লাইক বা ফলো বাটনে ক্লিক করবেন, সেন্ড মেসেজ অপশন 24 আওয়ার্স আপনার জন্য ওপেন থাকে, আপনার মতামতগুলো আমাকে জানায় রাখবেন। অ্যান্ড ডেফিনেটলি আমার এই এপিসোডে আজকে শেষ অব্দি যারা ছিলেন আমি একটু কয়েকজনের নাম পড়ে ফেলতে চাই, যেমনটা আমাদের সাথে ছিলেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে হৃদয়, আমাদের সাথে যুক্ত ছিলেন আকাশ, যুক্ত আছেন আমাদের সাথে এদিকে ময়না, যুক্ত রয়েছেন আমাদের সাথে খন্দকার, যুক্ত রয়েছেন সিরাজ মনির, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে সাকিব, যুক্ত রয়েছেন আমাদের সাথে পলাশ, যুক্ত রয়েছেন আমাদের সাথে কনক, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুটির নাম হচ্ছে ফাতেমা, যুক্ত রয়েছেন আমাদের সাথে এদিকে বন্ধুর নাম হচ্ছে রাকেশ, যুক্ত রয়েছেন আমাদের সাথে আরো অনেক বন্ধু, তাদের মধ্যে রয়েছেন সুজন, তানভীর, আরাফাত সহ এই মুহূর্তে আরো অনেকে যারা এইমাত্র টিউন করেছেন জাগো এফএম 94.4। তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকের এপিসোডটা হয়তো এখন শেষ হয়ে যাবে, এই এপিসোডটা কিন্তু ফেসবুকে রয়ে যাবে, অর্থাৎ ফেসবুকে আপনারা চাইলে পুরো অনুষ্ঠানটা আবার দেখতে পারেন, ইউটিউবেও থাকতে পারেন। সো ফেসবুকে জাগো এফএম কে খুঁজে পাবেন www.facebook.com/জাগো এফএম এর পেজে, ইউটিউব কে খুঁজে পাবেন youtube.com/জাগো এফএম এই পেজে, আর আরজি উদয় কে খুঁজে পাবেন কোথায়, www.facebook.com/আরজি উদয় এর পেজে। সো এখান থেকে বিদায় নিব, নেক্সট এপিসোডে যখন আসবো ফিরে তখন আবারও নতুন কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স নিয়ে আসার চেষ্টা করব, সে পর্যন্ত খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।